This track was downloaded from FusionBD.com.
সপ্তাহান্তে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920-তে। রাত 11টার খবরের পর শুক্রবারের এই রাতে আপনার মন খুলে কথা বলার অনুষ্ঠান হ্যালো 8920। কিপ্রিয়া আপনার সঙ্গে আছে এবং এখন থেকে শুরু করে রাত দুটো পর্যন্ত আপনার সঙ্গেই থাকবে এবং সঙ্গে থাকবে সারা সপ্তাহ জুড়ে পাঠানো আপনার নানা রকমের কথা। এবং সেই কথা যারা পাঠিয়েছেন তাদের মধ্য থেকে একজনকে আমরা আজকে এখানে অতিথি করে নিয়ে এসেছি, তার কথা শুনবো আমরা পুরো অনুষ্ঠান জুড়ে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে প্রথমে একটু ধারণা দিয়ে নেই, এমন কোন ঘটনা প্রচার করা হয় না যে ঘটনার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমাদের অনুষ্ঠানে এমন সব ঘটনাকে প্রচার করি যে ঘটনাগুলো জীবনে ঘটে গেছে এবং আমরা বিশ্বাস করি জীবনের ঘটনাগুলোই উপন্যাস, নাটক, সিনেমা কিংবা অন্য যে কোনো জায়গাতে যেভাবে লেখা হয়, উপস্থাপন করা হয়, তার চেয়েও অনেক 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 বড়। কোন একজন বিখ্যাত মানুষ তো অনেক আগেই বলে গিয়েছিলেন, লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। সেই সব নাটকীয় ঘটনাগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করি। গত সপ্তাহে আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন যিনি, তার ছদ্মনামে তাকে আমরা উপস্থাপন করেছিলাম, আমরা তার নাম দিয়েছিলাম বিথি। বিথি তার জীবনের মর্মান্তক মর্মস্পর্শী ঘটনা উপস্থাপন করেছে এবং সে ঘটনা উপস্থাপন করবার পর আমরা যেভাবে আপনাদের কাছ থেকে সাড়া পেয়েছি তা অত্যন্ত অত্যন্ত সুখকর। শুধুমাত্র সাড়া দেননি, বিথিকে তারা পাশে থাকতে চেয়েছেন এবং বিথির দিকে তারা হাত বাড়িয়ে দিয়েছেন। বিথি আমাদের এখানে যে ঘটনাটা উপস্থাপন করেছেন তিনি সাহসী নারীর ভূমিকায় নিজেকে অবতীর্ণ করেছেন। খুব এরকম ঘটনা আমাদের সমাজে যে খুব বেশি ঘটে তাও যেমন বলা মুশকিল এবং একেবারেই যে ঘটনা তাও কিন্তু খুব বলা মুশকিল। বিরূপ প্রতিক্রিয়াও দিয়ে একটা আমরা পেয়েছি, সেগুলোও আমরা একটু হলেও প্রচার করার চেষ্টা করব। অনেকে বিশ্বাসও করতে পারেননি যে তারা আসলে বিথির আসল বাবা মা কিংবা তারা আসলে বিথির আসল ভাই। সেই ফোন কলগুলো আমরা এখন শুনব। চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিথি সম্পর্কে কে কি বলেছে। আমি আবারও বলছি যে কলগুলো এখানে উপস্থাপন করা হচ্ছে তা একেবারেই সংখ্যার দিক থেকে নগণ্য, অসংখ্য অসংখ্য ফোন কল যেগুলো বাজাতে গেলে আমাদের সারা রাত পার হয়ে যাবে, কিন্তু তার মধ্যে থেকে আমরা ছোট্ট কিছু স্যাম্পল নিয়ে এসেছি আপনাদের জন্য, অল্প কিছু সময় শুনবো এবং তারপর আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব। আর অনুষ্ঠান শুরু করবার আগে আপনাকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। 9115668 9115668 হচ্ছে আমাদের নাম্বার, এখানে ফোন করুন। ফোন করার পর আপনার নামটি বলুন, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন এবং বলুন আপনার কি বলার আছে। 9115668। আর আমাদের অনুষ্ঠানের ফেসবুকে একটি মাত্র পেজ আছে আর অন্য কোন ধরনের পেজ নেই, সে পেজটিতে আপনি নিজেকে যোগ করতে পারেন, অনুষ্ঠান সম্পর্কে অনুভূতি জানাতে পারেন এবং অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন ধরনের মতামত আপনি সেখানে দিতে পারেন। পেজটি হচ্ছে আরজে কিবরিয়া, আরজে স্পেস KEBRIA। এই পেজটিতে আপনি যোগ করুন এবং বলুন আপনার কি বলার আছে অনুষ্ঠান সম্পর্কে এবং এই অনুষ্ঠানের অতিথি যারা আসেন তাদের সম্পর্কে সরাসরি যোগাযোগ আপনি করতে পারেন। চলুন আমরা চলে যাই বিথি সম্পর্কে কে কি বলেছে সেটা জানতে।
আবদুল্লাহ আল মামুন, শিবপুর নরসিংদী। আমার মোবাইল নাম্বার ইদিয়া ভাইয়া, হ্যালো 8920 অনুষ্ঠানে গত 10ই আগস্ট যে গল্পটা শুনলাম, আসলে এই গল্পটা আমাদের বাস্তবতাকে, আমাদের কল্পনাকে হার মানায়। বিথি আপুকে বলবো যে জীবনে হেরে যাবেন না, জীবনটাকে শেষ করে দেবেন না, কারণ আপনার জীবন থেকে ঘটনার সৃষ্টি হয়, ঘটনা থেকে কখনো জীবনের সৃষ্টি হয় না। তো আপনার জীবনের এই নিষ্ঠুরতম ঘটনার জন্য জীবনটাকে শেষ করে দেবেন না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার কথাগুলো শুনে আমার যা মনে হলো, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তারপরও বলবো ওনারা বিথির রিয়েল বাবা মা কিনা, ওনারা বিথির রিয়েল ভাই বোন কিনা আমার অনেক সন্দেহ হচ্ছে, কারণ কোন বাবা মা তার সন্তানের সাথে এত নিষ্ঠুরতম আচরণ করতে পারে না। আর একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া কোন ভাই বোনের মাঝে এরকম রিলেশন সম্পর্ক তৈরি হতে পারে না। ওনারা বাবা মা হিসেবে আসলে কলঙ্ক, কারণ বাবা মা অনেক শ্রদ্ধেয়, তারা এমনটা করবে কল্পনা করি না। আর বিথির ভাইদেরকে বলবো সেটা আপনারা মানুষ নামের অমানুষ, আপনারা পুরো পুরুষ জাতিটাকে কলঙ্কিত করে ফেলেছেন। আমি সমস্ত পুরুষ জাতির পক্ষ থেকে আপনাদেরকে ধিক্কার জানা যে কম হবে, কারণ এ সমাজে যারা ঘৃণিত ব্যক্তি তারাও আপনাদের চেয়ে ভালো। তো আপনাদেরকে ধিক্কার দিচ্ছে, ধিক্কার ধিক্কার।
হ্যালো, আসসালাম আলাইকুম, আমি মিতা বলছিলাম শান্তিনগর থেকে। কিবরিয়া ভাই, আমি গতকাল রাত্রে যে বিথির কাহিনীগুলো শুনলাম সেটা শুনে আমার কাছে কাল্পনিক মনে হলো। আসলে কি আমি বাস্তব শুনছি নাকি স্বপ্ন? মানে ভাই কি এমন হতে পারে, এত নির্মম নিষ্ঠুর, এটা তো একটা নরপশু, তারা কিভাবে এই কাজগুলো করে?
আসসালামু আলাইকুম, আমি মোতালেব বলছি নারায়ণগঞ্জ থেকে। যে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে, আমি গত শুক্রবারে যে মেয়ের ঘটনাটা শুনছি ওনার বোনকে সহযোগিতা করতে পারি এই জন্য ওনার সাথে একটু যোগাযোগ করতে চাই। এবিসি রেডিওকে আমি অনেক 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 ধন্যবাদ এত সুন্দর ঘটনা শোনানোর জন্য। আমি ওনাদেরকে অনেক দোয়া করি।
আমি ওয়াহিদুজ্জামান, আমার ফোন নাম্বার হল গতকালকে যে আপনাদের এখানে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল একটা মেয়েকে নিয়ে, যে ধরনের অনুষ্ঠান আপনারা যে প্রচার করে স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ের মধ্যে একটা নাড়া দেয় যে সামান্য একটা এইরকম একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে এইভাবে হাইলাইটিং করা, এই জিনিসটা আপনারা বললেন, বিশেষ করে যারা প্রবৃত্তির লোক তারা এই জিনিসটা হয়তোবা আরো উৎসাহিত হবে। সমাজে যেভাবে চলছে কথাবার্তা বা প্রেম প্রীতির জিনিসগুলো আপনারা নিয়ে আসছেন, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ওভাবে না করে অ্যাকচুয়ালি পজিটিভ ওয়েতে যদি আপনারা নিয়ে আসেন, যেমন আমি বলি যে ছেলে মেয়েদের যখন প্রেম ভালোবাসা জন্মায় এই জিনিসগুলো যে আপনারা যদি ওভারলুক করেন যে না ছেলে মেয়ের পছন্দ অনেক সময় থাকতে পারে, থাকে, এই জিনিসটা যদি না করে যে ঠিক আছে তোমরা বিয়ের মাধ্যমে তোমরা প্রেম করো বা ই করো, এই যে বিয়ের আগে ছেলে মেয়েরা যে হাত ধরা ধরি থেকে ঘুরে তারা ছাড়া থাকতে পারে না, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি বৈধ একটা জিনিস, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তোমার বিয়ে করে তার সাথে ঘুরো ফিরো বা তার সাথে সময় দাও সবকিছু তুমি ইচ্ছা মতো করতে পারেন, কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতেছি যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসছে এই জিনিসটাও কি এখানে হাইলাইটিং করে। হ্যাঁ, করতে পারেন যে বিয়ে পরে তার সাংসারিক সমস্যার কথা তুলে ধরে এই জিনিসটা সমাজের কাছে বুঝতে পারেন, যাতে অন্যান্য আদর্শ ছেলে বা মেয়ে তারা স্বাভাবিক ভাবে কি বলে সংশোধন হতে পারে, যে এখানে সবকিছু বলে আছে তারই ম্যাক্সিমাম দোষ, অথবা তার সাথে এমন কোন ছেলে বা মেয়ে পরকীয়া প্রেম ছিল বা এগুলো যেটা এখানে আসে নাই, এই জন্য তদন্ত সাপেক্ষে আপনারা জিনিসটা সম্মুখে নিয়ে আসতে পারেন, এটা আমার দাবি রইল। প্রেম প্রীতি আসলে সমাজে একটা এমন কিছু না, এটা একটা হলো একটা একটা হলো ইগো একটা আবেগ, এটাকে যদি আপনারা নিরুৎসাহিত করেন তাহলে সমাজে অনেক প্রেম প্রীতি কমে যায়। স্বাভাবিকভাবে যখন একটা ছেলে একটা মেয়েরকে ভালোবাসার প্রস্তাব দেন তাকে আপনার নিরুৎসাহিত নিরুৎসাহিত করবেন, যে কিছুদিন আগে একটা প্রচার করলেন যে এই যে ছেলেটা বিবিএ পড়ে লাল চকরি বিক্রি করে, সুন্দর একটা জিনিস, এরকম আরো ঘটনা আপনারা প্রচার করেন।
সালামু আলাইকুম কিবরিয়া ভাইয়া, আমি আমার ঘটনার প্রেক্ষিতে আমার নাম বলতে চাচ্ছি না। ভাইয়া, গত সপ্তাহে এই বিথিয়াপুর ঘটনা অসম্ভবের কিছুই না। এবার আমার কথায় আসি, আমার বয়স তখন সম্ভবত 4 হবে, আমি ছোটবেলায় খুব বোকা ছিলাম, তাই সবাই আমাকে বোকা বলেই। একদিন আমার আপন চাচাতো বড় ভাই, সে আমার অনেক সিনিয়র, সে আমাকে নির্জন স্থানে নিয়ে সমকামী নির্যাতন করে। এখন ভাইয়া বড় হয়েছি, মানে যখন মনে হয় এই সমস্ত ঘটনা করে তখন খুব খারাপ লাগে, ঘৃণা হয়। চিন্তা করেন তো ভাইয়া, যেই সমস্ত বয়সে একটা বাচ্চা ছেলেদেরকে মেয়েদেরকে আদর করার কথা, ওই বয়সে কি করে এইসব কাজ করে। এখনো ভাই আমার ওই ভাই সামনে পড়ে, কিন্তু শ্রদ্ধার চোখে এখনো দেখতে হয়, পরিস্থিতি শিকার হয়, কিন্তু ভাই আমি মন থেকে কোনোদিন ঘৃণা দূর করতে পারবো না। ভাইয়া, অনেক ছেলেরাই আছে ছোট ছোট বাচ্চা থাকা অবস্থায় অনেকেই ভাইয়া এই সমস্ত ঘটনার নির্যাতনের শিকার হয় ছোটবেলায়, আর মানে কখনো বলতেও পারে না, লজ্জায় বলতে পারে না, আর ইয়াতেও বলতে পারে না, আর বললেই বা কি, এইসব তো তেমন কোনো বিচার হয় না আমাদের সমাজে।
আমি হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস কুমিল্লার চান্দিনা থেকে বলছিলাম। প্রথমে ইব্রিয়া ভাই আপনাকে এবং রেডিও এবিসির কর্তৃপক্ষকে ধন্যবাদ, হ্যালো 8920 এর মতো সমস সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করার জন্য। আমরা দুনিয়াতে যা কিছুই ঘটতেছে দেখতেছি, কিন্তু এই যে গত সপ্তাহে বিথিয়াপুর মতো এমন লোমহর্ষক কাহিনী আমার মনে হয় বিশ্বের ইতিহাসে বিরল। প্রিয়া ভাই, আমি বলতে চাই এটা যে বিথিয়াপু তার আপন ভাইদের দ্বারা ধর্ষিতা নির্যাতিতা, এটা কোনোভাবেই আমার মনকে আমি বিশ্বাস করতে পারছি না। যাদের দ্বারা বিথিয়াপু এই ভাইদের দ্বারা এই অবস্থা, এটা নর পশুকেও হার মানায়, তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কেজিয়া ভাই, যেই আব্বা আম্মা পরোক্ষভাবে এই কাজের মধ্যে আমার ঘটনা থেকে বুঝতে পারলাম সমর্থন যুগিয়েছেন, আপনার কাছে অনুরোধ আপনি এই ফোন কলটা বাজিয়ে সবাইকে শোনাবেন। এমন নর পশু মানুষ হতে পারে এটা কল্পনারও অতীত। পাশাপাশি বিথিয়াপু এবং তার বরকে অসংখ্য ধন্যবাদ, তার বরকে বিশেষ করে, যেহেতু তার বর তার ওয়াইফ সম্পর্কে এত কিছু জানার পরেও তাকে সানন্দে গ্রহণ করে নিয়েছেন, এটাও পৃথিবীর ইতিহাসে সম্ভবত বিরল কোনো ঘটনা। এবং সাথে সাথে ধন্যবাদ বিথিয়াপুকে এই জন্য যে তিনি তার নিজের জীবনের কাহিনীগুলা তার স্বামীকে বিয়ের আগে অবলীলায় বলেছেন, এবং তার স্বামীও কত মহৎ মনের পরিচয়, কত মহৎ মনের অধিকারী যে তিনিও এত কিছুর পর সানন্দে তার স্ত্রীকে গ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত উভয় শান্তিতে বসবাস করতেছেন।
অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর মতামত আমাদের এখানে জানিয়ে দেবার জন্য। হাজার হাজার ফোন কলের মধ্যে আমরা অল্প কিছু ফোন কল এখানে আপনাদের জন্য বাজিয়েছি, এবং বিশেষ করে একটি কল আমি বলবো যে শতকে দু তিনজন এরকম ভাবে মন্তব্য করেছেন যে এই ঘটনাটি প্রচার না করলেই হতো, এবং অহিদুজ্জামানের মতো অনেকেই বলেছেন। অহিদুজ্জামান, আপনার মতামতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এবং আপনি আমাদের অনুষ্ঠানকে ভালোবাসেন বলেই আপনি যে কথাগুলো বলেছেন সেগুলোর প্রতি আমাদের অনেক অনেক বেশি শ্রদ্ধা, কিন্তু আপনার সাথে আমরা একমত নই। একমত নই এই কারণে, আপনি বলেছেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এটি কখনোই বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি পরিসংখ্যান জেনে অবাক হবেন যে এটা আসলে বিচ্ছিন্ন ঘটনা নয়। শারীরিকভাবে যে ধরনের ভায়োলেন্সের গল্প আমরা কতবার শুনিয়েছি, এ ধরনের ভায়োলেন্সের গল্প কিন্তু বিশ্বব্যাপী আছে, এবং এটার ঠিক সমাজে ওভাবে উঠে আসে না। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে যে মানুষ এটার শিকার হন সে বলে আসলে এটার কি ধরনের সমাধান চান, এবং আদৌ তিনি সমাধান পাবেন কিনা, তিনি কার বিরুদ্ধে নালিশ করবেন, নিজের চাচার বিরুদ্ধে, নিজের বাবার বিরুদ্ধে, নিজের ভাইয়ের বিরুদ্ধে। পরিবার একটা মানুষের সবচাইতে শেষ ঠিকানা, একেবারে নিজের জায়গার ঠিকানা, এবং তিনি যদি নালিশ করেন তাহলে তিনি মানে আবার ওই পরিবারে ফিরে গিয়ে কিভাবে বসবাস করবেন। অনেক ধরনের জটিলতা থাকে এবং সামাজিক সম্মানের একটা ব্যাপার থাকে, যে কারণে অনেকেই মুখ বুঝে সহ্য করেন। আপনার গল্পের, আপনার ফোন কলের পরপরই আমরা আরেকজন বন্ধুর ফোন কল বাজিয়েছিলাম যে তার নাম প্রকাশ করেনি। এরকম অসংখ্য ফোন কল আমরা পাই যেগুলো আমরা অনেক সময় আপনাদের কথা ভেবেই বাজাই না, কিন্তু এটা একটা সমস্যা, এবং আমরা এই সমস্যাগুলোর বাজালেই যে সেটা সমাধান হয়ে যাবে বা প্রচার করলেই যে সমাধান হয়ে যাবে সেটা আমরা বিশ্বাস করি না। আমরা অন্তত এটা বিশ্বাস করি, একটা সমস্যা যখন তুলে আনা হয় সেই সমস্যাটা দেখা বা সেই সমস্যাটা শুনে অনেকেই হয়তো সচেতন হবেন। আর আমরা গল্প শেষে বলে থাকি যে একটা গল্প প্রচার করা হয়, সেই গল্পটাকে আপনি কিভাবে নেবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে হাজার হাজার মানুষ এটাকে সাধুবাদ জানিয়েছে যে না, এটা প্রচার করা হচ্ছে এবং তাদের উপকার করছে, যে ধরনের ঘটনা তারা জানতে পারছেন এবং জানার পরে তারা সচেতন হচ্ছেন। কিন্তু কেউ যদি এই ঘটনাকে উৎসাহের সঙ্গে নিয়ে থাকেন তাহলে তো বরাবরই সে অমানুষ, এবং এই অমানুষদের জন্য আমাদের কিছুই করবার নেই। এই অমানুষের সংখ্যা আসলে সমাজে অনেক অনেক কম। এই অমানুষদের যেটা করতে হবে, আপনাদের মতো যারা ভালো মানুষ আছে তাদের দমাতে হবে। আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর প্রেম নিয়ে আপনি যে ধরনের কথাগুলো বলেছেন, আমার মনে হয় আমার সাথে আর যেসব বন্ধুরা শুনছে তারা কেউ এটা এক বাক্যে আপনার সাথে একমত পোষণ করবে না। আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই। এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, এবং বিরতির পর আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসছি, মূল গল্পে ফিরে আসছি। হ্যালো 8920 অনুষ্ঠানে আপনিও অংশগ্রহণ করতে পারেন। 9115668 9115668 হচ্ছে আমাদের নাম্বার। ফোন করুন, আপনার নাম বলুন, সেল নাম্বারটি বলুন, এবং বলুন আপনার কি বলার আছে। আগামী অনুষ্ঠানে সেটা প্রচার করা হবে, এবং এমনও হতে পারে যে আগামী অনুষ্ঠানের অতিথি হবেন আপনি। আর ফেসবুকে আমাদের একটি পেজ আছে, আপনি বলতে পারেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে নানা মতামত, এবং একই সাথে অনুষ্ঠান নিয়ে যদি আপনার কিছু বলার থাকে, অনুষ্ঠানের অতিথির সাথে যদি যোগাযোগ করবার থাকে, আপনি সেখানেও সেটা মত প্রকাশ করতে পারেন। আপনার মতামতগুলোকে আমরা খুবই মূল্য দিই এই পেজটাতে। পেজটা হচ্ছে RJ Space KEBRIA। আবারও বলছি, RJ Space KEBRIA। আরেকবার স্বাগত হ্যালো 8920-তে। 11:21 হচ্ছে সময়, এবং আগেই বলে নিয়েছি যে আজকে আমরা গল্প শুনবো দুজনের কাছ থেকে, এবং কাকতালীয়ভাবে দুজনের গল্পটা এমনভাবে মিলে গিয়েছে যে একজনের জন্য ঠিক উল্টোটা এবং আরেকজনের জন্য ঠিক তার উল্টোটা। এটা আপনাকে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, এবং শোনার পরে আপনি বুঝতে পারবেন যে, এবং অনেকেই যারা বিথির গল্পটা শুনে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন এবং অনেকেই বিশ্বাস করতে পারছেন না ফ্যামিলি ভায়োলেন্স সম্পর্কে, ফ্যামিলিতে যে ঘটনাগুলো ঘটে সেটা সম্পর্কে। অনেকে আসলে বিশ্বাসও করতে পারেন যে বাবা হয়ে কিংবা ভাই হয়ে কিংবা মা হয়ে যে সন্তানের প্রতি অনেক সময় যে সুবিচার, সবসময় যে সুবিচার করেন তা তো না, দুই একটা ঘটনা ব্যতিক্রম নিশ্চয়ই থাকে। তো এরকম কিছু ব্যতিক্রমী ঘটনা আজকেও তুলে আসবে এবং গল্প থেকে আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে যেসব বন্ধু আমাদেরকে ফোন করেছিলেন, পুরো সপ্তাহ জুড়ে আমরা হাজার হাজার ফোন কল পেয়েছি, তাদের কিছু চুম্বক অংশ একেবারেই অল্প করে আমরা কিছু শুনব, এবং যাদের কলগুলো আমি আজকে এখানে বাজাচ্ছি তাদের মধ্যে থেকে হয়তো ভবিষ্যতে দুই একজন এখানে আমাদের অতিথি হয়ে আসবেন এবং তাদের পুরো গল্পটা আমরা জানতে চাই। চলুন আমরা শুনে নিই কে কি বলেছে।
আমার নাম কথা ইসলাম, আমার ফোন নম্বর এবিসি রেডিওতে যেই প্রোগ্রামটা শুরু হয়েছে সেটাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মতামতে মনে হয় এই প্রোগ্রামটা করা হয়েছে, কারণ আমাদের মনে দুঃখে আসছে শুক্রবারে যে আপুটা আসলো সেই আপুটার কথাগুলো অনেকটাই আমার সাথে মিলে গেছে। কিন্তু আমার বাবা অনেক অনেক ভালো ছিল, তার লাইফ সম্বন্ধে আমি যাচ্ছিলাম সবাইকে জানাতে যে বর্তমান যুগের বাবারা এরকম হওয়া উচিত, তার মেয়েরাও জানি তার বাবার সাথে এরকম বিহেভ করে। তা আমি যাচ্ছিলাম আমি আমার বাবা সম্বন্ধে আপনাদেরকে জানাতে। আমি খুব গরিব ঘরের একটা মেয়ে, আমি একটা কোম্পানিতে জব করি, এই জব করার সাথে সাথে আমি যাচ্ছিলাম ভালো কিছু করতে, কেউ যদি আমাকে হাত বাড়িয়ে দিত তা আমাদের তিন ভাই জীবনের সংসারটা ভালোভাবে চলত। আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমার নাম ফিওনা। আমার প্রায় দেড় বছর আগে বিয়ে হয়, ঠিক প্রেম করে না, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। বিয়ের সময় ঠিকই চলছিল, ওই এর আগে দুইটা বিয়ে করে, এটা আমার ফ্যামিলি জানে না, ওগুলো সব ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমি জানি, যাওয়ার পরে আমি সবকিছু মেনে নিই, কিন্তু ও মাঝে মাঝে আমার সাথে অনেক রাগ করত, অনেক টর্চার করতো। আমি জানি আমারও ভুল ছিল, আমার একটু রাগ বেশি ছিল, জেদ ছিল। তারপরে এক পর্যায়ে একদিন ওর সাথে রাগারাগি করে আমি বাসা থেকে বের হয়ে আসি, রাগ করে। পরে অসুস্থ হয়, আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পর আবার ওর সাথে রাগারাগি হয়, আমাকে বাসা থেকে বের করে দেয়। তারপর আমি আমার বাড়িতে আসি, আসার পর সবাইকে সবকিছু বলি, আমার খুব রাগ হয়। ওকে যখন শুনলেই ও আমাকে আজে বাজে ভাষা কথা বলে, আমার খুব রাগ হয়েছিল তখন। আমি রাগ করে একটা রেডিও সেন্টারে গিয়ে ওর নামে অনেক কথাই বলছি, শুধু দোষের কথা বলছি, ওর দোষের কথা। কিন্তু তারপরে যখন আমি বুঝতে পারলাম যে আমি তো ভুল করছি, তখন ও আর আমাকে মানবে, আমার ফ্যামিলি আর ওখানে দিবে না, আমার ডিভোর্স হয়ে। এখন ওকে ছাড়া আমি থাকতে পারছি না, আমার অনেক কষ্ট হয়, আমার ছাড়া কোন কান্নাকাটি করি, মনে হয় আমি সুইসাইড করবো। ওকে বারবার ফোন করি, আমার ফোন ধরে না, আমাকে উল্টে গালি গালা করে, আমাকে বকা দেয়, বাসায় যায়, আমাকে বাসায় ঢুকে দেয় না, কেউ কথা বলো না আমার সাথে। ও বলে ডিভোর্স হয়ে গেছে, আর কেন তুমি আমাকে ডিস্টার্ব করো, তো আমি ওকে ছাড়া থাকতে পারবো, আমার লাইফটা একেবারে শেষ হয়ে যায়। আমি খুব সত্যি ভালো, হ্যাঁ আমি জানি আমি অনেক ভুল করছি, আমাকে বার করলো না, আমি কি করবো আমি বুঝতে পারছি না, আমার কোনো কিছুই মনে বসে না, আমার অনেকটা মেমোরি লস হয়ে যায়, মাঝে মাঝে আমি সবকিছু ভুলে যাই, রাতে ঘুমও আসে না, এত কষ্ট। ও তো পারি বারবার সুইসাইড করতে গিয়ে ফিরে খুব মনে পড়ে, খুব সবকিছু কথা মনে পড়ে। আমি ওকে বলবো আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, আমার ভুল হয়ে গেছে, আমি জানি সবাই হতে যাচ্ছে, সবার প্রিয়জন বিষয়, আমি কোথাও যেতে পারছি না, আমার তো একটা ফ্যামিলি ছিল, আমার ঠিকানা ছিল, সব নষ্ট হয়ে গেল আমার ভুলের জন্য। আমি অনেক মেস, অনেক ভালোবাসি, আমি তোমার মন থেকে দিবস দিই না, মনকে দিই বেশ ফেরে
আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, নাফিস। আমার মোবাইল নাম্বার 1993 সাল থেকে একটা মেয়েকে ভালোবাসি, এখনো বাসি, আজীবন বাসবো, ছিল এখন নেই, কেন নেই তা জানাবার জন্য আমি এখানে ফোন, আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করতেছি।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল খান, আমার মোবাইল নম্বর, আমি বর্তমানে সামান্য একটা ডে নাইট শিফটে চাকরি করি। আমি আপনাদের এই অনুষ্ঠানটা যখন আমাদের আমার দেশে থাকে তখন অবশ্যই অবশ্যই শুনি, নাইট শিফটে যে পর্বটা হয় সেটা আমি না শুনতে পারাই খুবই মিস করি। এই পর্যন্ত প্রায় 6-7টা পর্ব আমি শুনে এবং শুনে খুবই আবেগতাড়িত হয়ে যায়। পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ট্র্যাজেডি থাকে, আমাদের আপনাদের ওখানে কথা হওয়া ঘটনাগুলো শুনে লিসনারদের অবশ্যই কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকে, আমি তা মনে প্রাণে বিশ্বাস করি। বাস্তবিক আমার জীবনে ব্যতিক্রমী আলাদা একটা ঘটনা আছে, আপনাদের যদি ভালো লাগে তবে আমার জীবনে কাউকে না বলা ঘটনাটা আমি সবাইকে জানাতে চাই। এই পৃথিবীতে নারীরা এখন অগ্রসর, আমি অনেক নারী অবহেলিত, বঞ্চিত এবং নির্যাতিত পুরুষদের কাছ থেকে, কিন্তু আমার এই পৃথিবীতে আমি পুরুষ হয়েও যে নারীর কাছ থেকে কতটুকু নির্যাতিত হয়েছি তাই জানাতে চাই। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সেও আমার চেয়েও বেশি আমাকে ভালোবাসত, আমাদের ভালোবাসাবাসীর সম্পর্কটা দীর্ঘ 7 বছর ছিল। তারপর দুই তিনজন বন্ধু বান্ধবকে জানিয়ে, আমাদের গার্জিয়ানকে না জানিয়ে আমরা বিয়ে করি। আমাদের বিবাহিত সম্পর্কটাও 3 বছর দীর্ঘস্থায়ী ছিল, হঠাৎ করে আমাকে বোকা বানিয়ে আমাকে নিঃসম্বল করে এখন সে অন্যের ঘরণী। এই দীর্ঘ 10 বছরে এবং তার ভাই বোনের লেখাপড়া খরচ প্লাস কিছু সময় তার পারিবারিক খরচ সবই আমি বহন করতাম। যেদিন সে আমাকে ছেড়ে চলে গেছে সেদিন থেকে আমিও আমার জন্মভূমি ছেড়ে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে, আমার ডিস্ট্রিক্ট ছেড়ে এখন অজানা এক জায়গায়। এভাবে আমার জীবনটা 2.5 বছর দিয়েছে, আমি যে কতটুকু কষ্টে জীবন চালাইতেছি এটা আমি জানি, প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকা কতটুকু কষ্টে সেটা আর কেউ বুঝতে পারে না। আপনারা পুরো কাহিনী যদি আপনাদের এবিসি সকল নিশানাকে শোনাতে দেন তবে আমি নিজেকে খুবই ধন্য মনে করব এবং আমার ভিতরে থাকা কষ্টগুলো কিছুটা হলেও লাঘব করতে পারবো বলে আমি মনে করি এবং আমি চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।
আমার নাম নজরুল ইসলাম রনি, মোবাইল নাম্বার হচ্ছে, গত সপ্তাহে যে ফোনটা করেছিলাম সেই কলটা আজকে মানে প্রচার করা হয়েছিল, আমি খুব খুশি হয়েছি। আজ থেকে 12 বছর আগে বের হয়েছিলাম, এখন আজ এই পর্যন্ত এসেছি, সেটা শ্রোতাদের সামনে তুলে ধরতে চাই। আমার কলটা প্রচার হয়েছিল সেটা শুনে আমার অনেক বন্ধুরাই আমাকে সাথে সাথে ফোন করেছে, ধন্যবাদ কিবিয়া ভাই। আমি জানি না লটারির মাধ্যমে হট সিটে বসানো হয় কিনা, তবুও যদি আপনি লটারির মাধ্যমে না করে যদি সরাসরি কোন সিস্টেম থাকে তাহলে আমাকে প্লিজ কল দিন।
হ্যালো 8920 তে আরো একবার স্বাগত। 11:28 হচ্ছে সময়। শুক্রবারের এই রাতে যারা এবিসিতে কান পেতেছেন তাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাতে চাই আপনার এই প্রিয় অনুষ্ঠানটিতে। হ্যালো 8920 আজকে 14তম পর্ব আমরা পার করছি এবং এই 14তম পর্বের প্রত্যেকটি গল্পই পরের গল্পটাকে বা যে গল্পটি প্রচার হচ্ছে তার আগের গল্পটাকে ছাড়িয়ে গিয়েছে। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দুইজন। আমরা একজনের গল্প শুনবো 12টা পর্যন্ত এবং 12টার পরে আরেকজন থাকবেন আমাদের সঙ্গে এবং দুটো স্টোরি কোনো না কোনোভাবে বাবার সাথে আমাদের আমাদের সামনে যিনি বটগাছ হয়ে থাকেন, আমাদের সামনে যিনি ছায়া দিয়ে বড় করেন, সেই পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি বাবা, বাবার সাথে সম্পর্কিত সে গল্পে আমরা যাব। তবে তার আগে এখানে একজন বন্ধু ফোন করে তার কথা বলেছিলেন, ফিওনা সম্ভবত তার নাম, এবং তিনি নিজেকে কনফেস করেছেন এভাবে যে কোন একটি ঘটনার প্রেক্ষাপটে তিনি তার জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। তিনি রাগারাগি করে কোন একটি রেডিও স্টেশনে গিয়ে তিনি তার জীবনের ভালোবাসার গল্প বলেছিলেন এবং এককেন্দ্রিকভাবে সেটা বলেছিলেন, অনেক দোষ দিয়েছিলেন এবং তারপরে তার ডিভোর্স হয়ে যায়। আপনাকে আমি বলবো, আপনি ব্যক্তিগতভাবে এখানে সেল নাম্বার পাঠাননি এবং যে কারণে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। আপনার যেহেতু চৈতন্য উদয় হয়েছে এবং সেই চৈতন্য উদয়ের জায়গা থেকে আপনি যে ভুলটা রেডিওতে এসে করেছিলেন সেই ভুলটা শোধরানোর জন্য আপনার আরেকবার রেডিওতে আসা উচিত। কারণ সব ঘটনায় যে সবাইকে বলতে হবে এমন কোন কথা নেই, আর সব ঘটনায় যে বলা যাবেও না এবং সেটা বললেই যে আসলে এত বড় বিপদ হয়ে যাবে তেমন কোন কথা নেই। এবং আমার খুব খুব ইচ্ছে যদি আপনাদের দুজনকে আমরা মুখোমুখি করতে পারতাম বা আপনি যাদের যেহেতু ডিভোর্সটা হয়ে গিয়েছে তারপরও যদি কিছু বলার থাকে, তার যদি কিছু বলার থাকে, সুতরাং আপনারা যদি সামনাসামনি বসতেন এবং আপনাদেরকে নিয়ে যদি আমি একটা অনুষ্ঠান করতে পারতাম আমার খুবই ইচ্ছা। এবং সেটা যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার সেল নাম্বার জানিয়ে দেবেন, আমরা ভবিষ্যতে আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করব। আমরা আজকের মূল গল্পে ফিরে যেতে চাই। একটু আগেই নজরুল ইসলাম রনি আমাদেরকে বলছিলেন যে সে তার জীবনের গল্প বলতে চায় এবং নজরুল ইসলাম রনি এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আজকে তিনি আমাদের প্রথম অতিথি, তার কাছে আমরা যাব। তবে তার আগে আপনাকে আরেকবার মনে করিয়ে দিতে চাই 9115668 9115668, এটি হচ্ছে আমাদের ফোন নাম্বার, এই নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে হ্যালো 8920 তে, এবং এখানে ফোন করে আপনি আপনার নাম বলবেন, সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপরে বলুন আপনি কি বলতে চান। আর আপনার গল্প যদি আমাদের ভালো লাগে কিংবা আপনার গল্প যদি মানুষের কাছে শিক্ষণীয় হয় তাহলে আপনি আমাদের এখানে অতিথি হয়ে আসতে পারেন। এবং একই সাথে ফেসবুকে আপনি আমাদের যারা এখানে অতিথি হয়ে আসেন তাদের সম্পর্কে আরও কিছু জানার থাকলে, তাদের সম্পর্কে কোনো মন্তব্য থাকলে, হ্যালো 8920 নিয়ে কোনো মন্তব্য থাকলে, কোনো সাহায্য করতে চাইলে, ফেস টু ফেস তাদের সাথে কথা বলতে চাইলে আপনি এই পেজটাতে যোগ দিতে পারেন। সেই পেজটি হচ্ছে facebook.com/hello8920 বা এভাবে আপনি খোঁজ করতে পারেন RJ space KEBRIA। আবারও বলছি RJ space KEBRIA। নজরুল ইসলাম মানে রনি, কেমন আছেন ভাই?
এত ভালো।
আমরা বেশি কিছু জিনিস একটু জেনে নিই, সেটা হচ্ছে আপনার বয়স এখন আনুমানিক কত?
আনুমানিক 28 28
মতো। আপনি পেশায় কি করেন?
পেশায় একজন আর্টিস্ট।
আর্টিস্ট মানে কি ধরনের আর্টিস্ট আপনি?
বিভিন্ন দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট যারা আছে, ইভেন্ট ম্যানেজার, ওনারা যে মানে বিভিন্ন প্রোগ্রাম গুলো হয় বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে, ওয়েডিং যেগুলো আছে, এই সমস্ত অর্ডার গুলো এখন ইভেন্ট ম্যানেজমেন্ট অর্ডার নেয়। ওরা বিভিন্নভাবে এটাকে, যেমন যার যে সাবজেক্ট, কেউ লাইটিং আছে, কেউ স্টেজ ডেকোরেশন, সেট ডেকোরেশন, তো ওই আর্টের যে সাইডটা আছে সেটা ওরা সাব অর্ডার আমাকে দিয়ে দেয়।
আচ্ছা আচ্ছা।
তো এটা দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় মানে ইভেন্ট গুলাই।
আপনি দুই একটা কথা বলতে পারবেন যে আপনি এখানে কাজ করেছেন এত বড়?
আমি মানে ইভেন্টের নামগুলো বলবো না, যেমন আমি শেরাটনের বলরুম, সোনারগাঁয়ের বলরুম, শেরাটন উইন্টার গার্ডেন, চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র, রেডিসন হোটেল,
এগুলোতে আপনি কাজ করে থাকেন?
এগুলোর কাজ করে থাকি।
চমৎকার, বুঝতে বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড নান্দনিক কাজ জানেন। এবং আপনার কি ছোটবেলায় স্বপ্ন ছিল যে আপনি এরকম কিছু হবেন?
ছোটবেলায় স্বপ্ন ছিল না, মানে আমি ছোটবেলায় একটা গড গিফটেড বলতে পারেন। ছোটবেলা থেকে আর্টের প্রতি একটা ধারণা ছিল, মানে সাদা কাগজ দেখলেই হতো, মানে মাঝে মাঝে টাকার মধ্যেও ছবি আঁকতাম, ওই দেশের ঘরবাড়ি, গ্রামের ঘরবাড়ি, ঘরের গাদা, এই সমস্ত ছবি আঁকতাম।
জি ধন্যবাদ। আরেকটা জিনিস যেটা একটু জানা দরকার সেটা হচ্ছে যে আপনি যেখানে কাজ করেন, হ্যাঁ, সেটার কথা বললে আপনার মোটামুটি ঢাকা শহরে সব লোকই জেনে যাবে, কারণ ওই জায়গাটিতে সবারই ওই ফুল টুল কিনতে যেতে হয়। আপনি কি সেই পরিচয়টা বলতে চান নাকি গোপন রাখতে চান?
না, গোপন রাখার কিছুই নেই, যেহেতু সত্য কথা বলতে, মানে আমি সবসময় সত্যটাই বলতে পছন্দ করি।
আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনার সেই পরিচয়টা জানার চেষ্টা করবো। আমরা আপনার গল্পের দিকে যাই। আপনার ফ্যামিলিতে কে কে আছে?
ফ্যামিলিতে আছে আমার, আমি হচ্ছে ভাই বোনের কথাই আগে বলি, আমি প্রথম, তারপরে আমার বড় তিন বোন, মা আছে আর বাবা। তো আমার পরে যে দুই বোন ওদের বিয়ে হয়েছে, একটা ক্লাস 8 পড়ে।
আচ্ছা, আপনার
দাদি আছে? আমার
দাদি আছে। আপনার গল্পের শুরুর একটা ধাত ছিল এরকম যে 12 বছর আপনি ফ্যামিলি থেকে ডিটাচ।
জি,
12 বছর আপনি ফ্যামিলিতে যান না।
জি,
চলুন শুরু করা যাক।
তো 12 বছরের আগের যে পর্বটা সেটা আমি একটু প্রথমে বলি। ছোটবেলা থেকেই যেমন লেখাপড়া করেছি, মানে স্কুলে গেছি, যেখানেই হোক, এমন বাবার অত্যাচার ছিল সবসময় আমার প্রতি। হ্যাঁ, সরাসরি যেমন স্কুলে যাওয়া।
আপনার বাবা কি ছিলেন?
টিচার ছিলেন।
টিচার?
জি,
মানে
প্রাইমারি স্কুলের হেডমাস্টার।
প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন আপনার বাবা? ওকে।
তো ছোটবেলা থেকে যেমন আমার মায়ের সাথে ঝগড়াঝাটি হতো, দেখতাম, তখন তো ছোট ছিলাম, প্রতিবাদ করতে পারতাম না, আমার বোনগুলো আরো ছোট ছিল সবাই, মানে আমার পিঠাপিঠি একেবারে। তো যখন আমরা ক্লাস সিক্স সেভেন পার হয়ে যখন একটু বড় হলাম, তখন মানে আমাদের মায়ের সাথে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকতো, মারধর করতো, সামান্য নুন থেকে মানে পান থেকে চুন খসলে মানে উলট পালট অবস্থা করে।
একটা ছোট গল্প বলতে পারেন, ছোট একটা উদাহরণ দিতে পারেন?
ছোট একটা উদাহরণ, যেমন ওই আমার মা নানির বাড়ি, মানে আমার নানির বাড়ি বেশি না, 2 কিলো দূরে, তো নানির বাড়ি গেছিল, তখন মানে আমার বাবাকে জানায়নি কেন গেছিল, এই জন্য কৈফিয়ত কৈফিয়ত, আমার নানির শরীর খারাপ ছিল, এই জন্য সে আমাদের সামনে অনেক মারধর করে যে কেন আমার অনুমতি ছাড়া এটা করছো সেটা করছো। তারপরে ওই দেখাচ্ছে যে তরকারিতে একটু লবণ বেশি হয়েছে, তরকারির কড়াই সহকারে একদম ওই মানে গ্রামের বাড়িতে যে ভাঙ্গন থাকে না, বাড়ির পিছনের জায়গা খালি
জায়গা বলে অনেকে পুকুর,
হ্যাঁ হ্যাঁ, সেখানে নিয়ে মানে কড়াই পাতিল হাড়ি পাতিল এগুলো ফেলে দিত।
তখন আপনারা কি করতেন ভাই?
তখন আমরা তো ছোট, তখন ক্লাস সেভেন এইট বলি, তখন তো মানে মানে আমাদের যৌবনে আমরা পা দিই নাই তখন, কৈশোর, হ্যাঁ, প্রতিবাদ করার কিছুই থাকতো না। তো আমি যদি কিছু বলতাম, মাঝে মাঝে বলতাম বড় হিসেবে যে আপনি এমন করেন কেন, তখন আমাকে দা শাবল বাঁশ বা ওই মানে ওই গ্রামে যে কাঠ কুড়াল দিয়ে কেটে যে লাকড়ি বানায় না, ওটাকে চলা বলে আমাদের এলাকায়, ওইটা দিয়ে মানে এমন কিছু নাই যে আমি ওইটা দৌড়ানি খাই নাই, হ্যাঁ
মারতে আসতো।
হ্যাঁ মারতে আসতো। তো একদিন রাত্রেবেলা যেমন এই রান্না বান্না নিয়ে ঝগড়া হইতাছে, তা আমার মারে বলতেছে আপনি চুপ করে থাকেন, আপনি কিছু বললেন না। তা আমার মা আমরা বললাম
আপনি বাবা মাকে আপনি করে বলতেন,
হ্যাঁ
আচ্ছা,
যে আপনি কিছু বললেন না, আপনি চুপ করে থাকেন, আর কত সহ্য করুন, এইভাবে সহ্য করছে। তারপর একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেমন আমার মা এত সহ্য করছে যে আমার বাবা এর আগে আরো দুটো বিয়ে করছিল। প্রথম আমি শুনছি যে প্রথমটা 3 মাস সংসার করার পরে সে চলে গেছে, আমার দাদি মানে দাদির ভক্ত ছিল আমার বাবা, দাদি ছিল, আমরা সিনেমা যেমন দেখি না যে কুটনি ডাইনি টাইপের মহিলা এরকম ছিল, তো ওনা মানে আমার ফুপুরা ছিল, 2টা ফুপু ছিল, ওনারা খুব বাজে ছিল। তো আমার মাকে আমি দেখছি যে চুলের মুঠি ধরে আমার মাকে শোয়াই ফেলছে আমার ছোট ফুপু, হ্যাঁ মানে সে আমার বাবার অনেক ছোট, মানে প্রায় 20 বছরের ছোট হবে। তো এটা আমি তখন ছোট, তখন খুব ছোট, হ্যাঁ, এর তো আমার মা তো ক্লাস 6, 7 বা 5 পর্যন্ত পড়ছে, তো আগে যাদের বিয়ে করছিল তারা ছিল মানে শিক্ষিত, হ্যাঁ, প্রথম জন 3 মাস মানে নাকি সংসার করে চলে গেছে, তারপরেরটা সম্ভবত বছরখানিক ডিভোর্স হয়ে গেছে পরে। তারপরে যেমন আমার মাকে তারা টার্গেট করে, আমার নানির তখন মানে আমি শুনছি 6টা মেয়ে 3টা ছেলে, মানে ভরা সংসার, হ্যাঁ, তো নানা সরকারি চাকরি করতো অল্প বেতনে, তো নানি সংসারটা যেমন সামাল দিত।
জি,
তো যেমন নানিও তখন নিরুপায় হয়ে, যেহেতু বিয়ে দিয়ে ফেলাইছে, এখন আর তো কিছু করার নাই, আর আমার মা আগে বলছে সহ্য করে থাক, নানিরা আসলে নানিদের যা তা বলতো, অপমান করতো, হ্যাঁ। তারপরে ছোট মামাটা আমার থেকে ধরেন গিয়া 7-8 বছরের বড় হবে, ওর সাথে আমার খুব মানে বড় হইলো ফ্রেন্ডলি সম্পর্ক সবসময় এখনো আছে।
জি,
তো ছোট মামা তো আমি তখন যদি ধরেন 10 বছরের, ছোট মামা ধরেন 17 বছরের, ছোট মামা আসতো, ছোট মামারে যা তা বলতো, গালাগালি করতো, মামা কান্নাকাটি করে চলে যেত, আমার মা বলতো তোরা আসিস নি বাসায়।
এই ধরনের আচরণ তিনি কেন করতেন, আপনি কোন কারণ খুঁজতে?
কোন কারণ কি, মানে আমাদের আত্মীয় স্বজন আশপাশে যারা আছে সবাই ব্যাপারগুলো জানে, যত আত্মীয় স্বজন আছে সবাই জানে, এর কোন প্রশ্নের উত্তর কেন এমন করে।
স্কুলের যে উনি টিচার ছিলেন, স্কুলের স্টুডেন্টরা ওনাকে কিভাবে দেখতো,
স্টুডেন্টদেরকে মানে ওনার মুখের ভাষা খুব খারাপ ছিল, ঘরের ভিতরে যেমন করতো না, যেমন 2টা বাসের ড্রাইভার যখন একটা বাস একটা বাসকে লাগায় দেয় তখন তারা যে গালাগালি গুলা করে, ঠিক এরকম মানে লোকাল গালাগালি গুলো, যেগুলো আমি কখনোই বলিনি জীবনে, এই ধরনের গালাগালি স্টুডেন্টদের সাথে করতো, পড়া না পারলে বা যে কোনো করে। তো আমি দেখতাম যে প্রায় আমি অনেক কষ্ট করছি, তার জন্য ভাত নিয়ে যেতাম, আমি স্কুল থেকে আসতাম, স্কুল থেকে আসা বা তার সেই 2-3 কিলো দূরে স্কুলে হাইটে যেয়ে দুপুরের ভাত দিয়ে আসতাম, একদিন না দিয়ে আসলে কত যে মায়ের মানে আমার কপালে ছিল সেটা বলার মতো না। এই মায়ের থেকে বাঁচার জন্য আমি স্কুল থেকে আইসা তার ভাত দিয়ে আসা, তারপর আবার আমি খাইতাম, হ্যাঁ, বর্ষাকালে আমি 3 কিলোমিটার নৌকা বাইয়া তারপর তার জন্য আমি ভাত নিয়ে গেছি স্কুলে দুপুরের সময় 2টা বাজে রোদ্রের মধ্যে, তারপরে আবার আসছি, মানে অনেক ঘটনায় আছে, যে বলতে গেলে তো মানে অনেক সময় লেগে যাবে। যাই হোক, স্কুলে যে দেখতাম যে হেড স্যার আপনি এত পাজি কেন, আপনি যেভাবে ওরা মানে গালাগালি করতো যে ভাষায়, ওরা আবার সেই ভাষাটা উল্টা করে তার জন্য তার নামে লিখে রাখতো ওয়ালে
স্কুলে।
তারপরে দেখতাম যে মানে আমি এই বয়স, আমাদের বাড়ির পাশে যে প্রাইমারি স্কুলে
পড়াশোনা কেমন লাগতো মানে ওইগুলো দেখার পরে,
মানে কি বলবো, আমার তো মানে
নিজের বাবার,
আমি মনে হয়তো কি যে মানে ঘরের ভিতরে যে অবস্থা, বাইরেও মুখ দেখাইতে পারি না, আমি পালায় যাই, হ্যাঁ পালায় যাবো কোথায়, কাউকে যে বলবো যে আমাকে আমার একটু আশ্রয় দেন, এমন একটা অবস্থা। আর আমি আমার মায়ের, তখন মায়ের একমাত্র ছেলে, আমাকেই সব করতে হবে, এই সমস্ত জ্ঞান কিন্তু তখন 5-6 মানে হয় না, হ্যাঁ, তখন একটা মানে ফুরফুরে ঘুরে বেড়ানোর মতো একটা পরিবেশ থাকে এই বয়সে।
জি,
সবসময় হাত চলতো তার, মানে যে কোনো কথা কারণে হাত চলত শুধু। হ্যাঁ, তারপরে কি যেন বলছিলাম,
জি আপনাকে তো মারধর করতে অনেক বেশি, আপনার মাকেও মারধর করতে, আপনার বোনদেরকেও একইভাবে?
হ্যাঁ, যখন ছোট ছিল তখন মারধর করতো, যেমন 5-6 পর্যন্ত পরে এরকম মারধর করতো। আর গালাগালি তো এটা আছেই, মানে নিজের মেয়েকে যে ধরনের গালাগালি করে এটা মানে আমি বলতেছি সরাসরি ফ্রি ভাবে বলি, যা মানে গালাগালি তারা বলতে পারবো না, এটা আপনারা বুঝে নিন। ওরা চুপ করে থাকতো, কিছু করার নেই আমাদের, মানে আত্মীয় স্বজন যে কেউ দাঁড়াবে তারাও যেন মানে গা ছাড়া ভাব, হুদুর যা ইচ্ছা তা করুক গা, এদের কিছু হবে না, এর জীবনে মানুষ হবে না। অনেক বুঝাইতো, অনেক আত্মীয় স্বজন বুঝাইতো যে আপনি এরকম করেন কেন, বয়স হইতেছে, ওরা বড় হইতেছে, কারো কোনো বুঝছে মানত না। একদিন থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরের দিন থেকে আবার সেই শুরু।
আচ্ছা, তো একটু সামনের দিকে যাই, আপনি যে কতদিন পর্যন্ত আপনি আপনার ফ্যামিলির সাথে ছিলেন?
আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিলাম, আর আমি যে পাশ করছি, দেখেন ম্যাট্রিক পরীক্ষা যখন মানে এসএসসি পরীক্ষার 6 দিন আগে আমার বইগুলো ঘর থেকে সে মানে ছুড়ে ফেলে দিছিল দরজা দিয়ে।
কেন
কেন সেটা হচ্ছে গিয়ে ওই আমার মায়ের সাথে আগের রাত্রে অনেক ঝগড়া হয়েছে, মানে ওই সামান্য ব্যাপার নিয়ে, বললাম না যে নুন তেল এই সমস্ত নিয়ে।
হ্যাঁ,
তারপরে ওই রাত্রেবেলা ঝগড়া পরে আমি মারে বলছি যে আপনি চুপ করে থাকেন, কথা বলেন না। তখন এসএসসি মানে কি একটু মানে লম্বা চড়া হয়েছি, প্রতিবাদের একটা পরিস্থিতি আসছে। তো এই কথা বলার পরে সে মানে আমাকে ওই যে পিড়ি আছে না গ্রামে যে রান্না করে, সে পাশে একটা পিড়ি ছিল, সে পিড়ি নিয়ে আমার মাথায় বাড়ি দিতে আসছে। হ্যাঁ, পরে আমি পিড়িটা হাতে কায়রা নিয়ে যা ফালাই দিছি দরজা দিয়ে। সেই জন্য সে ঘরে মানে ডাসা না দাও ছিল, দাও ছিল, সে দাও নিয়ে আমাকে দৌড়ান দিছে। আমি বারান্দা দিয়ে, গ্রামে তো ধৈঞ্চা হয় না, ধৈঞ্চার আটি ছিল মানে প্রায় 40-50টা আটি ছিল, আগাগুলা খুব ধার থাকে ওগুলার, আমি সেই বারান্দা দিয়ে সেই ধৈঞ্চার আগার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আমার এখনো দাগ আছে, অনেক জায়গায় ছিলেটি লেগেছে। ওইখান দিয়ে ওই রাত্রে যেমন আমি পালায় যাই, হ্যাঁ পালায় যাই মানে একদম আমাদের মেন রোডে যাই, একটা রিক্সা ধরে নানির বাড়িতে চলে আসি, না সরি নানির বাড়ি না, খালার বাসা, সেখানে মানে ঢাকা থেকে যেতে আমার খালার বাসা আগে পড়ে, তারপরে আমাদের বাসা। সে খালার বাসায় চলে আসি, সে খালা আবার কিন্তু মানে প্রেগনেন্ট ছিল, ওই দিনই তার মানে বাচ্চা হয়েছে, তো বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না। আমি গেছি প্রায় আশপাশের বাড়িতে একজন ছিল, এরা যেমন ওই ওষুধ আনতে বলছিল, ওষুধ যাই হোক হেল্প করছি। তো নানি তো ওই বাসায় ছিল ওই সময়তে, তো ওই সময় তো নানি ছিল, তা আমার তুই এখানে আমাকে এমন এমন করছে, আর কতকাল করবো। তো আমার নানি আমাকে খুব ভালোবাসে, এমন শুধু নানি না আমার মামারা সবাই, আমার নানি যে 39টা নাতি নাতনি তার মধ্যে আমাকে একদিকে দেখে আর সবাইকে আরেকদিকে দেখে এই পরিস্থিতির জন্য। যাই হোক নানি ঠিক আছে থাক তাইলে, তো এদিকে আমার মা চিনতে পেরে গেছে, মা তো বাসায় নাই, তো ও গেল কই? হ্যাঁ, ওকে কই গেল, সামনে পরীক্ষা লেখাপড়া করবো। তো খোঁজ খবর নিয়ে জানছে যে মানে মিনা খালা মিনার মেয়ে হইছে, ওইখানে আছে। তো আমার মেজো মামাটা আবার হচ্ছে গিয়ে ডিফেন্সে মানে বিমান বাহিনীতে চাকরি করতো, মানে উনি একটু মেজাজি ছিল। পরে মেজো মামা খবর পাই, মেজো মামার কাছে ফোন চলে গেছে যে মানে তখন তো আর এত মোবাইল ছিল না, মানে বাজার থেকে 10 টাকা দিয়ে ফোন করতে হইতো। মেজো মামার কাছে ফোন করছে যে বাবুল তুই তো এমন, ওরা তো যে মিনার বাসায় গেছে না কই গেছে জানি না, একটু খুঁজলো। তো বাবুল মামা মানে একটা ভাগ্নি হইছে খবর পাইছে, বাবুল মামা ভাগ্নি দেখতে আসছে। তো আসার পরে আমারে পায় নাকি, আমি গেছিলাম একটু বাইরে হয়তো বাজার টাজারে ঘুরতে, 3 দিন ছিলাম আর কি ওখানে। তো এই টাইমে যেমন খবর আসছে যে মানে আমরা সন্ধ্যার পরে আর কি ওই খালো আশপাশে চাষা তো মানে খালাতো ভাইটাই ছিল, তো ওদেরকে নিয়ে বাজার টাজার থেকে আসছি। আসার পরে যেমন আমার নানি খুব রাগে আছে যে তুই না কই আইসস ভালো কথা, তো বাবুল তো আমার তোরে পাইলে এখন আসার দিয়ে মেরা ফেলাই, তো যে বাবুল তো জানোস তো কেমন, তো তুই কই আবি না যে তোর মার কাছে যে আমি ওই বাসায় যাইতেছি। পরে বাবুল মামা এই কথা শুনে সাথে সাথে আমাদের বাসায় গেছে।
আচ্ছা,
জয়া আমার বাবাকে পাইছে, জয়া মানে নানি যে নিয়ে গেছে একবারে সাথে সাথে, আমার বাবার এক শাসায় আসছে যে আপনি সারাটা জীবন এমন করলেন, আমার বোনের জীবনটা শেষ করে দিলেন, হ্যাঁ এত অত্যাচার করছেন, এতই করছেন। শাসায় আসছে পরে তো নানি যেমন বাবুল মামারকে ওই হাত ধরে না তুই আর চিল্লাচিল্লি করিস না, চল আমরা চলে যাই। যাক আমার একটা ঠিকানা পাকলো, তো আমি নিশ্চিন্ত আছি। পরের দিন যেমন বাবুল মামাকে আর আমার সামনে ফেস করে নাই, আমাকে বলছি মা অনেক রাগি তো মাইটটা দিলে পরে, তো নানি আমার সাথে ফেস করে নাই। তো নানি বললো তুই যা নিশ্চিন্তে যা সমস্যা নাই তুই যা। তো আমি দুপুর বেলা গেছি বাসায় মানে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে গেছি, ওই টাইমে গেছি পরে যেমন ঘরে ঢুকছি টেবিলে বসা, সে আমারে দেখা কই থেকে আসছে, দেখা যা তুই তোর কোন বাবারে নিয়াবি নিয়ে গা, তোর পড়ালেখা লাগবো না, বইগুলো আমার একদম দরজা থেকে ফিকে ফেলাই দিছে। পরে আমি আবার সেই বইটুকু এনেছি 6 দিন পরে পরীক্ষা, সেই পরীক্ষায় মানে আমার তো যে ঘরে যে অশান্তিটা ছিল আমার তো কখনো পড়ায় মন বসে নাই। আমি মাঝে মাঝে ইংলিশে কথা বলি, আমি ইংলিশ ইংরেজি ছবি দেখে ইংরেজি ভাষা শিখছি, হ্যাঁ মানে পড়াশোনা যে কি জিনিস, আমি কিভাবে যে পাশ করছি এটা আল্লাহ জানে। আমি ফার্স্ট ডিভিশন পাশ করছি তখন,
এসএসসি পাশ করছেন। হ্যাঁ, আপনি বাড়ি থেকে বের হলেন কবে?
তারপরে ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হইলাম, সরকারি কলেজে। সেখানে মানে এই ঘরের অশান্তি লেগেই আছে, ঠিক আছে। তো পড়াশোনা আমি জীবনে ক্লাস করতাম না, শুধুমাত্র অ্যাকাউন্টিং ক্লাসটা মিস হয়ে যেত। সে মানে ওই ছাড়ের নাম কিবরিয়া স্যার। তারপরে ওই কিবরিয়া স্যারকে খুব ভালোবাসতাম, মানে আমাদেরকে এমন ভাবে বুঝাইতো যে আমাকে ঝুঁকে বুঝাই দিতেছে ভিতরে। অ্যাকাউন্টিং ক্লাসটা একদিন মিস হয়ে গেলে সমস্যা, শুধু অ্যাকাউন্টিংটা ছাড়া আমি অন্য কোনো ক্লাস করতাম না। ওই একবার চোখ বুলাইতাম ই হিন্টস, বইয়ের হিন্টস এর দিকে, ওইটা দেখা দেখা বানায় বানায় লিখতাম আর কি। তারপরেও পরীক্ষা দিয়ে আমি মানে চিন্তা করলাম পাশ করবো কি না, হয়তো সেকেন্ড ডিভিশন পাশ করবো, ফার্স্ট ডিভিশন পাবো না, সারা জীবন পড়ি নাই দুই বছর। পরে আমি মানে ওই সময়তে বাংলাদেশে, সারা বাংলাদেশে ফল বিপর্যয় ছিল, মাত্র 26% পাশ করছিল, তার মধ্যে আমি ছিলাম থার্ড ডিভিশন পাইছিলাম। তখন খুব মন খারাপ ছিল, যাক আমি চিন্তা করলাম পড়ি নাই, পাশ করছি এটাই অনেক বেশি। তো আমি ওই থার্ড ডিভিশন পাওয়ার পর যখন আমার বাড়িতে আসতে আমার খুবই যে আমার বাবা আবার কোন কি কাণ্ড করে ফেলে, আমার তো রাস্তায় বুক ধুক ধুক করতেছে, আর বাড়িতে এলে না এসা যাব কই। তারপরে 2001 মানে ইন্টার পাস করার পরে যেমন আমি আমাদের এলাকায় যে এনজিও আছে না, যেমন আমি ঘুরে ঘুরে সেই লৌহজং, আমাদের লৌহজং থানা, লৌহজং থানার ওখানে যে মানে ভূমি যারা কৃষিকাজের প্রশিক্ষণ, এদের সাথে যোগাযোগ করতে করতে মানে কোন দিকে আমি যেটা নিজে কিছু করার চিন্তা ভাবনা করতেছি, করতে হবে এভাবে তো আর চলবে না। সেও আমাকে কোন যে লেখাপড়ার দিকেও যে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে তাও না, আর যে টাকা পয়সা দিয়ে ব্যবসা ধরাই দিবে তাও না। তো ওদিকে যে আমি কোনো হেল্প পাইনি কোনো এনজিওর কাছ থেকে, বলে যে ট্রেনিং নিতে এত টাকা লাগবে, এত টাকা লাগবে, এই লাগবে, সেই লাগবে, কিচ্ছু হয়নি। পরে আমি আমার জুরাইনে আমার খালার বাসা ছিল একটা, ওখানে আসছি, খালা তো বাইরে নিয়ে শিশু পার্কের দিকে ঘুরতে আসছি শাহবাগ। তো ওই যে ঠিকানাটার কথা প্রসঙ্গে বলে চলে আসছে আর কি। তো বলি শাহবাগ আসছি, পরে তো দেখি যে ওখানে ওই ককশিট মানে শোলা বলে, অনেকে ককশিটও বলে, ওটার কাজ চলতেছে। তা আমি বললাম আমি এত আর্ট করি, এটা তো মামুলি ব্যাপার, আমি তো ধরলেই হয়ে যাবে, এটা দেখতেছি করতেছে। তো যারা করতেছে পরে ভাইয়া আপনার এই কাজগুলো কতদিন ধরে করেন, কিভাবে করেন, তো ওরা তেমন একটা মানে পাত্তা দিত না আমাকে।
আচ্ছা,
খুব ভাব দেখাইতো, এবং তখন ওই কাজগুলো প্রথম আর কি বাংলাদেশে চালু হয়, ইন্ডিয়াতে হইতো 2001 দিকে। তো কাজগুলোর প্রতি আমার একটা আগ্রহ জেগে গেল, সে ভাইয়া আমি যদি একটা আমাকে একটু ব্যবস্থা করে দেন না এখানে। তাই মানে মানে উনি হিন্দু ছিল যশোর এলাকার, ভাষাটা জানি কেমন কেমন করে বলছে, এখানে হবি না, তুমি অন্যদিকে চেষ্টা করো। পরে আমরা চলে গেলাম ওইদিন, আমি ওদের বাসায় চলে গেলাম। পরে আমি দেশে গেলাম মানে গ্রামে গেলাম, গ্রামে যে আবার একদিন মানে আমাদের বাড়ি থেকে ঢাকা খুব কাছে, মানে এক ঘন্টাও লাগে না, আবার একদিন এমনি চলে আসলাম। তখন ওই যে আমরা 1-2 টাকা দিয়ে ভাঙ্গা ভাঙ্গা আসতাম বাসে স্টুডেন্ট হিসেবে। পরে আসলাম, পরে যেমন ওনার নাম ছিল বাবু, সুশান্ত বাবু, ওনাকে বললাম। তো উনি ওই দিনকে আমাকে চা খাওয়াইলো এবং মানে বিভিন্ন কথা যে কি করো না করো এই সেই। পরে বললো ঠিক আছে তুমি, আমি তো কালকে থাকবো না, তুমি 2-3 দিন পরে আইসা, যোগাযোগ করো, আর একটা লোক আছে দেখি তোমাকে ওনার সাথে ধরা দেওয়া যায় কিনা। ঠিক 2-3 দিন পরে আসলাম, আসার পরে রাস্তার ওই পারে একটা দোকান ছিল, দোকানটার নাম বলা দোকান নাই, থাক চিনবেন আপনারা অবশ্যই। ওই দোকানটার মধ্যে দেখি চুল লম্বা চুলওয়ালা ঝাঁকড়া চুলওয়ালা এক লোক, মামুন ভাই নাম, ওরা বলছে ওনার নাম মামুন ভাই, উনি চারুকলার থেকে সার্টিফিকেট পায় না কিন্তু চারুকলার চেয়ে ভালো কিছু কাজ করে, তো ওনার সাথে যোগাযোগ করো। তাই আমি আপনার পরিচয় করা দিন একটু, আপনার সাথে পরিচয় হলো, চা খাইলেন, আচ্ছা ঠিক আছে চলো। পরে বললেন তো মামুন ভাই খুব সুন্দর করে কথা বলতো, মানে অত্যন্ত সুন্দর, কুষ্টি এলাকার লোক। তো পরে বলতো যে আপনি কি করেন, পড়াশোনা করি, এখন এই কাজ করলে তো পড়াশোনা করতে পারবেন না, কারণ আমাদের ডে নাইট যে কোনো সময় কোনো শিফট নাই আমাদের, যখন তখন কাজ করে রাত সারা রাত যে কাজ করতে হয়। তো আপনি কি লেখা পারেন, আপনি আর্ট কেমন পারেন? তো আমার একটা খাতা ছিল, যে খাতার মধ্যে আমি মানে এই শাহবাগের উদ্দেশ্যে মাঝে মাঝে আমি যেমন বা যে কোনো যখন মন চাইতো এই পাতা একটা ছবি, ওই পাতা একটা ছবি, এরকম আগে রাখতাম আলপনা, বাড়িতে ফ্লোরে যে আলপনা করে আলপনা এগুলো আগে রাখতাম। ওই খাতাটা সবসময় আমার শাহবাগে আসলে সাথে নিয়ে আসতাম
যদি কোনো একটা কাজ।
হ্যাঁ, তো মামুন ভাই খাতাটা দেখে মানে খুব আগ্রহী হইল, তো আমাকে বললো আপনি কি লেখা জানেন, মানে বিদ্যাসাগর ফন্ট যেটা বইয়ের যে ভাষার লেখাটা, এই লেখাটা জানেন? আমি হ্যাঁ, এটা তো কোনো ব্যাপারই না, কত লিখছি, কোথায় লিখছেন, আমি কোনো চাকরি করি না, এমনি আমি খাতার ভিতরে দেখেন এখন আছে। পরে উনি ওই লেখাটা দেখছে, পরে ককশিটের মধ্যে আমাকে পেন্সিল দিয়ে স্কেচ করতে বললো, বললো যে এটা আমাকে কেটে দেখান তো, একটা স্পেশাল চাকু আছে মানে দুই পাশেই ধার।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ এটা কেটে দেখান তো। ব্যাস আমার মানে ওই লেখাটা একটা লেখা ছিল, দেখেন যে হলুদ লেখাটা লেখেন, হলুদ লিখলাম, বলে ঠিক আছে। তখন 2001 সালে আমাকে বলো যে আপনি ওখানে শাহবাগের হিসাব রয়েছে রোজ হিসাব, মানে যারাই চাকরি করে ফুলের দোকানে হোক আর যেখানে হোক সবাই রোজ হিসাবে চাকরি করে, যেমন আজকে অমুকে 350 টাকা বেতন প্রতিদিন, আমাকে বললো আপনার রোজ হচ্ছে 70 টাকা আর 20 টাকা দুপুরে খাওয়ার জন্য পাবেন। ওখানে একটা হোটেল ছিল ঢাকা হোটেল, ওখানে এলাকার স্টাফদের জন্য 18 টাকা করে নিত, আমার তখন 2 টাকা বাস্তার, 2 টাকা তখন অনেক দাম, মানে 6 টাকা দিয়ে সকালে নাস্তা করতাম, 70 টাকা দিয়ে চলতাম সারাদিন। তো থাকার ব্যবস্থার প্রসঙ্গ চলে আসে, আমার এক খালাতো বোন আছে, মানে খালার বাড়ি হচ্ছে নওগাঁতে, মানে মেজো খালা যেটা, ওর বিয়ে হয়েছে ঢাকাতে। ওর হাজবেন্ড আমাকে অনেক লাইক করে, কেন যে ওকে আমি বলছিলাম যে তোমরা 3 বোনের মধ্যে তোমার হাজবেন্ডটাই মানে সবচেয়ে সুন্দর এবং খুব ভালো, এই জন্য ওর হাজবেন্ডকে বলছে। পরে ওর হাজবেন্ড আমাকে মানে ওর আপন শালার চেয়ে আমাকে বেশি
পছন্দ করে। আপনি 2001 সালে শুরু করলেন এবং এখন পর্যন্ত আপনি এটা করে যাচ্ছেন, মানে প্রায় 12 বছর যাবত আপনি পেশার সাথে আছেন।
এবং আশাটা কিন্তু আশাটার ব্যাপারে একটা ইয়ে আছে, পালিয়ে আসা,
মানে বাসা থেকে পারমিশন দেয়নি?
না না, পারমিশন দিছে। আমি শাহবাগে এসে বলছি, বাসায় যেয়ে বলছি যে মামুন ভাই নামে এক লোক এমন হয়েছে, তো আমার বাবার বলছে কেন কোথায় কি জন্য কি শাহবাগে না কোনো আন্দাজে কোথায় কোথায় যাবে, দাঁড়া উজ্জ্বল জিজ্ঞেস করে নেই, কাশেম জিজ্ঞেস করে নেই। হ্যাঁ, উজ্জ্বল হচ্ছে আমার ফুয়াতো ভাই, কাশেম হচ্ছে মামাতো ভাই, মানে আমার বাবার মামাতো ভাই, মানে এদের দুইজনের কথা ছাড়া সে ওঠেও না বসে। কেউ যদি বলে যে আপনার ঠান্ডার সমস্যা আছে, শীতকালে আপনি গলা পর্যন্ত পানিতে নেমে থাকবেন, আপনি 2 দিন পরে ঠান্ডা চলে যাবে, তাই করবো, চিন্তা করবে না যে আমাকে কি কথাটা বললো।
আচ্ছা, এরকম কাছের বন্ধু, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি আপনার বাবা আপনার সাথে যে আচরণটা করছেন বা এখনো করে যাচ্ছেন, সেই আচরণটা না করে যদি আপনার সাথে একজন বাবা যে আচরণটা করেন তার সন্তানের সাথে সেই আচরণটা করতেন, তাহলে আপনি কি আজকে এই পেশায় থাকতেন?
আমি এর চেয়ে আরো ভালো মানে থাকতে পারতাম। পেশাটা আসলে কেউ নিন্দা করে, কেউ ভালো মনে করে, তো আমি পেশাটাকে মানে অনেকেই ভালো মনে করে পেশাটাকে, কিন্তু যারা এই পেশাটা সম্বন্ধে আইডিয়া নাই তারা অনেকেই মনে করে যে কি ফটকাবাজি ব্যবসাটা এগুলো। তো আমি এর চেয়ে ভালো অবস্থানে থাকতে পারতাম, অনেক ভালো অবস্থানে থাকতে পারতাম, কারণ আমার একটা গুডউইল আছে, ব্যক্তিগত গুডউইল, মানে সুনাম যেটা, যে আমি কখনো বড়দের সাথে বেয়াদবি এলাকায় এগুলো করি নাই, অথচ
আপনার মুখে দাড়ি আছে আমি দেখছি, নামাজও পড়েন বোধহয়?
হ্যাঁ, নামাজ মাঝে মাঝে পড়ি।
আপনার বাবা কোনো সমস্যা করতো দাড়ি নিয়ে?
দাড়ি নিয়ে যাওয়ার জন্য আমাকে আমি মানে কলেজ জীবনে হয়তো প্রথম প্রথম মানে 2001 পর্যন্ত একটু সেভ করছি, তারপরে আর আমি মানে এই পর্যন্ত দাড়ি আছে। এই দাড়ির জন্য আমাকে অনেক ঝাড়া জুতা খাইতে হয়েছে
বাবার কাছে।
হ্যাঁ, বের হয়ে যা, এখন বাইরে হয়ে যাবি, বিভিন্ন আত্মীয় সুজনের কাছে ফোন করে বলো ওরা দাঁড়িয়ে ফেলাইতে কও। তো এই আমার ফ্রেন্ডরা এখন অনেকে বলে যে মনে দিয়ে সেগা টেগা খাইছো নাকি, দেবদাস খাইছো নাকি, আসলে তা না, আমি নামাজ পড়তাম, নবীজির সুন্নত মনে করে রাখছি, এটাই সত্য। এই দাঁড়ির জন্য মানে আমাকে মাঝে মনে জীবনের অর্ধেক গল্প মানে দূর খাইতে হয়েছে।
This track was downloaded from fusionbd.com.
আমার তো এবং
আত্মীয় স্বজন দিয়ে বলতো যে এখন দাঁড়ি ফেলাই দেবো, এই করতে দেবো, সেই করতে।
বাবা কখনো আপনাকে আদর করেনি, কাছে ডেকে ডেকে বলেনি বাবা?
কোনোদিনও না। সেদিন মানে একটা ছোট্ট ঘটনা বলি, সেদিন মানে আমাদের রোজার কিছুদিন আগে, মানে 3-4 দিন আগে, আমি মানে আমাদের বাসা তো শনি রাখরা চা খাচ্ছিলাম, তো একটা লোক ভ্যান চালায়, সে বলতেছে যে এই নাম্বারটা, আমি তুমি নাম্বার জানেন চিনি না, বলতেছে এই নাম্বারটা আমার ফোন একটু ঢুকাই দেন মোবাইলে। পরে আমি ঢুকাই দিলাম, পরে চা খাওয়ার সময় উনি কথা বললো, পরে বলল যে বাবারে আপনার অনেক কষ্ট দিলাম, আমার এমন ভালো লাগছে যে জীবনে প্রথম আমাকে মানে দ্বিতীয়বার আর কি, আরেকজন লোক আরেকটা লোক আমাকে বলছিল যে এইভাবে যদি আমাকে এইভাবে না বলে যদি আমাকে ডাক দিত যে রনি আয় আমরা একসাথে না খাই আমরা একটা কথা বলি। হ্যাঁ, মানে জীবনে কোনোদিন এরকম পাইনি আমি।
আপনার মা বলতো না যে তুমি ছেলের সাথে কেন এরকম খারাপ আছো?
আমার মা তো এই কথা বলতে গেলে তো আমার মায়ের রক্ষাই নেই আর, হাতের কাছে যা পাবে তাই না, কিন্তু মানে ফিকে মারলো একবারে মুখের মধ্যে হাতের মধ্যে। একবার আমার জন্য
পরিবারের
শুনে, একবার আমার মানে আমার ব্যাপারে কথা বলতে যে আমার মাকে নামাজ পড়া অবস্থায় দা দিয়ে কোপ দিয়ে হাতের মধ্যে কেটে ফেলাইছিল। হ্যাঁ, প্রায় 2 ইঞ্চির মতো কেটে গেছিল, আমার মা নামাজ পড়তেছিল তখন সে অবস্থায়। আমার মা বেঁচে আছে, শুধুমাত্র আমি, আমাকে, আমার জন্যই, আমার 3 বোন, আমরা 4 জন স্যার, আমার মায়ের আর কেউই নেই।
আপনি প্রথম সন্তান না তার, আপনার বাবার প্রথম সন্তান? মানে সমস্যাটা আসলে কোথায়? উনি স্কুলের প্রধান শিক্ষক।
উনি দেখেন আমাদের বাড়ির পাশে যে স্কুলে আমরা পড়ছি ওই স্কুলের টিচাররা এখনো মানে মানে শিক্ষকতা করতেছে, অথচ সে এই মানে আমার জীবনে আমি দেখছি যে প্রায় 8 থেকে 10টা স্কুল চেঞ্জ করছে, তাও সেই দূরে দূরে, মানে ওনারা কেউ পছন্দ করে না ওই স্কুলের কমিটির বা কোন সিস্টেমে কেউ পছন্দ করে না, খালি স্কুল চেঞ্জ করে। যে স্কুলে যায় সেই স্কুলে একটা না একটা কথা শুনি, তোমার বাবা এমন এই সেই স্কুলে ওয়ালে বাচ্চারা লেখা রাখে, স্যার হেড স্যার আপনার তো পাঁচ কেন, ওদের বাচ্চাদের যে গালিটা দেয় সেই গালিটা ওরা আবার রিপিট করে তার। আমি 2001 সাল থেকে আমার সাথে কোনো কথা নাই,
একবারের জন্য
না। আমার 2 বোনের বিয়েতে সে আমার ছোট মামা বলছিল যে মানে আমার পরে যেটা ইমিডিয়েট পরে যেটা ওর বিয়েতে ছোট মামা বলছিল, ছোট মামা তো আমার খুব মানে কাছের বন্ধু একটা, যে তো রনি রে বলেন নাই, হ্যাঁ, তো ওই সময়তে আমার মোবাইলটা চুরি হয়ে যায়। হ্যাঁ, এটা ছিল 5 বছর আগে, আমার মোবাইলটা চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে কোনো যোগাযোগ করতে পারি না, শুধু নাম্বারটা মনে আছে। আমার শুধু মোবাইল না, বাসার থেকে অনেক কিছু চুরি হয়ে যায়, চলে নিয়ে যায় আর কি, কাপড় চোপড় এগুলো। তো আমি ফোন করতে পারিনি। তো আমি তার আগে শুনছি যে মানে আমার ওর বিয়ের কথাবার্তা চলতেছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে একটা সম্পর্ক হয়েছে। যাই হোক, পরে আমার সুরমা বলছে যে ওর তো ফোন বন্ধ পাইতেছি, যে কোনো একটা সমস্যা হয়েছে। আপনি তো জীবনে কোনো খোঁজ খবর নেন নাই, ও শাহবাগ থাকে আমি জানি, এবং কোথায় থাকে সেটা আমি হয়তো জানি না, এটা খোঁজ নেওয়া দরকার। মানে আগামীকাল দেখতে আস, মানে কথাবার্তা ফাইনাল হবে বিয়ের। তো আগের দিন যেমন আমি ফোন দিছি যে মানে চুরি হওয়ার 3-4 দিন পরে ফোন দিছি অন্য একটা ফোনের দোকান থেকে, যে মামা আগে মামারে ফোন দিছি, মামা এই যে শুনছিলাম যে ওর বিয়ের কথাবার্তা হইতেছে, আমার তো মোবাইল চুরি হয়ে গেছে অনেক কিছু। মামা বলছে তোর বোনের বিয়ে হয়ে যেতেছে, তোর খবর নাই কোনো, তোরে আমরা খোঁজার জন্য কত চেষ্টা করছি, শাহবাগ তোর কেউ চিনে না, তখন আমাকে অত মানুষ চিনে না, এখন তো মানে একটা স্টার বলতে চাই, সবাই এমন কেউ
ফোনের দোকানে গিয়ে নাম বললে চিনে যাবে,
মানে একটা স্টার মানে ওইখানে ওখানের জন্য। পরে মামা বললো যে তুই এক কাজ কর, কালকে সকাল ভোরে রওনা দিয়ে চলে তোকে বাড়িতে।
আচ্ছা,
বাড়িতে গেছি তো ওই দিন কথাবার্তা তো আমার বলছে যে আমার বাবারে বলছে যে তো ও বড় ভাই, বয়স ছোট হইতে পারে কিন্তু বড় ভাই, হ্যাঁ, ওর একটা অধিকার আছে না স্যার, ধর ওরে আবার কি কমু, ওকে ওর লাগবো না,
আপনার বাবা বলে,
হ্যাঁ হ্যাঁ ওর লাগবো না। পরে তো মামা কইতেছে যে মানে এটা আমি যাওয়ার পরে বলছে, আগে বললে হয়তো যে আমি রাগটা করি।
অনেক সময় এরকম হয় যে বাবা সন্তানকে রাগারাগি করে একদম খুব এক্সট্রিম পর্যায়ে চলে যান, মামলা টামলা দিয়ে দেন, পুলিশে দিয়ে দেন।
হ্যাঁ, সেটাও হয়েছে,
সেটাও হয়েছে আপনার জীবনে?
হ্যাঁ, সেটা হয়েছে। কিভাবে, যেমন এটা মানে এই 12 বছরের মধ্যে ঘটনা আর কি, এটা গত 3-4 বছর আগের, 3 বা 4 বছর হবে, 3 বছর হবে। যেমন আমার পরে জীবনটা ওর একটা মেয়ে হয়েছে, আর আরেকটা বোন হচ্ছে প্রেগনেন্ট ছিল আমাদের বাড়িতে, মেজোটা আমাদের বাড়িতে ছিল। পরে ও এই সময়তে যেমন একটা ঘটনা নিয়ে, যেমন ওই যে বললাম না যে ওনার মামাতো ভাই, ওনার মামাতো ভাইটা হচ্ছে ক্রিমিনাল, মানে মূল ক্রিমিনাল, গ্রামের একেবারে এক ঘরে একটা লোক, সে ঢাকায় থাকে কিন্তু মানে গ্রামের মানে কার সাথে কিভাবে কেমনে কি লাগায় রাখা যায় এই সমস্ত করে।
আচ্ছা, আমার গল্প সংক্ষিপ্ত করতে হবে কারণ আমার সময় বেশি কম নেই।
পরে ওই লোকটার, যেমন আমার বড় ফুবু গেছে বেড়াইতে আমাদের বাসায়, তো ফুবুর কাছে বলতেছে দেখেন এমন এমন করে সারা জীবন করলো, এখন ওই যে ওই ওর নাম বলবো না আমি, যে ওর কথা মতো চইল এই সমস্ত কাজকাম করে। আমার বাবা কি করছে জানেন, ওই বাড়িতে যাইয়া মানে ওর মামাতো ভাইদের বাড়ি পাশাপাশি বাড়ি, ওই বাড়িতে যাইয়া বলছে তোর নামে তোর বোন নামে সমানে বদলাম বলতেছে আমার বোনের কাছে, তোরা যে যা মন চায় তা কর। পরে আমার মাকে ওই তার ওই মামাতো ভাই আর মামাতো ভাইয়ের বউ দিয়ে আমার মাকে তখন মানে অনেক মারছে, এসে আমাদের বাড়িতে এসে আমার ফুপুর সামনে, আমার ফুপু কিচ্ছু বলে নাই, ফুপাতো ভাই ছিল একটা, ওরা বেড়াইতে আসছে একদিনের জন্য, কিচ্ছু বলে নাই। আমি ছিলাম কই নওগাঁ বেড়াইতে গেছিলাম আমি আমার খালার বাসায়, ওখানে আমি যে তখন আমি চাকরি করতাম, তখন আমার দোকান ছিল না, মানে সারা বছর চাকরি করি, চৈত্র মাসে আমাদের কাজ কম থাকে, তো বাংলা চৈত্র মাসে, তখন আমি বলছিলাম যে আমি একটু ঘুরতে যাবো, এদিক ওদিক বেড়ে আসি, অনেকদিন ধরে ঢাকায় থাকি, কোথাও গ্রামে যাই না কোনোদিন। পরে ওইখানে আমার সাথে ফোন গেল, তারপরের দিনে আমি চলে আসলাম আয়সা, যেমন আমার মামার কাছে, সব মামারা আমার কাছে বললাম, মামারা বললো যে না এবার ক্ষমা করা যায় না, এবার মামলা করতে হইব, আমরা থানায় যেয়ে থানায় মামলা নিবে না।
সংক্ষিপ্ত করে ফেলি, সেটা আপনাকে কিসের মামলা দিয়েছিল আপনার বাবা?
যেমন আমার মাকে দিয়ে নারী নির্যাতনের মামলা করেছিলাম না, তখন ওই
আপনার মা মামলা করেছিল আপনার বাবার,
বললাম না যে আমার মানে নিজে মারে মারে, আরেকটা বাড়ির লোকাই না, তার ওয়াইফকে দিয়ে সে যে মারটা করলো। তো এটার জন্য আমরা, যেমন আমার মামা সহকারে আমি সহকারে যে একদম সরাসরি কোর্টে থেকে মামলা করি, ওই দিন ছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবার ওই দিন জাজ ছিল মহিলা, তো উনি ব্যাপারটা খুব নেওয়ার পরে সাথে সাথে ওয়ারেন্ট হয়ে যায়। ওয়ারেন্ট হয়ে যাওয়ার পরে যেমন ওই পরে দুদিন বন্ধ না, শুক্র শনি ওয়ারেন্ট হয়ে যাবে, আমার যেমন আমাদের উকিল বলতেছে যে আপনার বাবার নামে তো ওয়ারেন্ট হয়ে গেছে, সে কি করছে 5 জন উকিল ম্যানেজ করে আমার আত্মসমর্পণ করছে আগেই, মানে জামিন, আগাম জামিন যেটাকে বলে আর কি, সেটা নিয়ে নিচ্ছে এবং টাকা খরচ করছে অনেক কইরা। তো সে 2-3টা হাজিরা দিচ্ছে, 2-3টা হাজিরা দেওয়ার পরে তা সে আরেকটা মামলা করছে আমার মায়ের নামে, মানে একেবারে ডিভোর্স মামলা, 3 বছর আগের ঘটনা,
আপনার নামে,
আর আমাকে 2 নম্বর আসামি, আমি নাকি তার কাছে 3 লাখ 5 লাখ টাকা চাইছি, এরকম বিভিন্ন অ্যামাউন্ট উল্লেখ করছে, যে টাকা চাইছি গাঁজা খাওয়ার জন্য, আমি নাকি নষ্ট হয়ে গেছি, সন্ত্রাসী করি আমি, এলাকায় যে সন্ত্রাসীগিরি করি, মারামারি করি, হ্যাঁ, তার ঘর থেকে আমি বাইর করে দিতে চাইছি, মানে সে এই ধরনের মানে যত মিথ্যা কথা আছে এগুলো নিয়ে বলছে। পরে আমার তো একজনই উকিল, আমার 4-5টা উকিল, কারণ আমার তো টাকা কম,
আচ্ছা, আমি গল্পের একটু উপসংহার টানতে চাই রনি, সেটা হচ্ছে আমাদের হাতে সময় নেই, আমি শুধু একটা কোশ্চেন আপনাকে করবো, খুব শর্ট করে আপনি উত্তরটা দেবেন। আমরা গল্প শুনে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আপনার বাবার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, বাবার জিনিসটা আপনার কাছে একেবারে অপরিচিত।
শব্দটা শুনলে আমার কাছে মানে মাঝে মাঝে এতই ঘৃণা লাগে যা বলার মতো না।
আপনি এই গল্পটা, সে আপনার জন্মদাতা, আপনি আমাদের এখানে এসেছেন বললেন, আপনি কেন বলতে চাইলেন?
আমি
তো স্বাবলম্বী, না বললেও চলতো।
হ্যাঁ, আমি স্বাবলম্বী, আমি কাজেকর্মে সবদিকে সফল, মানে প্রত্যেকটা যুদ্ধে আমি জয়ী হয়েছি, কাজের দিকে বলেন সবদিকে বলেন। তো মানে যেটা আমি সবাইকে বলতে চাই, যারা শুনছে অনুষ্ঠানটা, সবাইকে বলতে চাই যে আমাদের আমাদের বয়স, যে বয়সটা শুনছেন আপনারা 28 বা আরো কম 20 হইতে পারে, যখন আপনাদের বোধ উদয় হবে তখন আপনারা সে ধনী কোটিপতির ছেলে হন, আর গরিবের ছেলে হলে তো তার বাপের কিছু নাই, করে রাখাইতেই হবে। ধনীর ছেলে যদি হন আপনি, তাহলে অন্তত বাবার আশা আছে, বাবা দুধকলা দিয়ে ভাত খাওয়াবে, সে আশা ছেড়ে দিয়ে দয়া করে নিজের পায়ে দাঁড়ান, নিজের পায়ে যেভাবে হোক। আপনি কোনো কাজকে নিন্দা করবেন না, কারণ আমি কোনো কাজকে নিন্দা করি নাই বললাম আজকে, মানে আমি এত মানে আমার যে কাস্টমার গুলো আছে এরা সব উচ্চবিত্ত, ধনী বললে ভুল হবে, উচ্চবিত্ত আমার কাস্টমাররা সবাই, তাদের সাথে আমার উঠা বসা, তারা আমাকে যথেষ্ট মানে
অনেক ভালো আছেন, ইকোনমিক্যালি আপনি অনেক ভালো আছেন।
তো
আমরা এখানেই শেষ করতে চাই রনি, আপনি আপনি যে স্টোরিটা
বলতে চাইছিলাম যে আপনারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, আপনার মানে বাবা ধনী হোক কিন্তু আপনার জীবনে একটা হোঁচট আসতে পারে, তখন যাতে আপনি এটাকে মোকাবেলা করতে পারেন, এটা মানে আপনারা ভালো করে মনে রাখবেন শুধু এই কথাটা যারা শুনতেছেন।
আমার একটা প্রশ্ন শেষে, শুধু হ্যাঁ অথবা না বলে উত্তর দিতে হবে।
জি,
আপনার বাবা যদি আপনার জীবনের কোন একটা পর্যায়ে ফিরে এসে যদি বলে বাবা আমি অনেক ভুল করেছি আমি সরি,
জি
আপনি আপনার বাবাকে মেনে নেবেন আপনার জায়গাতে? হ্যাঁ কিংবা না, কোনো অন্য কোন প্রশ্নের কোন অন্যদিকে যাওয়ার সময়।
হ্যাঁ,
আপনি অনেক ভালো থাকুন রনি, আপনার জন্য সবসময় শুভকামনা। হ্যালো 8920, 12টার সংবাদের পরপরই আবারও শুরু হবে এবং তখন আমরা আজকের অনুষ্ঠানের মূল গেস্টকে নিয়ে ফিরে আসব। আপনি যদি এখানে কথা বলতে চান, যেটা করতে হবে পাঠানোর জন্য 9115668 হচ্ছে আমাদের ফোন নাম্বার, আর ফেসবুকে যেতে হলে ফেসবুকে RJSpaceKEBRIA ওখানে যোগ করুন নিজেকে, বলুন আপনার কি বলার আছে। একটু পরে আমরা আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। সংবাদের পর আরো একবার স্বাগত জানাচ্ছি, হ্যালো 8920 তে কিবরিয়া আছে আপনার সঙ্গে, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুক্রবার এই অনুষ্ঠানটি নিয়মিত প্রচার করা হয়। হ্যালো 8920, হ্যালো 8920 হচ্ছে আপনার কথা বলার প্ল্যাটফর্ম, এখানে আপনি আপনার মনের কথা মন খুলে বলতে পারেন, আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ঘটনা যা শুনলে অনেকেই চমকিত হবে, অবাক হবে, এবং আপনার ঘটনা শোনার পর তারা শিখবে যাতে এই ভুলগুলো কিংবা আপনার কাছ থেকে তারা অনুপ্রেরণাও নিতে পারে। কিন্তু গল্পগুলোকে কে কিভাবে নেবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, আমরা এখানে কোনো অ্যাডভাইস করি না। গল্পগুলো বলার পরে আমরা বলি না ঈশপের গল্পের মতো যেটা শিখলেন এবং এটার মূল কথা হচ্ছে এই কথা, এটা নীতি কথা হচ্ছে এই কথা, আমরা সেটা বলি না। আমরা প্রত্যেকেই মনে করি প্রত্যেকটি মানুষেরই বিবেক রয়েছে এবং সেই বিবেক হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ আদালত, এবং সেই আদালতে কে কিভাবে নিচ্ছেন চারপাশের ঘটনাগুলোকে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আমরা অনুষ্ঠানের আজকে দুটো গল্প নিয়ে সাজিয়েছি, প্রথম গল্পে ছিলেন আমাদের সঙ্গে রনি, রনি ছোট্ট করে তার জীবনের গল্প বলেছে, আসলে জীবনের গল্পটা তার অনেক বড়, এবং রনির পরে আজকে আমাদের সাথে যিনি থাকবেন তার গল্প আমরা শুনব, সেটাই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মূল গল্প, সেই গল্পে আমরা যাব। তবে যাবার আগে আরো দুটো ফোন কল আমরা বাজাতে চাই, আর আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি 9115668 9115668, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, আপনি ফোন করতে পারেন, বলতে পারেন আপনার মনের কথা, প্রথমে ফোন করার পর আপনি নাম তারপর সেল নাম্বার বলে আপনার মনের কথা বলবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনি যোগ করতে পারেন নিজেকে, আপনার সম্পর্কে, একই সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে কিংবা এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোন মতামত থাকলে, অতিথির সাথে যোগাযোগ করতে চাইলে এবং অনুষ্ঠানের প্রোগ্রামগুলো ডাউনলোড করতে চাইলে বা যে কোনো বিষয়ই হোক না কেন আপনার মতামত জানাতে চাইলে আপনি সেখানে যোগ করতে পারেন। নিয়মটা হচ্ছে একটা পেজ খুঁজতে হবে, পেজটা হচ্ছে RJ Kibria RJ Space KEBRIA, তারপর সেখানে জয়েন করুন এবং বলুন আপনার কি বলার আছে। চলুন আমরা শুনি পরবর্তী দুটো ফোন কল এবং তারপরই ফিরে আসছি।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম শিলা, আমার নাম্বার বিথিয়াপুর দিয়ে কথা বলে শুনলাম। আমারও একই অবস্থা ভাইয়া, ওদের বাবা মা ছেলেদেরকে ভালোবাসে, মেয়েদেরকে ভালোবাসে না, এটাই তফাৎ। আমাদের বাবা মা কোনো সন্তানকে ভালোবাসে না। আমার চোখে সমস্যা আছে, আমি আস্তে আস্তে আধারে হারিয়ে যাও, কিন্তু আমার চিকিৎসা করে না ভাইয়া। আমাদেরও খাওয়া পড়া সব দিকেরই খারাপ অবস্থা আমার বাবা মা দিচ্ছে আমাদেরকে। ওনার বাবা মা তো মানুষকে কিছু বলে না, কিন্তু আমার বাবা মা মানুষকে যে যে ওনাদের নামে বদনাম করে। কি অবস্থা না সে একমাত্র আল্লাহ জানে, আর আমরা জানি। বিধেয়পুর কথাগুলো শুনলাম, অনেক কষ্টের পরও এখন একজন মানুষের কাছে বলে হালকা হইতে পারে। আমাদের এমন কেউ নাই যে মানুষের কাছেও বলবো, মানুষের কাছেও বলে বলে আমার বাবা মা এবারে আমার নামে বদনাম, আমরা এরকম আমরা সেরকম আমরা ভালো না ভাইয়া, আমাদের কথা শোনার মতো কেউ নাই। এই অনুষ্ঠানটা শুনে আমার মনে হয়েছে আমি এই অনুষ্ঠানে আমার কথাগুলো বলার মতো হয়তো আপনি সুযোগ করে দিবেন। ভাইয়া প্লিজ আমাকে একটা সুযোগ করে দিন যাতে আমি আমার কথাগুলো বলতে পারি। ভাইয়া পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, তাদের কিছু না কিছু দুঃখ থাকে, কিন্তু আপনজনের কাছে দুঃখ এই জিনিসটা কোনোদিনও কেউ মেনে নিতে পারে না আর সহ্য করতে পারে না। তারপর ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি কষ্ট সহ্য করেই। ভাইয়া পৃথিবীতে যদি বাবা মা আপনজন, বাবা মা যদি আপন না হয় তাহলে পৃথিবীর কোনো মানুষ আছে এটার মূল্য থাকে না, মূল্যায়ন করে না, মানুষ সবসময় ঘৃণার চোখে দেখে। আমার বিচারপুর কথাগুলো শুনে আমার তাই মনে হয়েছে, কারণ মনে হয় যে আমরা প্রতিনিয়ত এই পরিস্থিতির শিকার, আর উনি যে কথাগুলো বলছে এগুলো সত্যি কথা। যে গার্জিয়ান যদি আমাদের ঠিক না থাকে তাহলে এটা সত্যি কথাই যে কেউ কোনো মূল্যায়ন করে না মানুষ। ভাইয়া আমি পড়াশোনা বেশি করতে পারিনি, কিন্তু বিধায়পুর তারপর নিজের চেষ্টায় বাবা মা যেভাবে হোক করে দিচ্ছে এবং পড়ছে, কিন্তু আমি পড়তে পারিনি। প্রথমত চোখে সমস্যা ছিল, এখন দিনের পর দিন কি চিকিৎসার অভাবে আমি দৃষ্টি হারিয়ে ফেলতেছি। ভাইয়া তোমার বাবা মা কোন চিকিৎসা ছোটবেলা থেকে করেনি পর্যন্ত করাচ্ছে না। আমার একটা বোন এসএসসি পরীক্ষা অনেক কষ্ট করে, কিন্তু এই ইন্টারে ভর্তি সব এগুলো পর্যন্ত কিনে দেয়নি। বিধায়পুর কথাগুলো শুনে আমি কাঁদছি, কিন্তু আমাদের ঠিক একই অবস্থা নিয়েছে ভাইয়া, কিন্তু ওদের তারপরেও বলার মতো দুটা ভাবি আসছে যেটা ভাবে হেল্প করে দাপট দেখাইতে পারি, কিন্তু আমরা ভাই বোনেরা সেটা কারো কাছেই পারি না। আমরা এতটাই সহায় অবস্থান আসছি, আত্মীয় স্বজন আছে, কিন্তু বাবা মাই ঠিক না থাকে তাহলে কি গার্জিয়ান ঠিক না থাকলে কেউ কাউকে পারতে দেয় না ভাইয়া। ভাইয়া আমি কোন পৃথিবীতে কোন মানুষের কাছে বলার মতো শুনি নাই, কিন্তু অনুষ্ঠানে শুনে মনে হয়েছে এখানে কিছু বলতে পারি। দয়া করে আমার এই অনুষ্ঠানে কথাগুলো প্রচার করবেন, আমাকে একটা সুযোগ দেবেন প্লিজ ভাইয়া। মানুষ কেন এমন হয় আমাকে প্রশ্ন উত্তরটা দিতে পারেন, নিজের অপর সন্তানের প্রতি এতটা নির্দয় কেন হয়? যদি এতই অবহেলা এতই অকৃতজ্ঞ এতই অবহেলা করবে তাহলে এই সন্তান গুলাকে কেন এই ছোটবেলা থেকে বড় করে খাওয়াই পড়ে কি দরকার? তাদের এত অত্যাচারই করার আর বড় করার মেরে ফেললে একটু পাবে সব দুঃখ একবারে শেষ হয়ে যাবে, কিন্তু তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলার জন্য কেন এই অবস্থা করে তারা? ভাইয়া দয়া করে আমার এই কথাগুলো প্রচার করবেন, আর দয়া করে আমাকে এখানে একটা সুযোগ করে দেবেন। আমি জানি চাইতে আমার খুব কষ্ট হবে, তারপরে আমি যাবো আমার বোনকে আমি নিয়ে যাবো, আর আমরা বাহির বোনেরা সবাই একই কষ্ট ভোগ করতেছে ভাইয়া। সামনে ঈদ, আমরা আনন্দ কি দিলে সেটা বলতে পারবো না ভাইয়া, ভালো খাওয়া দাওয়া ভালো পোশাক কি আমরা সেটা বলতে পারবো না। অথচ আমার বাবা মা ঠিকই ভালো অবস্থানে আছে, আমার বাবা একটা ভালো চাকরি করে সরকারি চাকরি করে, কিন্তু আমাদের সেই স্থানটা নেই ভাইয়া, মানুষের কাছেও বলা যায় না ভাইয়া। এসব লজ্জার কথা কার কাছে বলবো? যারা চোখের সামনে দেখে জিজ্ঞেস করলে হয়তো এই কথা হয়, আর হয় না যারা আমাদের বাসায় থাকে তারা বলতে পারবে যে আমাদের অবস্থানটা কোথায়। আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো, আমি সারা দেশের মানুষকে শোনাইতে পারি আমার কথাগুলো। আমাদের আমি শেষ পর্যায়ে এসে মৃত্যুর মুখোমুখি হয়ে চিন্তা করছি, এবার মরার কোনো উপায় নেই, অনেক চেষ্টা করছি মরার পারিনি, কিন্তু এবার শেষ চেষ্টা। সেদিনও গায়ে হাত তুলছে ভাইয়া মারছে দুজনে মিলে, কত সারাদিন না খেয়েছিলাম নিয়ে করিনি, আজকে কতদিন থেকে অসুস্থতায় ভুগতেছি, কোন বলেও নাই যে অসুখ ভালো হয়েছে কিনা, খাওয়ার কথা তো বলেই না, তার উপর উল্টা কাজ করি না কেন, সেই জন্য অনেক কথা বলে। ভাইয়া প্লিজ তুমি কথাগুলো প্রচার করেন, আর আমাকে একটা সুযোগ করে দিলেন যাতে আমি ওইখানে যাইতে পারি।
আমার নাম আমিন, আমার নাম্বার হচ্ছে, আমি বলতে চাচ্ছি পৃথিবীতে বাবা মার চেয়ে কেউ যেন আর কোন মেয়েকে বেশি ভালো না হয়, তাহলে যত কিছুই থাক যত রকম ভালোবাসা থাক সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। হয়তো আমার এই কথাগুলি প্রচার নাও হতে পারে, তারপরেও এক আকাশ দুঃখ নিয়ে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে পৃথিবীর মানুষের কাছে আমার জীবনের করুণ ঘটনাটি তুলে ধরতে পারি। যদি আপনারা একটু সুযোগ করে দেন আমাকে চিরকৃতজ্ঞ থাকবো, জীবনের সর্বশেষ কথাটা আমি এখানেই বলে যেতে চাই। ভালো থাকবেন।
আরেকবার স্বাগত হ্যালো 8920 তে। আমরা আমিনের কথাগুলো শুনেছি, তবে তার আগে শিলার কথাগুলো আমরা শুনেছি। অনেকেই শিলার মতো কলগুলো আমরা এ সপ্তাহে অনেক পেয়েছি, অনেক অনেক বেশি পেয়েছি, বিশেষ করে বিথির ঘটনাটা বাজানোর পরে। এবং বিথির ঘটনার পরে আমরা আরেকটা পর্ব পার করেছি, সেখানে সুজাত এসেছিল, সুজাত তার জীবনের সফলতার গল্প বলেছে। বিথির গল্পটা প্রচার হওয়ার পরে আমরা শত সহস্র ফোন কল পেয়েছি, যা কখনো কখনো মিলে গিয়েছে তাদের বাবা মার সাথে, বিথির বাবা মার সাথে একই ধরনের ব্যাপার, কখনো কখনো সে অন্য কোনোভাবে ফ্যামিলি ভায়োলেন্সের শিকার, এবং সবাই কোনো না কোনোভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চেয়েছেন। তাদের সবার প্রতি আমাদের অনেক অনেক ভালো লাগা, তাদের সবার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা। আপনারা আছেন বলি হ্যালো 8920 সামনের দিকে যাওয়ার সাহস পায়। এবং যারা শিলা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, নিশ্চয়ই কোন একটি অনুষ্ঠানের নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে। এবং আপনি শেষে যে কথাগুলো বলেছেন যে মরে যাব বা অমুক কিছু, আমি জানি হয়তো নির্মম একটা কষ্টের মধ্যে দিনাতে বাদ করছেন যে কারণে এই ধরনের কথা আসছে, কিন্তু এটা ঠিক যে আপনার চেয়েও হয়তো বা ভয়াবহ কষ্টে আরো অনেক মানুষ রয়েছেন, তারা কিন্তু বেঁচে থাকার স্বপ্ন দেখেন, বেঁচে থাকবেন, যত কষ্টই হোক না কেন বেঁচে থাকতে হবে এবং বেঁচে থেকে সমস্যাগুলোর মোকাবেলা করতে হবে। কোন একটি অনুষ্ঠানে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে, অনেক ভালো থাকবেন, ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটু আগে আমিন বলছিল যে এমন কিছু করা উচিত না বা কিছু একটা, আসলে আজকে আমাদের মূল যে অতিথি তিনি হচ্ছেন আমিন। আমিন এই মুহূর্তে আমার সাথে ফোনে ঠিক না, এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমিন কেমন আছেন আপনি? ভালো আছেন?
যেমন থাকলে আর কি ভালো মনে হয় মানুষকে।
ওকে, এই কথার ব্যাখ্যা যদি আমরা চাই আপনার কাছ থেকে, আপনি হয়তো আপনার জীবনের গল্প বলা শুরু করবেন, তবে তার আগে আমি আমার বন্ধুদের আরেকবার মনে করিয়ে দিই, আমাদের অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসেন তাদের সম্পর্কে আরো জানতে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে কিংবা তাদেরকে সাহায্য করতে, তাদের কাছ থেকে কোনো কিছু সাহায্য নিতে, যে কোনো বিষয়ই হতে পারে, যে কোনো কমিউনিকেশন করতে, আপনি আমাদের এখানে 9115668 এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, এখানে ফোন করে অভিমত জানাতে পারেন। এবং একই সাথে যদি আপনার ফেসবুকে যাওয়ার সুযোগ থাকে তাহলে ওখানে আমাদের হ্যালো 8920 এর একটি পৃষ্ঠা রয়েছে, পেজ রয়েছে, সেখানেও আপনি যোগ করতে পারেন। নিজেকে খুঁজতে হবে যেভাবে RJ KEBRIA, আবারও বলছি RJ KEBRIA। আমিন, আমি কিছু বেসিক জিনিস একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনি থাকেন কই?
আমি পুরন ঢাকার স্থানীয়, লালবাগে থাকি।
পুরন ঢাকার স্থানীয় মানে আপনার বাবা কি পুরন ঢাকাতেই ছিলেন না? জন্ম তো পুরন ঢাকাতেই আপনাদের?
হ্যাঁ, আমার জন্ম পুরন ঢাকাতেই, কিন্তু আমার বাবার আদি স্থায়ী মানে জন্মসূত্র তার পাকিস্তান।
মানে আপনার বাবা পাকিস্তানি ছিলেন জন্মসূত্রে, এবং আপনার দাদাও সেটাই ছিলেন?
হ্যাঁ।
আর আপনার মা?
আমার মা বাঙালি।
তো বাঙালির সাথে পাকিস্তানি, মানে এটা পারিবারিক ভাবে বিয়েটা হয়েছিল নাকি কোন একটা কোইনসিডেন্ট ছিল, দুর্ঘটনা ছিল?
না, এটা একটা জাস্ট কোইনসিডেন্ট। 71-এ যখন দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন আমার আম্মির বিয়ে ঠিক হয়, তো সেই সময় আর কি ছেলেকে মেরে ফেলে, তো সেই জায়গার অনেক মানুষকে তুলে নিয়ে যায়।
আচ্ছা আচ্ছা।
তো তারা আর কি মেয়েকে চাইতেছে যতদূর সম্ভব বিয়ে দেওয়ার জন্য। আর যেহেতু আমার আব্বু একজন পাকিস্তানের, তাকে মারার জন্য অনেক চেষ্টা করতেছে, তো আমার মামারা তাকে বাঁচায় এবং আমার আম্মুর সাথে বিয়ে দেয়। সেই সূত্রে আমার আম্মুর বিয়েটা।
আপনার আম্মুর বয়স তখন কত ছিল?
11 বছর ছিল,
মাত্র 11 বছর। আর আপনি হচ্ছেন আপনার ফ্যামিলির প্রথম সন্তান, রাইট? আপনার জন্ম হয়েছিল 82-তে, এটাই আপনি বলছিলেন তখন, তার মানে সেই সূত্রে আপনার বর্তমান বয়স বলা যেতে পারে 30। আচ্ছা, আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার বাবা যখন আমাদের এখানে 71 সালে মুক্তিযুদ্ধ চলছিল, পাকিস্তানে ছিলেন, এবং উনি কি আমাদের এখানে আটকা পড়েছিলেন? ইচ্ছে করলে তো উনি চলে যেতে পারতেন।
না, উনি ইচ্ছে করলে চলে যেতে পারতেন, কিন্তু যাওয়ার মতো কোনো প্রসেস ছিল না তখন।
কেন?
মানে উনি এ দেশ ছেড়ে যেতে চাননি, যখন যেতে চাইছেন তখন যাওয়ার আর কোন প্রসেস ছিল না, তো বাধ্য হয়ে আর কি বিয়ে করতে হয়।
আচ্ছা, ওনার যে বাবা ছিলেন, আপনার দাদা ছিলেন, তারা এখানে কি করতেন?
তারা এখানে মূলত বিজনেস করত, আর ওদের আদিস্থায়ী ছিল পাকিস্তান, মিরপুর ছিল ওদের বাড়ি।
মিরপুর বাড়ি ছিল, ঢাকা শহরের মিরপুরে?
হ্যাঁ, মিরপুরে থাকত।
আচ্ছা।
আর এই লালবাগে ছিল ওদের আর কি, কি বলবো, মানে এখানে স্যার কি ওরা নিজেদের ইয়ে করত,
কি করত,
মানে যাকে বলে আর কি রংমহল বলে, যাকে
রংমহল মানে ওই যে আনন্দ
গান্ঠান জায়গা যেটা বলে।
অনেকে আবার এই ধরনের শব্দ আমরা শুনতে পাই সিনেমাতে, বাইজি বা এরকম বাইজি বাড়ি বাড়ি কিছু একটা। তার মানে পুরান ঢাকাটা মূলত ছিল রংমহল, মিরপুরে ছিল হচ্ছে আসল বাড়ি, আর বেসিক্যালি জন্ম হচ্ছে পাকিস্তানের লাহোরে, তাই তো? ওকে, এবং সেই যে রংমহল, সেই রংমহলেই মূলত আপনার বাবা মা থাকতেন, তাই তো? ওকে, চলুন আপনার গল্প আমরা শুরু করি, মোটামুটি জেনে নিলাম আপনার কাছ থেকে। আপনি আসলে কোথা থেকে শুরু করতে চান?
আমি প্রথম থেকেই বলতে চাই, সেটা হচ্ছে 2004, তখন ফেব্রুয়ারি মাস, তা আমাদের বেশ কয়েকটা রুম খালি ছিল। তা আমাদের বাসার রুম খালি থাকার কারণে হয়তো আমরা চিন্তা করছি যে ভাড়া দিয়ে দিব।
আচ্ছা,
তো অনেক লোকজন আসত, তো মেয়ে মানুষ বলতে অনেক মেয়ে মানুষই আমাকে প্রপোজ করছে, তো আমি এগুলো অ্যালাউ করিনি, আর এগুলো আমার কাছে ভালো লাগতো না। তো ভাড়াটিয়া যখন আসে, তখন দেখলাম যে ভাড়া নেওয়ার জন্য একটা মেয়ে আসলো। তো এসে বলল যে মেয়ে মানুষরা সত্যিকার অর্থে, সেই মেয়েটাই বলল যে মেয়ে মানুষরা সত্যিকার অর্থে খুব একটা ভালো না। তো তার কথাটা শুনে, শোনার পরে আমি ভাবলাম যে মানে তার দিকে আমি খুব ভালোভাবে দেখলাম, দেখার পরে তাকে বোঝার চেষ্টা করলাম যে তার কথার ধরনটা কি মন থেকেই বলছে নাকি এটা মাত্র একটা উপলক্ষ।
না না, আপনার বাবা বেঁচে থাকতে, আপনার বাবা যেহেতু এক্সিস্টিং আছেন ফ্যামিলিতে, তো আপনার বাবা থাকা অবস্থায় আপনার বয়স 2004, আপনি যেটা বলছেন 2004, তার মানে তখন আপনার বয়স তো 20 বা 22 মতো, সেই সময় আপনি কেন বাসা ভাড়া নিয়ে ডিল করবেন?
মানে আমার বাবা নানান কাজে ব্যস্ত থাকতো, বিজনেস করার কাজে, তারপরে এলাকার বিচার টিচার এরকম কাজে আর কি ব্যস্ত থাকতেন, তো এগুলো মেইনটেইন করতাম আমি।
আচ্ছা, এগুলো আপনি সরাসরি নিজেই মেইনটেইন করতেন? আর বাবা এলাকার বিচার করতেন মানে কি, উনি কি ওখানকার প্রধান ছিলেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পঞ্চায়েত কমিটির প্রধান ছিলেন,
পুরান ঢাকার পঞ্চায়েত কমিটির প্রধান ছিলেন, তার মানে উনি তো খুবই পরিচিত মানুষ ছিলেন।
হ্যাঁ,
ওকে, ঠিক আছে, তো চলুন আমরা, তারপর কি হলো?
হ্যাঁ, তারপরে আসার পরে ওনার কয়েকটা কথা শুনে মানে আমার সাথে খুব মিল হয়ে গেল, তো তাকে খুব ভালোভাবে দেখলাম। আর ওনার বাবা ছিল, মা ছিল, ওনাদের কথা খুব ভালো লাগলো। দেখলাম ফ্যামিলিটা খুব ছোট, আমরা তখন খুঁজতাম কোন ফ্যামিলিটা ছোট, হ্যাঁ, তাকেই ভাড়া দিব যেন ঝামেলা না করে।
আচ্ছা,
তো ওনাদের সাথে কথাবার্তা খুব ভালো একটা অ্যাডজাস্ট হয়ে গেল, তো দিয়ে দিলাম। এখন মাসখানিক পরে ওনারা ভাড়াতে চলতে পারতেছে না, ঠিক মতো ভাড়া দেয়, তারপরে মাসে গিয়ে দিতে পারতেছে না, প্রথম বলছে যে 5 তারিখের মধ্যে দিয়ে দিব।
আচ্ছা,
হ্যাঁ বলছি ঠিক আছে, ন্যাচারাল রুলস এটা, এটাই বলছে। তো পরবর্তীতে দেখা যায় 10 তারিখ 12 তারিখ হয়ে যেতেছে, ভাড়াটা বলছি যে আব্বুর কাছে দিতে। এগুলো আমি নেই না, কারণ ব্যাংকে যেতে হয়, আমার এগুলো ভালো লাগে না, ব্যাংকে আবার টাকা টাকা জমা টাকা দেওয়া ভালো লাগতো না, তো এগুলো আব্বুই করতো মূলত। তো ভাড়ার টাকাটা আর কি ওনার কাছে দিতে বলছি, তো ওনার কাছেই দিত। তো শুনি যে আব্বু বলছে যে কিভাবে দিলা, কয়েক মাস যাওয়ার পরে, 3 মাস যাওয়ার পর বলছে কিভাবে কি বলছে, এর সাথে অ্যাডভান্স কত করছে? তো বলি যে না, অ্যাডভান্স তো দেয়নি, ফ্যামিলিটা দেখলাম খুব হালকা ছোট ফ্যামিলি, আর সেই জন্য দিয়ে দিলাম যে খুব ভালো, কোন ঝামেলা নাই।
ফ্যামিলিতে আসলে কে কে ছিল?
ফ্যামিলিতে ছিল ওর বাবা মা আরো
তিনজন,
তিনজন ছিল। হ্যাঁ, তো দিয়ে দেওয়ার পরে দেখা গেছে যে 3 মাস পরে যখন টাকা ঠিক মতো 5 তারিখ বলার পরে, তারপরে দিল 8 তারিখ, তারপরে দিল 12 তারিখ, তারপর আব্বু এই কথা বললো যে এটা কেমন কথা, এটা তো লেনদেনে ক্লিয়ার না।
আচ্ছা,
তো বলার পর বললাম হয়তো মানুষের একটা সমস্যা থাকতেই পারে, হয়তো এক দুইবার হয়েছে বা আগামীতে ঠিক হয়ে যেতে পারে, কার কখন সমস্যা হয় তা তো বলা যায়
না,
দেখো কি হয়।
জি,
তো আমি এগুলো তেমন একটা খেয়াল দিতাম না।
আচ্ছা,
দেখে সকালে বের হয়ে যেতাম, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতাম টুরতাম, আর রাতে ফিরতাম বাসায়। তো এরকম আরো 2 মাস পার হওয়ার পরে দেখা গেছে যে ওরা ঠিক মতো টাকা দিতে পারতেছে না।
ওর বাবা কি করতো?
ওর বাবা একটা বাইং কোম্পানিতে চাকরি করতো কেমিস্ট হিসেবে।
বাইং কোম্পানিতে পুরান ঢাকাতেই?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা,
তো এই অবস্থা দেখার পরে ওর মাটা এসে বলল যে বাবা আমাদের তো খুব সমস্যা যেতেছে, ও তো ঠিক মতো স্যালারি পাচ্ছে না, তো এই ক্ষেত্রে এখন কি করা যায়, মানে এখন কি করা যায়। আমি বলি দেখেন, এটা আমার আব্বুর সাথে সরাসরি আলাপ করেন, উনি হয়তো একটা সলিউশন দিতে পারবে।
জি,
আমি তো দিছি শুধু, ওনার অ্যাবসেন্সে কথা বলার লোক নাই, সেই জন্য দিছি, এখন উনি সবকিছু মেনটেন করবে। কয় না, তোমার কথা খুব ভালো লাগছে, তুমি যদি একটা ছোট করে একটা সমাধান দিয়ে দাও হয়তো তোমার আব্বাইয়ের বাইরে যাবে না। তা আমি বলছি যে ঠিক আছে, আমি হয়তো মাসখানিক সময় দিতে পারি বা দুই মাস সময় দিতে পারি, আপনি এর মধ্যে কি সমস্যাগুলি সমাধান করতে পারবেন? তো বলছে আমি তো বলতে পারতেছি না, ওর আব্বা আবার ঠিক মতো আর কি বাসায় থাকতো না, বেসিক্যালি থাকা হয়তো মানে সপ্তাহে দুই দিন, মানে কাজের জন্য মানে বাসার থাকা হইতো না।
আচ্ছা,
তো এরকম পরিস্থিতিতে আমি তিন মাস সময় দিলাম। তো এই তিন মাস সময়ের মধ্যে দেখা গেছে যে ওর মেয়েটাকে স্কুলে ভর্তি করবে, মানে কলেজে, স্কুল গ্রাম থেকে ওর মেয়েটা ক্লাস টেন পাস করে আসছে, মানে এসএসসি দেওয়া হয়ে গেছে অলরেডি, তো এইচএসসি তে আর কি ভর্তি হবে, তো বিভিন্ন কলেজে ঘুরতেছে অ্যাডমিশনের জন্য। তো তার পরিস্থিতি দেখার পরে তো আমাকে বললো যে আপনার তো খুব এখানে জানা শোনা, তো আপনারা যদি একটু রিকমেন্ড করেন বা একটু ট্রাই করেন তাহলে হয়ে যায়। তো আমি বলছি ঠিক আছে দেখব, যেহেতু আমাদের বাসার ভাড়াটিয়া সেক্ষেত্রে একটা দায়িত্ব এসেই যায়। তো এরকম পরিস্থিতিতে মেয়েটা কন্টিনিউ আমার সাথে যাতায়াত করতো, আমার রুমে আসতো, বসতো, প্রায় নানান রকম কথা বলতো, এই সেই কথা বলতো। বলতে বলতে একসময় দেখলাম যে মেয়েটা খুব আমার প্রতি উইক হয়ে গেছে, মানে অনেক উইক। তো এই পরিস্থিতিতে আমি বললাম যে তুমি যা করতেছো সেটা কি ঠিক করতেছো? মানে মাঝে মাঝে দেখা যাচ্ছে রাত বারোটা একটা পর্যন্ত আসতো, অনেক সময় বলতাম যে চলে যাও রুমে চলে যাও, মানুষ দেখলে খারাপ বলবে, আম্মু দেখলে খারাপ বলবে, চলে যাও। তো বলতো যে না, ওরা সবাই ঘুমায় পড়েছে, কোনো সমস্যা নেই। তা আমি বলি তুমি জানো কিভাবে ঘুমায় পড়েছে? আমি দেখে আসছি ওদের রুমে। তা আমি বলতাম যে ঠিক আছে, তো এখন চলে যাও, এটা আর কি ভালো দেখায় না। তো এই সমস্ত পরিস্থিতিতে ও বললো যে মানে এরকম শোনার পর হয়তো চলে যেত, বারবার বলার পরে চলে যেত। তো আমিও বারবার বলতে 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 এক সময় হয়তো দেখা যায় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি বলাটা আস্তে আস্তে হয়তো কমতে শুরু করছে। দেখা গেছে আইসা ঘন্টাখানিক সঙ্গ দিত, ভালোই লাগতো, কথাবার্তা বলতাম, এই সে আলাপ করতাম। তো বলতে 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 মানে একদিন এটা ওর বাসা আসা উঠার পরে সাত মাস পরে একদিন এসে বলতেছে যে ওর মা সহ আসছে রাত্রে, এসে খুব কান্নাকাটি করতেছে যে অনেকদিন হয়ে গেছে মেয়েটাকে ভর্তি করতে পারছে না, ভাড়া ঠিক মতো দিতে পারতেছি না, তো কি করা যায় এক্ষেত্রে, কি করা যায়? তোমার আব্বু তো আমাকে মানে খুব কড়া করে ওয়ার্নিং দিছে যে এরকম হলে বাড়ি ছেড়ে দেন। তা আমি বললাম দেখেন এক্ষেত্রে আমার কি করার। তো বলছে বাবা আমরা তো দরিদ্র লোক, তোমাদের এখানে খুব, তোমরা এখানে খুব ফেমাস, আর তুমি যে টাকা নষ্ট করে ফেলো তাতে থেকে যদি কিছু টাকা যদি আমাদের সহযোগিতা করো, হয়তো ধার হিসাবে দাও বা সাহায্য সহযোগিতা হিসাবে দাও, যেভাবেই দাও আমরা নিব, তো একটু সহযোগিতা করো, হয়তো এটা আমরা পরে আবার রিটার্ন করবো তোমাকে। তা আমি শুনে হাসলাম, বললাম যে সমস্যাটাকে এটা বলেন। তো বললো যে আমি ঠিক মতো বাড়ি ভাড়া দিতে পারতেছি না, তো এটাই এখন মূলত সমস্যা। তো আমি বললাম ঠিক আছে, আমি কিছু টাকা দিয়ে এই টাকাটা দিয়ে দেন আমার আব্বুকে। তো আমার কথা কিছু বললেন টলেন না, কেন আমি কখনোই বললাম না, মানে ওদের চাওয়া ছিলই এটা, ওদের ওই ফ্যামিলির চাওয়া ছিলই টাকা, আর টাকার জন্যই সবকিছু। তো এটা বলার পরে ওনারা বললো যে ঠিক আছে। তো তারপর থেকে আমি দেখেছি যে ওরা তখন ছিল 7,000 টাকা ভাড়া, তো আমি মাস গেলে 10,000 টাকা আর কি দিতাম ওদের কাছে। তো দেওয়ার পরে
দাঁড়ান, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে টাকাটা দেওয়া শুরু করলেন, এটা মূলত পেছনের কারণটা কি? কারণ ওই মেয়েটাকে আপনার ভালো লাগতে শুরু করেছে, এটাই তো?
হ্যাঁ হ্যাঁ, মূলত এই সেটাই।
ওকে, যান এবার আগান সামনের দিকে।
তারপর আমি টাকাটা দেওয়া শুরু করলাম, শুরু করার পরে তিন মাস দেওয়ার পরে তো একদিন আমার কাছে এসে বলল যে মানে সেই সময় টাকাটা 5 তারিখে দিতে পারিনি, আমার কাছে টাকা ছিল না, শুক্রবার অফ ডে, ব্যাংক বন্ধ, টাকা তুলতে পারিনি। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আমার মনেও ছিল না যে টাকা দিতে হবে। তো হঠাৎ করে এসে বলল যে বাবা আজকে তো টাকাটা দেওয়ার কথা, তুমি তো দিল না, আমি কচ্ছা এই মাসটা কি আপনি মেনটেন করতে পারবেন না? তো বলতেছে যে বাবা পারলে কি তোমার কাছে আসি? আমি বললাম দেখেন এখন তো ব্যাংক বন্ধ, তো আমি কিভাবে কি করি। তো আমি দেখলাম যে কালকে সারাদিন আমার হাত খরচ আছে, এটা রাতের আর কি, সবসময় আর কি উনি আসত রাত 12টার পরে যখন আমার বাবা মা ঘুমাত। তো আসার পরে দেখা গেছে যে এই কথাটা বলার পরে আমি দেখলাম কালকে 5-6 হাজার টাকার মতো আছে আমার খরচ করার মতো। তো আমি বললাম দেখেন এই কটা টাকাই আছে আমার কাছে, তো এক কাজ করেন, আমি তো আপনাকে প্রতি মাসে মাসে 10,000 করে দিতাম, সেই অতিরিক্ত তার টাকা থেকে আপনি এটা অ্যাড করে দিয়ে দেন। তো বলে বাবা টাকা তো থাকে না, টাকা তো খরচ হয়ে যায়, তো তোমার হিসেবটা আমার কাছে আছে আমি দিয়ে দিব। তো এই কথা বলার পর আমাকে দেখেন আমি তো হিসেব করিনি, আমি আপনাদের উপকার করার জন্য দিছি, তো আপনি এখন এইটুকুই আছে আমার কাছে, আপনি চেষ্টা করেন বাকিটা ম্যানেজ করতে। তো বলতেছে বাবা ম্যানেজ করতে পারলে কি আর তোমার কাছে আসতাম। তো আমি ভাবলাম যে এক কাজ করি আমার বোনের বাসায় যাই, তো আমার আবার একটু সমস্যা আছে ফিজিক্যালি, তো সেই জন্য আমার এক ফ্রেন্ডকে কল করলাম।
ফিজিক্যাল সমস্যা বলতে আপনি কি বোঝাচ্ছেন?
মানে আমার আই প্রবলেম।
আচ্ছা, চোখের সমস্যা। ওকে,
তো আমার এক ফ্রেন্ডকে কল করলাম, তো করার পরে ও আসলো, ওকে নিয়ে আমার বোনের বাসায় গেলাম, আমার বোনের থেকে বাকি টাকাটা নিয়ে চলে আসছি। তো তখন দিতে পারছিলাম সম্ভবত 5,600 টাকার মতো হয়তো ছিল, তো বাকি টাকাটা ইয়ে করে অ্যাড করে দেখা যায় 7,000 টাকা পুরো করে দিছি। তো দেখলাম যে 7,000 টাকাটা নিয়ে দেখলাম যে ওর মনটা খুব খারাপ,
মানে ওর আম্মার মনটা খুব খারাপ।
হ্যাঁ, মনটা খারাপ, খুব মুখটা ভার করে চলে গেল, বিষয়টা আমি বুঝতে পারলাম না। এর অর্থ এখন বর্তমানে বুঝতে পারতেছি যে আমি ওকে কন্টিনিউ দিতাম 10,000 টাকা প্রতি মান্থলি দিতাম 10,000 টাকা, তো এই 7,000 দেওয়াতে 3,000 টাকা কম পাড়াতে তার মুখটা কি এরকম ভার ছিল। তো আমি তো বিষয়টা বুঝতে পারছি, তো পরবর্তী দেখলাম যে মেয়েটাও দেখা যাচ্ছে একদিন আসে তো আরেক দিন আসে না, আর যেদিন আসে খুবই কান্নাকাটি করে যে আজকে ঘরের পরিস্থিতি খুব খারাপ, তো আসে না, সেই জন্য আমি কখনো আপসেট হইনি, কিন্তু কান্নাকাটি করলে খুব আপসেট হয়ে যেতাম। তো এইরকম পরিস্থিতি দেখতে দেখতে এখন প্রায় 10-11 মাস হয়ে গেছে অলরেডি আমাদের এখানে আসার। তো আসার পরে আমি করলাম কি, বললাম যে ওরা ভর্তি করেন না কিসের জন্য, ওইভাবে রুমে থাকে সারাদিন আর পড়াশোনা না করলে তো কোনো মূল্য নাই।
আপনি এটা কেন বললেন?
এটা আমি বলছি দেখি যে ও সারাদিন বাড়িতে থাকে, এই রুমে এই সেই রুমে আড্ডা দেয়। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে আরো পাঁচজনে সে আব্বুর কাছে বলে যে ওই মেয়েটাই সে এমন করে তেমন করে, ওর সাথে এই করে সেই করে, এটা তুইলা দেন। তো আমি সেটা শোনার পরে আমি বলছি যে ওকে ভর্তি করে দেন। তো বলছে যে এখন টাকা পয়সার সমস্যা, কিভাবে ভর্তি করি
না। আমার কথা হচ্ছে যে মেয়েটার সাথে তো আপনার তেমন কিছুই হয়নি, কিন্তু আমার কথা শুনে সেটা বোঝা যাচ্ছে, তাহলে এই মেয়েটার জন্য আপনি এত কিছু কেন করতে যাবেন?
এটার জন্য কেন করতে যাই মানে আস্তে আস্তে মেয়েটাকে আমার কাছে ভালো লাগতে শুরু করছে।
এক্স্যাক্টলি, ওকে।
তো এর জন্য আর কি আমি এগুলো কাজ করছি। তারপরে যখন এটা বললাম, বললো যে টাকা কোথায় পাবো আর ভর্তি কিভাবে করি, ও তো খুব ভালো একটা স্টুডেন্ট,
ওর ফ্যামিলি বলতেছে যে টাকা নাই আমাদের কাছে।
হ্যাঁ, ভালো একটা স্টুডেন্ট, ওকে চাইছি খুব ভালো একটা জায়গায় ইয়ে করার জন্য, সেই জন্য বলছি যে আপনাদের যদি কোনো সুপারিশ করা টারা যায়, হ্যাঁ সেই জন্য মানে ওকে যদি কোনো ভালো জায়গায় কোনো কিছু করা যায় সেই জন্য আর কি বলা। আমাকে এটা তো আপনি বলেননি, আপনার ফ্যামিলি থেকে আর কি আপনার হাজবেন্ড কিছুটা বলছে আর আপনার মেয়ে বলছে পুরো বিষয়টা আর কি আমাকে। এখন আমি কিভাবে বলি মা হয় এই কথাটা? আচ্ছা ঠিক আছে, বলছেন যখন তাহলে আমি দেখি বিষয়টা কি করা যায়। এখন ভালো বলতে একটা আমাদের এখানে খুব ফেমাস একটা স্কুল আছে,
স্কুলের নামটা বলা যাবে না, স্কুলের নামটা
হ্যাঁ বুঝছি আমি জানি, বুঝতে পারছি। তো এখন সেই জন্য আর কি আমি ভাবলাম যে খুব ভালো একটা জায়গায় ভর্তি করে দেই। এখন ভর্তি করতে গিয়ে দেখি যে সেখানে ঘুষ দিয়ে ভর্তি করা লাগে। তো সবচেয়ে বড় কথা, ও এসএসসি দিয়ে দিছে, তো আমি দেখলাম যে ওর রেজাল্ট, ও আম্মু বলছে খুব ভালো মেধা ছিল ওর, কিন্তু ওর রেজাল্ট দেখলাম যে তেমন একটা ভালো না। তা আমি বললাম যে তুমি কি আবার পরীক্ষা দিলে কি ভালো করতে পারবা? তো বলছে হ্যাঁ অবশ্যই পারবো। সেই সময় ফ্যামিলির সমস্যার কারণে আমি ফ্যামিলির মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না, বাবা মার মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই জন্য তার পরীক্ষাটা ভালো হয়নি।
আচ্ছা,
তাই আমি বললাম যে তাহলে এগুলো বাদ দাও, নতুন করে আবার পড়াশোনা শুরু করো। ক্লাস নাইনে আমি একটা স্কুলে, খুব ফেমাস একটা স্কুলে, তৎকালীন 4 লক্ষ টাকা ঘুষ দিয়ে ভর্তি করি।
ক্লাস নাইনে তাকে আপনি 4 লক্ষ টাকা ঘুষ দিলেন?
হ্যাঁ, ঘুষ দেওয়ার পরে ভর্তি করি।
আমি এখানে একটা জিনিস একটু গোপন করতে চাই, যারা শ্রোতা আছেন তাদেরকে বলি, স্কুলের নামটা আমরা এখানে বলছি না। স্কুলটা ঢাকা শহরের বিখ্যাত, খুবই বিখ্যাত একটা স্কুল, আমরা স্কুলের নামটা গোপন করছি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনি প্রতি মাসে তাদেরকে 10,000 করে টাকা দিতেন, 7,000 করে টাকা দিতেন, যে পরিমাণ পারেন দিতেন। তারপরে আপনি এত বড় মাপের একটা অ্যামাউন্ট ওই মেয়েটার পেছনে আপনি ব্যয় করলেন, কারণ মেয়েটাকে আপনার ভালো লাগতে শুরু করেছে। 4 লক্ষ টাকা, এত টাকা আপনি কোথায় পেলেন?
এটা আমি
This track was downloaded from FusionBD.com.
আমাদের একটা বাড়ি ছিল, সেই বাড়িটা আমি বিক্রি করে ফেলি।
বাড়ি বিক্রি করে দিলেন মেয়েটার জন্য?
জি।
বাড়িটা কোথায় ছিল?
মানে বাড়িটা ছিল আমাদের লালবাগেই, তো সেই বাড়িটা বিক্রি করে ফেলি। বাড়িটা ছিল 5 কাঠার বাড়িটা।
আপনি বলছেন একটা বাড়ি ছিল, আপনাদের আসলে বাড়ি কটা?
আমাদের তখন ছিল 6টা বাড়ি।
ঢাকাতে 6টা বাড়ি?
6টা বাড়ি ছিল, 4টা বাড়ি কমপ্লিট ছিল আর 2টা বাড়ি ছিল সেমি পাকা বলে তাকে, মানে চারিদিকে ওয়াল, উপরে টিনসের, মানে বিশাল জায়গা, তো বিল্ডিং করা হয়নি।
পুরান ঢাকাতেই আপনাদের 6টা বাড়ি? ওকে, 1টা বাড়ি আপনি বিক্রি করলেন, এটা আপনার বাবা জানতো? এবং আপনি, আপনার সাধারণত বাবা বেঁচে আছেন, এবং আপনি বাবার কনসার্ন ছাড়া তো কোনোভাবে বিক্রি করতে পারবেন না, আপনি কিভাবে বিক্রি করলেন?
এটা বিক্রি করছি তখন আমার বাবা আর কি, আমাদের ফ্যামিলিগত কারণে সম্পত্তির ম্যাক্সিমামটাই আমার নামে লিখে দিছে, ম্যাক্সিমামটা লিখেছে। আর আমাদের আরো সম্পত্তি ছিল, সেটা আমার দাদা নষ্ট করছে। আমার বাবা তেমন কিছু নষ্ট করেনি, কিন্তু আমার দাদা ম্যাক্সিমামটাই নষ্ট করে ফেলছে।
আপনার বাবা আপনাকে অনেক ভালোবাসতেন?
জি।
ওকে, আপনি বাবার সেই সম্পত্তি আপনি পেলেন, এই অপ্রাপ্তবয়স্কই বলা চলে, সেই সম্পত্তির 1টা বাড়ি আপনি বিক্রি করে দিলেন ওই মেয়েটার জন্য। কত টাকা বিক্রি করেছিলেন?
80 লক্ষ টাকা বিক্রি করছি।
80 লক্ষ টাকা বিক্রি করছেন, এবং মেয়েটাকে আপনি 4 লাখ টাকা দিয়ে স্কুলে ভর্তি করে দিলেন। তো চলুন সামনের দিকে যাওয়া যাক।
তো ভর্তি করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে মোটামুটি রেজাল্টটা খুব ভালো করলো। এখন ভালো করার পরে এখন ভর্তি হবে, দেখা যাচ্ছে তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার ফ্যামিলির ম্যাক্সিমাম খরচে আমি টানতেছি, ম্যাক্সিমাম খরচ দেখা যাচ্ছে আমি, ভাড়া টাড়া সংসার খরচ এই সেই। হ্যাঁ, তার বাবা মাঝে মাঝে আসে, ঝগড়া টগড়া করে চলে যায়, তো আমার বলছে ঝগড়া করে চলে যায়, টাকা দেয় না ঠিক মতো।
বাবা কি বাসায় থাকতো না?
না, সপ্তাহে তো 2 দিন থাকতো।
আচ্ছা, আপনি অবাধে সেই পরিবারে যাওয়া আসা করতেন?
না, আমি ওর রুমে কখনো যাইনি, ও আর কি আসত, আর ওর মাকে নিয়ে আসত রাত 12টার পরে আর কি, যখন আমার বাবা মা ঘুমাত।
ওর মাকে সাথে করে নিয়ে আসত?
হ্যাঁ, মাঝে মাঝে একাও আসে, আর মাকেও সাথে করে নিয়ে আসে।
এবং ও যে মাঝে রাত 12টার পর আপনার রুমে আসতেছে, ওর মা জানে, এটা জানার পরেও কখনো ওকে বাধা দেয়নি?
না, কখনো বাধা দেয়নি।
ওকে, তারপর?
তারপর আমি ওকে ভর্তি করে দিই, ভর্তি করে দেই ইন্টারে। তো মোটামুটি সেখান থেকেও খুব ভালো রেজাল্ট করে, ইন্টারে ভর্তি করি একটা খুব ফেমাস কলেজে, তো সেখানেও আমার ঘুষ দেওয়া লাগে।
সেখানেও আপনি ঘুষ দেন?
হ্যাঁ।
কত টাকা ঘুষ দেন?
সেখানে ঘুষ দেয় 2 লাখ টাকা।
ওকে,
2 লাখ টাকা ঘুষ দেওয়ার পরে সেখানে ভর্তি করি।
ঘুষটা আপনি কিভাবে দিতেন?
এটা দিতাম, মানে ওদের প্রথমে চিন্তা করতাম যে কোন কলেজে ভর্তি করব।
আচ্ছা।
সেখানে মানে বিভিন্ন সার্কেল খোঁজার চেষ্টা করতাম, যেখানে পরিচিত মুখ কে আছে, ওর সাথে আর কি হাতে রেখে আর কি দেখাচ্ছে যে একের পর এক ভাবে ইয়ে করার পরে দেখা যায় ওরা বলতো একটা এমন ফিক্স করে বলতো যে হ্যাঁ এই টাকাটা দিলে পরে আমরা করে দিব। আর আমিও খুব কড়া ভাবে বলতাম যে আর যদি না পারেন তাহলে কি হবে, টাকা ব্যাক করতে পারবেন? তো বলতো যে হ্যাঁ যদি না পারি টাকা ব্যাক করে দিব। প্রথমত আমি একটা কলেজে করছিলাম, তো ওরা পারেনি, ওরা আমার টাকাটা ব্যাক করে দিছে, টাকাটা ছিঁড়ে ছিঁড়ে দিছে, কিন্তু মানে সেই টাকাটা পাইছে আরো 1 বছর পরে, 1 বছরের মাথায় গিয়ে টাকাটা শেষ হয়েছে, মানে ভেঙে ভেঙে দিছে টাকাটা।
আচ্ছা আচ্ছা।
আর তার মাঝে মানে সেটা না হওয়ার কারণে আরেকটা জায়গায় ট্রাই করছি, সেখানে কি হয়ে গেছে।
ওকে, কলেজে ভর্তি হলো, তারপর?
হ্যাঁ, আমার সাথে মনে করেন যে তখন খুব ভালো রিলেশন, খুব ভালো রিলেশন। তো হঠাৎ একদিন, মানে সেটা হচ্ছে 2007 শেষের দিকে আর কি, তো দেখা যাচ্ছে যে আমার আব্বুকে নানান ভাড়াটিয়া নানান কথা বলতো, তো আমার আব্বু আমার ঘুমাতো, বাকি লোকরা তো আর বাড়ির ঘুমাতো না, তারা তো মোটামুটি সবাই দেখত যে মানে ভাড়াটিয়া বলতে কি মানে সাবলেটে যারা থাকে একজন ভাড়াটি আরেকজনের প্রতি জেলাস ফিল করে, তো সেই সূত্র হিসাবে দেখা যাচ্ছে যে ওরা মানে আমার বাবাকে নানান রকম কথা বলতো, যা হয়েছে তাও বলতো, যা না হয়েছে সেটাও বলতো
আপনাকে নিয়ে,
হ্যাঁ উল্টাপাল্টা কথা বলতো। তা আমার আব্বা এগুলো বিশ্বাস করত না, কারণ তার আস্থা ছিল আমার প্রতি। তো একদিন আমার আম্মু দেখে যে হ্যাঁ মেয়েটা ওর মা সহ আমার ঘর থেকে বের হয়ে গেছে। তো দেখার পর আমার আম্মু বলছে যে কি ব্যাপার ওইখানে কি,
ওদেরকে বলছেন আপনাকে বলছে?
না ওদেরকে বলছে, আমি তো রুমে। তো এর মাঝে করছে কি মানে আমি মাঝে মাঝে তালা দিয়ে শুইতাম
মানে
ভিতর থেকে, হ্যাঁ লক করে শুতাম। এটা প্রথম দিকে তো ওরা কি করতো, এই লকটা আমি যখন না থাকতাম কি বলে মানে দেশলাইয়ের কাঠি আছে না, এই কাঠিটা কি করতো লকের ভিতরে গুঁড়ো গুঁড়ো করে ঢুকাইত। তো এমন করতে করতে লকটাকে নষ্ট করে ফেলছে। তো আমি আর লক দিলে আর লক হইতো না। তো
লকটা কোন দিকে থাকতো, মানে আপনার বাবা মার দিকে থাকতো রুম থাকতো নাকি ওদের দিকে লক থাকতো?
না লকটা ছিল আমার রুমের লক, এটা মানে দরজার লক এটা।
হ্যাঁ কিন্তু লকটা আপনি কেন করতেন, আপনার বাবা মা যাতে রুমে আসতে না পারে নাকি ওরা নাকি?
না 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 না, এটা আমি মানে শোয়ার আগে ঘরে লক করে শুতাম যেন কেউ ভিতরে না ঢোকে। ভাড়াটিয়া বাসা,
আচ্ছা আচ্ছা,
কে কখন এসে কি করে বলা তো যায় না। আর রুমে সবসময় টাকা পয়সা থাকে এই সেই থাকে, তো সেই জন্য আর কি লক করে শুতাম। লকটা নষ্ট হয়ে যাওয়ার পরে তার সাথে খুব ভালো রিলেশন, ও ছাড়া তেমন কেউ আসতো নেই এদিকে।
আচ্ছা,
যেহেতু আমি সবার সাথে খুব কড়া ভাবে তাদের সাথে বিহেভ করতাম অন্যভাবে, তো এখানে কেউ আসতো না আমার সাথে। তো মেয়েটা আসা যাওয়ার পরে দেখেছে লকটা নষ্ট করে ফেলছে। এমনিতে আর কি রুমে
আমরা লকটা নষ্ট হওয়ার পরের কাহিনীটা আমরা সংবাদের পরে শুনতে চাই। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন হ্যালো 8920, কিপটি আপনার সঙ্গে আছি, আপনি শুনছেন এবিসি রেডিও। আজকে আমাদেরকে যে জীবনের গল্প শোনাচ্ছে তার নাম হচ্ছে আমিন। এই গল্পটা শেষ দিকে কোন জায়গাটাতে মন নিয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা সংবাদের পরপরই ফিরে আসছি হ্যালো 8920 তে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কোনো কিছু মতামত জানতে চান, ফেসবুকে একটি পেজ রয়েছে RJSpaceKEBRIA, ওখানে আপনি মতামত জানাতে পারেন। আর এই অনুষ্ঠানের জন্য 24 ঘন্টা একটি নাম্বার খোলা রয়েছে 9115668, আবারও বলছি 9115668। আপনি এখানে ফোন করতে পারেন, নাম বলবেন, আপনার সেল নাম্বারটি বলবেন এবং বলুন আপনার কি বলার আছে, চাইলে আপনি আমাদের এখানে অতিথি হতে পারেন। আর ফেসবুকে আপনি ইচ্ছে করলে আমাদের অতিথিদের সাথে কমিউনিকেট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। RJSpaceKEBRIA, এটা হচ্ছে আমাদের সেই পেজের নাম। আমরা সংবাদের পরপরই ফিরছি, সাথে থাকুন। একদম ঠিক তাই, হ্যালো 8920 চলছে, কিপি আপনার সঙ্গে আছি, আর আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। হ্যালো 8920, আজকে মূল যিনি অতিথি তিনি আমাদের সঙ্গে কথা বলছেন, তিনি হচ্ছেন আমিন। আমরা তার গল্পতে এগিয়ে যাচ্ছি। আর যারা ফেসবুকে ঢুকেছেন এবং বিভিন্ন মন্তব্য করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের তাৎক্ষণিক মন্তব্য আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আচ্ছা আমিন, আমরা যে জায়গাটায় ছিলাম যে আপনি বলছিলেন যে ওরা যখন আপনি লক করে রাখতেন তখন বাইরে থেকে ম্যাচের কাঠি দিয়ে বা কিছুক্ষণ ভাবেই হোক লকটাকে নষ্ট করার চেষ্টা করত।
হ্যাঁ,
সামনের দিকে যাই একটু,
সেই হিসেবে আর কি লকটা নষ্ট হয়ে যায়। তো আর কখনো দেখা যায় কেউ আসতো না, আমি আর ঠিক করিনি। তো তারপরে দেখা যাচ্ছে যে যেদিন আর কি আমার আম্মু দেখে ফেলে, তো উনি বলে যে ওখানে কেন, তো বলছে না ও রুমে তো লাইট জ্বলতেছিল, তো দেখলাম যে ও ঘুমায়নি হাঁটতেছিল, তো ভাবলাম একটু কথা বলি। তা আম্মু বলছে যে না এত রাতের কথা বলার প্রয়োজন নাই, যা বলার সকালে বলবেন, রাতের কথা বলাটা ভালো দেখে দেখায় না। সেটা বললো করে ঠিক আছে আপা আমি আর যাবো না, ভুলে গেছে।
আচ্ছা,
তা আম্মা এই কথাটা আর কি কাউকে বলেনি, এমনি মনে করছে যে এত প্রথমবার সেই জন্য কিছু হয়ে গেছে। তো এরকম আব্বু একদিন দেখছে, তা আব্বু আর কাউকে বলেনি, ওকে কিছু বলেনি, কোনো কিছু জিজ্ঞাসা করেনি। তো এরকম দেখতে দেখতে আরেকদিন আব্বু দেখছে, দেখার পরে বলতেছে যে কি ব্যাপার, তো বলছে যে ডাকছে আমাকে, আপনার ছেলে ডাকছে আমাকে কথা বলার জন্য। তো আম্মু এসে আমার সাথে সাথে বলছে তুমি আর কি কথা বলতে ডাকছো। তো আমি বলছি যে না আমি তো ওকে ডাকিনি, ও নিজে থেকে আসছে, আর তেমন কোনো কথা নয়, ভাড়ার ব্যাপারে আর কি কথা বলতেছে। তো আম্মু এটার বলার পর আমার সাথে তেমন কোনো কথা বলেনি, চলে গেছে। আচ্ছা ঠিক আছে ঘুমাও, দরজাটা বন্ধ করে ঘুমাও। তো দেখছে দরজাটা নষ্ট, আম্মু নিজের হাতে লক করতে চাইছে, দেখছে লকটা নষ্ট। তো বললো লকটা নষ্ট ঠিক করো না কেন? আমি বলছি যে না খেয়াল থাকে না এমনিতেই, আর এই সমস্ত বিষয় তো আমি কখনো করি না, এগুলো তো আব্বুই দেখে যে কোনটা কি অবস্থা, কি করতে হবে না করতে হবে। তো এটা বলার পরে আম্মু আর কিছু বলেনি, চলে গেছে, বলছে ঘুমাও।
আচ্ছা আপনার যেটা আপনার মা ওদেরকে বলতো, আপনাকে কখনো বলতো না, শাসন করতো না?
হ্যাঁ এই তো আমাকে এই তো বলছে,
এটুকুই বলেছে,
এইটাই প্রথম বলছে। আর মূলত বংশের একমাত্র সন্তান হিসেবে আমাকে কেউ তেমন কোনো কিছু বলতো না, আর এতটুকু তারা বুঝতে পারতো যে আমার যথেষ্ট কমন সেন্স আছে, আর কোন জায়গায় কিভাবে কি করতে হয় না করতে হয় এটা অন্তত পক্ষে আমি বুঝি।
আচ্ছা
তো সেই বিষয়টা বিবেচনা করে আমাকে আর তেমন কিছু বলতো না।
আচ্ছা
আর আমি ঠিক তেমন ভাবে তারা যেটা ভাবতো আমি ঠিক তেমন ভাবে চলার চেষ্টা করতাম, শুধু এই একটা সাইডে আমি একটু উইক ছিলাম। তো সেটাই আর কি আমার জীবনের সর্বশেষ ঘটনা।
ওকে যাই আমরা সামনের দিকে আরো।
তো তারপরে আম্মু আব্বুকে বললো যে দেখো ওরা তো এমন এমন করে, তো ওদের তো রাখাটা ঠিক হবে না। তো আব্বু বলছে যে হ্যাঁ আমিও তো কয়েকদিন দেখছি, আমি কিছু বলি নাই, এখন এগুলো কথা কার কাছে বলবো, মান সম্মান তো নষ্ট হইব। আমি পাঁচজনের বিচার করি, আর আমার ঘরে যদি এরকম হয় মান সম্মান নষ্ট না, ভাড়াটা তুলে দাও। তো বলছে তুলে দিব কি কথা বলে তুলো, ওরা তো ঠিক মতো ভাড়া দিতেছে, ওরা তো ঠিক মতো ভাড়া দিতেছে, এখন কি বলুন যে ভাড়া দাও না। তো আম্মু বলছে এক কাজ করো ভাড়া বাড়ায় দাও, তো আপনি চলে যাব। তো ভাড়া ভাড়া দেওয়ার পরে ওরা রাজি আছে, ঠিক আছে দিব,
রাজি হয়ে গেছে।
হ্যাঁ
কারণ ভাড়া তো আলটিমেটলি তারা দেয় না,
ভাড়া হ্যাঁ ভাড়া তো দিচ্ছে আমি। তো ওর সাথে আমার খুব ভালো রিলেশন হয়েছে, ওকে নিয়ে আর কি প্রায় স্কুল থেকে আর কি শুরু হয়েছে ওরে নিয়ে। মাঝে মাঝে হয়তো এক একদিন মিস হয় যেদিন থাকবো না, বা বন্ধু বান্ধবের সাথে দেখা যায় আমি বাইরে কোথাও গেলাম, বা দেখা যাচ্ছে আমি ইন্ডিয়াতে প্রচুর ঘুরছি, তো দেখা যাচ্ছে সেখানে চলে গেলে পাঁচ দিন সাত দিন দেখে 10 দিন থাকতাম। সেই জন্য কি করতাম, তখন ছিল বেবি ট্যাক্সি বলে ছিল আর কি, সিএনজি ছিল না, তো আমি সেই ভাড়াটা আর কি ওকে দিয়ে যেতাম যেন সুন্দরভাবে যেতে পারে
স্কুলে ঠিক মতো যেতে পারে, সেজন্য আপনি সিএনজি ভাড়া দিয়েছেন।
হ্যাঁ এটা আর কি হিসাব করে দেখা যাচ্ছে ওকে দিয়ে যেতাম।
আর আপনি যখন দেশে থাকতেন তখন কি করতেন?
তখন আমি নিয়ে যেতাম,
নিয়ে যেতেন এবং নিয়ে আসতেন।
হ্যাঁ নিয়ে যেতাম নিয়ে আসতাম।
আচ্ছা
বাইকে করে ওই যাতায়াত,
বাইক মানে আপনার বাইক ছিল?
জি।
ওকে
তো সেই জন্য আর কি নিয়ে যেতাম। তো এটাও মানে এলাকার অনেকজন দেখছে তো বললো,
আপনি বলছিলেন আপনার চোখে সমস্যা ছিল, তো বাইক চালাতে সমস্যা হতো না?
না বাইক তো দিনে চালাই, সেই জন্য তো সমস্যা হয় না।
আপনার মূলত সমস্যা রাতের বেলাতে?
হ্যাঁ রাতের বেলায় সমস্যা।
ওকে
তো রাতেও তেমন একটা সমস্যা হয় না যদি মানে আমি পর্যাপ্ত আলো পাই।
ওকে আচ্ছা
তো সেইভাবে আর কি চলতেছিল। তো একদিন কি ওর কি ইন্টার তখন ফাইনাল, ইন্টার তখন ফাইনাল মানে দিয়ে আর কি শেষ করবে আর কি এমন অবস্থায়, 2007 শেষের দিকে এটা। সেটাই আমার জীবনে আর কি মর্মান্তিক ঘটনা, আর এরকম সময় যেন পৃথিবীর কারণে আসে, আমি সবাইকে এটা বারবার বলতে চাই, পৃথিবীর যেন কারোর না আসে, আমার মতো কোনো ছেলে যেন কোনো বাবা জন্ম না দেয়, কোনো ছেলে যেন তার বাবার সাথে আমার মতো এরকম আচরণ না করে। তো ও আর কি দেখেছে আমি তখন পরিস্থিতি খারাপ দেখে আমি ওকে মাঝে মাঝে বের করে দিতাম, 12টা বাজে আসতে দিতাম না, দেখেছে ভাবছি যে লকটা ঠিক করে নিব, দেখেছে বাইরে তো কথা বলতেছি রাত্রেও আসে আর আসে মাসও আসে, দেখেছে একা আসলে দেখেছে আরো নানান রকম খারাপ কথা উঠতো। তো মাকে সাথে নিয়ে এসে বিদায় কোন ধরনের কথা উঠে না, মানে তারপরেও বলতে পাঁচ খারাপ কথা বলতে, যেটা কেউ পাঁচটা কথা বলবে সেখানে দুইটা কথা বলে বলেই। তো এরকম পরিস্থিতিতে দেখেছে আমি ওকে বলতাম যে চলে যাও এখন চলে যাও, সকালে তো দেখা হইতেছেই চলে যাও।
জি
তো ও কি করতো মানে যেতে চাইতো না, ও আর কি মানে ফিজিক্যালি থেকে মানে অনেক কিছু আমাকে মানে অনেক ধরনের আলাপ করতো, তো দেখতাম যে ওর পরিস্থিতি খুব খারাপ। এখন দেখা গেছে যে আপনি মনে করতে পারেন যে আমি একটা আপনাকে এক্সাম্পল দিই, ধরেন আগুনের সামনে মোম রাখলে কি অবস্থা হয়,
পানি হয়ে যায়।
হ্যাঁ ঠিক সেরকম মনে করেন যে একটা মেয়ের নানান রকম আকার ইঙ্গিত দেখাচ্ছে, একটা ছেলে এক সময় নষ্ট হয়ে যায়, মানে এটা আমি মানে বুঝতে পারি এটা আমি। তো
আপনার আগুন পানির মতো অবস্থা আর কি, মানে আপনি যেটা বলছিলেন যে নষ্ট হয়ে যায় এবং আপনি সেটা হয়েছেন?
না না না, আমি এই জিনিসটা সবসময় মাথায় রাখতাম, তা আমি সেই জন্য আর কি ওকে বের করে দিতাম, যে ওর দেখা যাচ্ছে কন্টিনিউ এরকম চলতে থাকলে একদিন না একদিন দেখা যাচ্ছে যে ফিজিক্যালি একটা চেঞ্জ আসতে পারে, তা আমি সেটা কখনো চাইতাম না।
কত বছরের সম্পর্ক ছিল আপনাদের?
সাত বছরে।
সাত বছরে আপনি নিজেকে কন্ট্রোল করেছেন, লোকজন এটা বিশ্বাস করবে?
হয়তো করবে না, হয়তো কেউ করবে না। বা
এত অপরচুনিটি আপনাদের ছিল, এত সুযোগ সুবিধা আপনাদের ছিল, এবং ফ্যামিলি, ওর ফ্যামিলি থেকে তো কোনো সমস্যাই ছিল না?
না, এটা করবে না কি জন্য, কারণ ম্যাক্সিমাম সময় আর কি ওর সাথে ওর মা আসতো।
আচ্ছা,
ওর সাথে ওদের টার্গেট একটা জিনিস কি, ওদের টার্গেট ছিল যেভাবেই হোক
এই এই টাকার জন্য হলো, যেভাবে হোক এটাকে
টাকার জন্য এটাকে কনভেন্স করতে হবে।
ওকে ঠিক আছে, জান সামনে দিকে যাই আরো। তারপর
সেই জন্য আর কি মানে এটা প্ল্যানিং ছিল ওদের, সেই জন্য আর কি মাকে নিয়ে আসতো সাথে করে, আর ওর সাথে রাস্তায় যতটুকু যাতায়াত ছিল দেখেছে যে ওর স্কুল থেকে বাড়ি পর্যন্ত যাতায়াত করার জন্য দেখেছে এমনি একটু স্পিড বেশি দিতাম, ওকে নিয়ে একটু স্পিড কম দিতাম, নানান রকম কথা বলতাম, আস্তে আস্তে যেতাম, এই সেরকম একটা বিষয় হইতো। হয়তো রাস্তায় দাঁড়ায় বলতো যে একটু আইসক্রিম খাবো, এখানে একটু এই করি সেই করি, সেখানে একটু হয়তো দুই মিনিট দাঁড়াতাম।
বাসায় কথা বলতেন রাত বারোটার পরে বেশিরভাগ সময়, গোপনে, যাতে বাবা মা না জানে? আর বাইরে যখন আনতে যেতেন তখন হয়তো স্কুল এবং কলেজ থেকে আনার সময় একটু ছোটখাটো জায়গায় দাঁড়িয়ে আড্ডা আড্ডা দিতেন, এই তো ছিল। চিঠিপত্র কখনো লিখতেন?
না, আমি ওকে কখনো চিঠি দেইনি, ও আমাকে কখনো চিঠি টিঠি দেয়নি। তো
ভালোবাসার এক্সপ্রেশন গুলো কেমন ছিল আপনাদের? মানে
এটা ছিল সর্বপ্রথম ও যখন আসে, মানে ওর পোশাক আশাক, মানে ওর গেট আপ ছিল মানে খুব নোংরা টাইপের। তোর পরিস্থিতি দেখে তো আমার আম্মু তখন আমার আম্মুর একটা শাড়ি বের করে দিছে, তো ওই শাড়িটা পরার পরে দেখলাম যে গোসল টোসল করার পরে শাড়িটা পরছে, দেখা যাচ্ছে খুব ভালো লাগছে। প্রথম ভালো লাগা, সেটাই প্রথম ভালো লাগা। আর ওর ভয়েস ছিল মানে খুবই ভালো, আমি বলবো না যে এই মেয়েটাই আমার জন্য বেস্ট বা এটাই আমার চোখে দেখা বেস্ট মেয়ে, সেটা বলবো না, কিন্তু মানে ন্যাচারালি যেরকম হয় মানে দশজন লোক তাকে ভালো বলতো যে না মেয়েটা খুব ভালো, দেখতে শুনতে খুব ভালো।
আচ্ছা আচ্ছা, আপনার ফ্রেন্ড সার্কেল সবাই বলতো যে মেয়েটা
দেখতে খুব ভালো? হ্যাঁ, সবাই এরকম একটা মন্তব্য করতো যে না যে মানুষটা তুমি পাইছো মোটামুটি ভালো।
পাঁচজন আপনার ফ্রেন্ডরাও জানতো যে আপনি তাকে পাইছেন, মানে আপনার সাথে একটা সম্পর্ক আছে?
মানে বিষয়টা হয় কি, মানে কারোর সাথে কারোর রিলেশন না থাকলেও ফ্রেন্ডরা ইয়ারকি করে অনেক ধরনের কিছু বলে, তো তারা তেমন বিশেষ কিছু জানতো না, কিন্তু যখন দেখতো যে আমি একে নিয়ে টাইম পাস করতেছি, ওদের সাথে সঙ্গে এখন একটু কম দেই, তো সেই ক্ষেত্রে তারা এটা অলরেডি ধরে নিছে। তো এই সমস্ত বিষয়ে আর কি মানে আমার কাছে আর কি মানে একটু ভালো লাগতো মাঝে মাঝে, আবার মাঝে মাঝে একটু খারাপ লাগতো। তো আমি এখন যে বিষয়টা বলতেছি, ওরা যখন আর কি এই পরিস্থিতিতে ভাড়া বাড়ায় দিল, আমি ভাড়া বাড়ায় দিতেছি, থাকতেছে।
কত টাকা বাড়িয়েছিল ভাড়া?
2000 টাকা বাড়িয়েছিল, এমনি সবাইকে বাড়িয়েছে 500 টাকা করে,
কিন্তু ওদের বেশি,
ওদের বলছে 2000 টাকা বাড়িয়ে দিবে।
আচ্ছা,
মানে ওদের তো রাখার ইচ্ছা নেই কোনো। তো এই পরিস্থিতি দেখে এখন আমি দেখতেছি যে না, এখানে আর থাকার মতো কোনো মানে সিচুয়েশন নাই যেখানে ওদেরকে রাখা যায়। তো বললাম যে ঠিক আছে, আপনি বাসাটা ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে অন্য একটা সাইডে আমাদের বাস আছে, ওই পাশে আপনি উঠে যান। তো প্রায় তিনটা বাস আর কি আমি নিজে নিয়ন্ত্রণ করতাম, মানে কে উঠবে, কে থাকবে, কে যাবে, মানে ওখানে
সবকিছু আপনি
দেখতেন। হ্যাঁ, আব্বু ওখানে মানে কখনোই যাইতো না, মানে আমি যা বলতাম সেটাই। তো মানে একটা বাসে ছিল মানে আব্বু মনে হয় বছরে হয়তো এক একবার যাওয়া পড়তো মিলাদে, মানে আমরা একটা মানে কি বলে সিন্নি বলে মানে ওরস বলে সিন্নি বলেন, সেটা একটা করা হইতো। মানে সেই সময় কি রাস্তা পেন্ডেল টেন্ডেল করে রাস্তা বন্ধ করে সেটা করা হইতো। তো সেই সময় আর কি আব্বু ওখানে যাইতো, নইলে আর এমনি আর যাওয়া হইতো না।
সব কাজটা আপনি করতেন, ভাড়া তোলা থেকে শুরু করে ভাড়া দেওয়া থেকে শুরু করে?
তো মানে ওই টাকা দিয়ে আর কি আমার চলাফেরা হইতো আর কি, মানে আমি তো বেশি কোন ইনকাম করতাম না, মানে সেই টাকার উপর দিয়ে আমি চলতাম।
কত টাকা ভাড়া পেতেন আপনি এতগুলো বাড়ি থেকে আনুমানিক?
মানে ওই বাড়িটা থেকে প্রায় তখন 32,000 টাকা ভাড়া পাওয়া যায়।
32,000 টাকা ভাড়া পেতেন আপনি, আরো সবকিছু মিলে কত টাকা ভাড়া পেতেন?
সবকিছু মিলে আর কি দেখা যাচ্ছে যে মানে তিনটা বাড়িতে আমি ভাড়া তুলতাম, তোলার পরে তিনটা বাড়ি মিলে দেখা যাচ্ছে 1,08,000 টাকা ভাড়া হইতো তৎকালীন সময়ে।
1,08,000 টাকা আপনি কয় টাকা বাড়িতে দিতেন, মানে আপনার বাবাকে দিতেন?
এটা 32,000 টাকা আমার কাছে থাকতো, বাকি টাকাটা আর কি অ্যাকাউন্ট আব্বুর অ্যাকাউন্টে জমা করে দিতাম।
এই 32 মধ্যে কত টাকা আপনি ওই ফ্যামিলিকে দিতেন?
মান্থলি 10,000 টাকা করে দিতাম,
আর বাকি টাকা আপনি আপনার হাত খরচের জন্য ব্যয় করতেন। ওকে, 22,000 টাকা হাত খরচের জন্য আপনার বয়সে, এটা অনেক বেশি না?
হ্যাঁ, এটা তো অবভিয়াসলি বেশি, কিন্তু দেখা যাচ্ছে আপনি এখান থেকে দেখা যাচ্ছে যে কক্সবাজার যাবেন, আমার সাথে দেখা যাচ্ছে 4-5 জন বন্ধু আছে, ওরা বলছে বিলটা তুমি দাও এবার, একসময় আরেকজন দিল একবার তুমি দাও, তো তখন দিতে, তো আমি সবসময় মানে ঘোরাফেরার মধ্যেই থাকতাম, বাসায় তেমন একটা সময় দিতাম না।
আপনার বাবা আপনাকে কিছু বলতো না এসব ব্যাপার নিয়ে?
হ্যাঁ বলতো, মানে বলতো যে এগুলা এবার বাদ দাও, এবার ব্যবসা বাণিজ্য করো। আমি বলতো বয়স তো কম, এখন একটু করুক, পরে দেখেছে যে বয়স আর একটু বাড়লে পরে নিজে ঠিক হয়ে যাবে।
ঠিক আছে, তো ওদেরকে কি করা হলো ওই ভাড়া?
হ্যাঁ, ওদেরকে ওই বাসা থেকে ব্যাক করে আমি আমার বাসায় আর কি নিয়ে আসলাম, মানে যে বাসা আমি থাকতাম সেখান থেকে আমার অন্য একটা বাস আছে সেখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে ওইখানে থাকলো বেশ কিছুদিন।
আপনার বাবা জানলো না এটা? আপনার মা জানলো না?
না 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 না, আমার মা জানে না, বাবাও জানে না।
আচ্ছা,
তো থাকার পরে একদিন আর কি আব্বু দেখছে যে আমি বাইকে করে মেয়েটাকে নিয়ে যেতেছি, তো দেখার পরে বললো যে এগুলা কি, ওরা কই থাকে এখন? আমি বলি যে তুমি খোঁজ করো কই থাকে, আমার জিজ্ঞেস করো কেন, তোমার পিছনে দেখলাম, আমার পিছনে ছিল তো দেখবা না, মানে আব্বুকে খুব স্ট্রেট কথাগুলি বলতাম, আব্বু আমাকে খুব স্ট্রেট কথা বলতো, কথা আমাদের বাবার ছেলের মধ্যে কথা খুব কম হইতো, আর যতটুকু কথা হইতো খুব কাজের কথা হইতো, তবে মনের দিক থেকে আব্বু আমাকে খুবই ভালোবাসতো, আমার আম্মুও খুব ভালোবাসতো, আমার জন্য আমার আব্বু আম্মু আমার দুই বোন খুবই স্যাক্রিফাইস করছে।
জি,
তো এরকম স্যাক্রিফাইস হতে দেখা যাচ্ছে কোনো ছেলের জন্য কোনো বাবা মা করে না বা কোনো বোন করে না, আমার জন্য আমার ফ্যামিলি যতটুকু করছে। তো এই পরিস্থিতিতে আমি ওদেরকে ওখানে দেখার পরে তো আব্বু খোঁজ দিন নেওয়া শুরু করলো যে ওরা কোথায় থাকে, দেখলো যে আমাদের বাসায় থাকে। তা আব্বু আইসা একদিন আমার সাথে ঝগড়া করলো, বললো যে আমি এখান থেকে তুলে দিছি তুই ওখানে নিয়ে রাখলি, এটা কি করলি তুই, তুই কি চাস এটা বল আমারে। তা আমি বললাম যে একটা অভাবী মানুষের আমি সহযোগিতা করতে চাই। তা আমরা জিজ্ঞেস করলাম তোর উদ্দেশ্য কি, তুই যে সহযোগিতা কি উদ্দেশ্যে সহযোগিতা করে চাস? আমি বললাম যে ভালো লাগে। তো আমার বলছে যে ভালো লাগে তুই কি করতে চাস এখন, ভালো লাগলে তুই জিনিসটা হয় না, তোর নামে পাঁচ কথা শুনি, আমাকে তুমি পাঁচ কথা শুনতে, মানুষের নামে যে পাঁচ কথা শুনো এটা কি শুনতে চাও? মানে আমার আব্বু মূলত হিন্দিতে আমার সাথে কথা বলে।
হিন্দিতে বলতো?
হ্যাঁ হিন্দিতে বলতো।
কেন, উনি তো পাকিস্তানি ছিল তো উর্দুতে বলার কথা?
না, ও মূলত হিন্দিতে কথা বলতো, কারণ ও মিরপুরের লোকের সাথে মানে অ্যাট হয়েছিল তো অনেক বছর, তো সেই জন্য আর কি হিন্দিটা ওনার আর কি বেশি ইয়ে হয়ে গেছে।
আচ্ছা, তো আপনিও হিন্দিতেই বলতেন?
হ্যাঁ আমি হিন্দিতেই বলতাম, আমাদের ফ্যামিলিতে সবাই হিন্দিতেই বলে। তো আব্বু যখন বলল যে আমি তুই দিলাম তুই নিয়ে আসলি, কি উদ্দেশ্যে তুই এটা করেছিস? তা আমি বললাম যে কি উদ্দেশ্যে করছে তুমি কি এটা বুঝো না? তো আমার জিজ্ঞেস করলো যে তোর তো বুঝার তো এই বয়সটা তো কেন হয়নি, হইলে তো আমরা নিজেরাই ভাবতাম, আর এই একটা ফ্যামিলিতে যাবি আমার মান সম্মত সব শেষ হয়ে যাইব। তাই বললাম যে না, মান সম্মান শেষ হইব না, এমন কাজই করুম, এমন কাজই আমি করি যাতে তোমার কোনো মান সম্মান না হয়, নষ্ট না হয়। তো এরকম পরিস্থিতিতে দেখা যায় যে এই আইসা বলতেছে তোমার ছেলেকে ওই বাসায় দেখি সারাদিন, এই থাকে সেই থাকে, মেয়েটারে দেখি নিয়ে এসা যাতায়াত করে, মানে দেখে একটু বানিয়ে বানিয়ে আর কি বলে বড় করে আর একটু। তো এরকম বলতে 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 আব্বু মানে খুব ফ্যাড আপ আমার প্রতি, খুব ফ্যাড আপ। এখন উনি একটা ডিসিশন নিল যে কি করা যায়। তো এরকম চিন্তা ভাবনা করার পরে উনি করলো কি যে ওদেরকে আবার আমাদের বাসায় ফিরিয়ে নিয়ে আসলো। হ্যাঁ, আমার কাছে থাকলে অন্তত পক্ষে যাতায়াতটা কম করবে, যাতায়াতটা কম করবে, ফিরিয়ে নিয়ে আসলো। বলছে যে বাসা ছেড়ে দাও, দেখেন আমরা বাসা পাইতেছি না, আমাদের অ্যাডভান্সের টাকা নাই, বাসা ভাড়া দিব কোথ থেকে, তো আমাদের কিছু সময় দেন আমরা চলে যাবো। তো বলছে ঠিক আছে, এই কদিন তুমি আমার বাসায় থাকো, মানে কাছে থাকলে নজর রাখতে পারবে, দেখতে পারবে, ঠিক মতো খেয়াল রাখতে পারবে। তো সেই জন্য নিয়ে আসলো, মানে ব্যাক করে আবার যেখানে ছিল সেখানে নিয়ে আসলো। তো ওরা ভাড়া দিতে পারতেছে না, তাবু বলে যে ঠিক আছে আমি তোমার ভাড়া কমাই দিলাম, আবার সেই 5,000 টাকা ভাড়া করলো।
12 থেকে 5,000 টাকা নিয়ে আসলো?
হ্যাঁ না, 12 না 7,000 টাকা ছিল, পরে 2,000 টাকা বাড়ছে, পরে
9 থেকে 5 নিয়ে আসলো।
5 নিয়ে আসলো আবার, যে আমি তো অনেক জায়গায় অনেক দান খরচ করি আর অনেক কিছুই করি, তো এটাও তোমার নামের জন্য হয়তো করলাম, খালি বিনিময় চাই আমার ছেলেটার মুক্তি। তো এটা বলার পরে মানে সেই দিনও খুব ঝগড়াঝাটি হয়েছে, দেখেন যে আপনার ছেলের সাথে আমার এমন কোনো কিছু নাই, এই সেই অনেক কিছু বলছে। আপনি আপনার ছেলেকে কন্ট্রোল করেন, আপনার ছেলে যদি এরকম করে তো কিভাবে হয়, বাড়িয়াল হিসেবে আমরা কোনো কিছু বলতে পারি না। তো সেই দিন আমার কাছে একটু হয়তো খারাপ লাগছে, কিন্তু তারপরে ভুলে গেছি ওদের। যখন জিজ্ঞেস করলাম আপনি এই ধরনের কথা কি কারণে বললেন, বললো যে দেখো এখন সামনাসামনি হয়ে গেছে, এখন এরকম যদি না বলি তো আমরা খুব কালারে পড়ি, তো দেখা যায় যে আমরা মেয়ে পক্ষ, আমাদের সবসময় ভালো থাকতেই হয়। তো এটা বলার পর আমি বললাম যে ঠিক আছে, যারা ভালো মনে করেন করেন। দেখলাম যে ওর যুক্তিটা ঠিক আছে, একটা মেয়ের জীবনে দাগ লাগলে জীবনের সেই দাগটা উঠে না। তো এটা ভাবার পর আমি চিন্তা করলাম ঠিক আছে যা ভালো মনে করেন করেন। তো আসার পরে দেখা যাচ্ছে যে মানে ওর বাবা আবার একদিন আসছে, মানে সেদিন আর কি ওর শেষ পরীক্ষা হবে বা প্র্যাকটিক্যাল চলতেছে সামথিং এরকম কিছু, আমার সঠিক মনে নাই। তো আমিও দেখা যাচ্ছে ঘুরে টুরে আসছি, আসা ওর পরীক্ষার সময় আমি আমার বাড়িতে থাকতাম না, কারণ বারবার আমার কাছে আসবে রেজাল্ট খারাপ করে, এতগুলো টাকা দিয়ে আমি ওকে ভর্তি করেছি যে রেজাল্ট খারাপ করে, এটার কোনো থাকে সে কোনো উপকার নাই। তো এই পরিস্থিতিতে আমি চিন্তা করলাম যে থাক, ওর যখন পরীক্ষা আমি তখন বাইরে বাইরে চলে যাই ঘোরার জন্য। তো তখন আমি নেপালে গেছি ঘোরার জন্য আমার তিন ফ্রেন্ডকে নিয়ে, আর আমি মোট চারজন নেপালে গেছি ঘোরার জন্য। তো সেই দিন আর কি শেষ আসছি, আসার পরে মানে টাকা টাকা শেষ করছে, আর সেখানে মনে করেন যে কিছু প্রতারকের পাল্লায় পড়ে মনে করেন আমার অনেক টাকা আর কি, মানে সেখানকার টাকা আর কি অনেক টাকাগুলি আর কি প্রতারকের পাল্লায় পড়ে মানে নষ্ট করে ফেলছি, মানে বুঝতেও পারিনি এটা প্রতারক। তো নষ্ট করে ফেলছি মানে গাইড হিসেবে সাথে রাখার পরে টাকাগুলি নষ্ট করে। তো এমনি মেজাজটা খারাপ আসছি, ব্যাক করছি। তো মানে এমন পরিস্থিতি যে এয়ারপোর্টে নামার পরে মানে আমার পকেটে কোনো টাকা ছিল না, তা আমার ফ্রেন্ডদের টাকা আর কি বাসায় আসতে হয়েছে। কিন্তু এটা কখনো হয়নি যে আমার টাকাগুলি, মানে আমি সবসময় সবার কাছে বড় থাকতে চেষ্টা করছি, যেহেতু আমার ফ্যামিলি সবচেয়ে একটা সুনামধন্য ফ্যামিলি।
জি, আমার টাকার প্রসঙ্গে একটু জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আপনি 4 লাখ টাকা ঘুষ দিয়ে তাকে ক্লাস নাইনে কোন একটা স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, সনাতন স্কুল, এবং সেটার জন্য আপনি 80 লাখ টাকার একটা বাড়ি বিক্রি করেছিলেন। তখন আপনার বাবা কে আপনি কি বুঝিয়েছিলেন যে কেন এই বাড়িটা বিক্রি করলেন?
বিক্রি করছি সেটা বলে যে আমি এখন বিজনেস করতে চাই।
কিসের বিজনেস করেছিলেন আপনি ওই টাকা দিয়ে?
সেটা দিয়ে আর কি আমি স্টিলের বিজনেস করে চাইছি।
আচ্ছা, এবং আপনি বাবাকে বলেছিলেন কত লাখ টাকা বাড়ি বিক্রি করেছেন? কমায় বলেছিলেন নিশ্চয়ই?
না 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 না, কমায় বলিনি, কারণ সেটার কাগজপত্র আছে, সবকিছু আছে, সেটা কমানোর কোন প্রশ্নই উঠে না।
তাহলে যে আপনি
মানে বাবার সাথে তেমন একটা মিথ্যা কথা বলতাম না আমি।
তো 4 লাখ টাকা আপনি যেখান থেকে নিলেন কি করবেন?
সেটা আর কি 20 লাখ টাকা আমি সাথে সাথেই দেখা যায় বিজনেসে ইনভেস্ট করি, তারপরে 20 লাখ টাকা আর কি লস করি আমি বিক্রি করার পরে, তারপরে যে বাকি টাকাটা থাকে সেখান থেকে আর কি 4 লাখ টাকা আর কি দেওয়া হয়।
লস থেকে আপনি ইচ্ছে করে করেছিলেন?
হ্যাঁ, লসটা আর কি আমার কারণে হয়েছে, ইচ্ছে করে হয়েছে এই টাকাটা, কারণ আমি বিজনেস করছি কিন্তু ঠিক মতো সময় দিতাম না, মানে যাদের সাথে ডিল করা প্রয়োজন ছিল তাদের সাথে কমিটমেন্ট ঠিক থাকতো না। হ্যাঁ, বলো আসতেছি, আপনারা বসেন, অফিসে বসেন, কিন্তু দেখেছো তারা এসে বসে থাকতো,
আপনি যেতেন না?
আমি যেতাম না, আমি যেতাম না। দেখা যায় তাকে স্কুলে কলেজ থেকে নিয়ে আসার সময় হয়ে যেত বা স্কুলে ইয়ার করার সময় হয়ে যেত। তো এরকম পরিস্থিতি দেখার পরে দেখা যায় আমি এগুলো অনেক এরকম অজস্র দিনে কাজগুলি করছি।
আচ্ছা, আমরা নেপালের প্রসঙ্গে যাই, আপনি নেপালের যে কথাটা বলছিলেন।
হ্যাঁ, তো সেখান থেকে ফিরে আসার পরে যখন দেখি যে আমার পকেটে টাকা নেই, মাথায় এমনি হট হয়ে আছে, তারপর অন্যজনের থেকে টাকা নিয়ে বাড়িতে আসতে হলো। তো বাড়িতে এসে দেখাইছে আসছি বিকেলে, বিকেলে আসছি, আসার পরে দেখে শুইছি, শোয়ার পরে এর মাঝে আবার হয়েছে কি মানে সকালে ওদের সাথে ঝগড়া হয়েছে আব্বুর সাথে আম্মুর সাথে, তারপর বিকেলেও ঝগড়া হয়েছে। তো সন্ধ্যা সন্ধ্যা করে আর কি মেয়েটা ছিল কিরকম, আমি যখন বের করে দিতাম ওর রুমে চলে যেত না, মানে পাশের আরো অন্যান্য ছেলে যারা ছিল তাদের সাথে, মানে ওর মূলত আড্ডাটাই ছিল ছেলেদের সাথে।
আচ্ছা,
তো এগুলো আমার কাছে ভালো লাগতো না। তো একদিন জিজ্ঞেস করলাম যে তুমি কি আমার ভালোবাসো? হ্যাঁ। কিরকম ভালোবাসো? বললো যেরকম ভালোবাসে যে বলে যে এটাকে ভালোবাসা সেরকম ভালোবাসি। তা আমি বলি এটা যদি হয় তাহলে আমার উপর আস্থা আছে তোমার? বলছে হ্যাঁ আস্থা আছে। আমার কথা শুনতে ইচ্ছা করে তোমার? বলে হ্যাঁ শুনতে ইচ্ছা করে। যদি আমাকে যদি তুমি আদেশ করো তাহলে শুনতে ইচ্ছা করে না, যদি অনুরোধ করো তাহলে শুনতে ইচ্ছা করে।
মীরা বলতেছে
হ্যাঁ, তা আমি বললাম শুনো আমার একটা ছোট্ট একটা অনুরোধ আছে, তোমার জন্য এটা কত বড় এটা আমি জানি না, কিন্তু আমি ছোটই মনে করি তুমি রাত 12টার পরে এখানে আসলে আইসো না আসলে নাই, কিন্তু অন্য কারো এখানে যায় না। তো বলতেছে যে দেখো পড়াশোনা করতেছি আমি, দেখাচ্ছে ভালো লাগলো না, হ্যাঁ আনইজি লাগতেছে, দেখাচ্ছে একটু হাঁটলাম টাটলাম এর সাথে একটু কথাটা বললাম, আবার পড়াশোনা করলে ভালো মন বসে। তো পড়াশোনার কথা যেহেতু বলে ফেলছে, তাই ভাবলাম হয়তো ঠিকই বলছে, কারণ এক জায়গায় বৈশা থাকে থাকতে আমার কাছে নিজের কাছে খুব খারাপ লাগে, যেহেতু এখানে আমি প্রায় অনেকক্ষণ যাবৎ বৈশা আছে আমার নিজের কাছে এখন খুব আনইজি লাগতেছে। তা আমি ভাবলাম যে হয়তো হইতে পারে।
আপনি ওই মোমেন্টের ফিল করে আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, আপনি কতটুকু ভালোবাসতেন ওকে?
কতটুকু ভাবেন, শুনেন ভালোবাসার তো কোনো পরিমাপ করার কোনো।
আপনাকে যদি একটা উদাহরণ দিতে বলি, যে মানে এরকম মানে বলে না যে ও একদিকে আমার দুনিয়া একদিকে, ব্যাপারটা কেমন ছিল আপনার ক্ষেত্রে?
না এরকম কথা তো আমি কখনো বিশ্বাস করি না, মানে এগুলো পাগলের প্রলাপ, এগুলো যারা বলে এগুলো মানে কি বলে অতিরিক্ত খুশি করার জন্য এগুলো বলে।
আপনি যেটা ফিল করেন আর কি ভালোবাসার ক্ষেত্রে, আপনি কতটুকু ভালোবাসতেন, ওর জন্য আপনি কি করতে পারতেন?
আমি মনে করি যে ওর জন্য আমি সাধ্য যতটুকু ছিল সবই তো করছি, মানে
করছেন সেটা তো আছে, কিন্তু ফিলটা কি ছিল, ফিলিংসটা কি ছিল?
আমার ফিলিংসটা ছিল যে আবু বলছে যে ওর সম্মান আমাদের সম্মান এক না, আমরা আর একটু ভালো জায়গায় যাইতে পারি। তাই ভাবছি যে ওর সম্মানটা যদি কোন হিসেবে বাড়ানো যায় তাহলে আমাদের এই যদি একটা ম্যারেজের ব্যাপার সেবার আছে সেটা সেটেল ম্যারেজ হতে পারে, আমি এরকমই একটা আশা করি। যেহেতু আমাদের ফ্যামিলিতে কেউ কখনো পালায়নি, কেউ কখনো লাভ ম্যারেজ করেওনি,
মানে আপনি চেষ্টা করেছেন ওকে সম্মানটা বাড়িয়ে আপনার স্ট্যাটাসে নিয়ে
আসার জন্য। সেই জন্য আর কি আমি এই চেষ্টাগুলি করি।
যদি সম্মানটা না বাড়তো তাহলে কি করতেন আপনি?
যেহেতু এখন আমার সম্মানটা না বাড়লে কি হতো আমি তখন সেটা ভাবিনি।
আচ্ছা, আপনি শুধু চেষ্টা করে গেছেন?
আমি শুধু চেষ্টা করেছি যে ওর সম্মানটা অবভিয়াসলি আমাদের একটা একটা লেভেল আসতে হবে, যেন বলে যে না অমুক জায়গাতে একটা মেয়ে আনছে খুব ভালো একটা মেয়ে,
ঠিক আছে আমরা একটু সামনে দিকে যাই,
ইস্টাবলিশ একটা মেয়ে, প্রতিষ্ঠিত একটা মেয়ে। তো সেই হিসেবে আর কি আমি ওকে আর কি এগুলো করাই। তো সেই দিন আর কি এই সমস্ত কথা বলার পরে ও বলল যে ঠিক আছে, যদি আদেশ করো তো মানব না, যদি অনুরোধ করো মানো। তো আমি বলি ছোট আমার জন্য এটা ছোট্ট একটা অনুরোধ, তোমার জন্য বিশাল বড় হইতে পারে, এই কাজটা করুন। তো যখন পড়াশোনার কথা বলছে তখন আমি বলছি ঠিক আছে করো তাহলে। আমি তখন মনে করছি এটাই ঠিক, যেহেতু আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছি, বাকিটা আমার করা হয় নাই কারণ আমি সবসময় বাইরমুখী ছিলাম, মানে সারা জীবন আমি মনে করছি যে জীবনটাকে কষ্ট বলতে কিছু নাই, যে যত এনজয় করবে সে তত ভালো থাকবে। আমি এই ক্ষেত্রে ঘোরাফেরাটাই খুব ভালো পছন্দ করতাম,
প্রাধান্য দিতেন বেশি। ওকে,
তো এই সমস্ত পরিস্থিতিতে আমি করলাম কি, ওরে আমি বললাম, বলার পর ও যখন বললো যে আমার ঠিক আছে তুমি যা ভালো বুঝো করো, তো একদিন কি করছে ওর প্র্যাকটিক্যাল হবে বা হয়তো শেষ পরীক্ষা হবে এরকম একটা হবে, আমার সঠিক স্মরণ নাই। তো আমি সেদিন আর কি আসছি নেপাল থেকে, তো আসার পরে দেখি যে আব্বুর সাথে ঝগড়াঝাটি হয়েছে, ঝগড়াঝাটি হওয়ার পরে দেখি হঠাৎ করে চিৎকার করতেছে, চিৎকার করাতে আমি সাথে সাথে যাই, কি ব্যাপার কি হয়েছে? বলছে আমি শুয়েছিলাম, ওর গায়ে কিন্তু কলেজের ড্রেস, কলেজের ড্রেসটা ওর গায়ে, আর ন্যূনতম প্র্যাকটিক্যাল আর কি পাঁচটার পরই হয়, বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়। তো ওর বাবা মার সাথে আর কি ঝগড়াটা হয়েছে, তো চিৎকার করে বলছে যে আমি শুয়েছিলাম, তোমার আব্বু এসে আমার সাথে অসভ্য আচরণ করছে।
এটুকুর থেকে একটু আমি সামনে যাব, তখন কি হয়েছিল তার আগে আমার একটু পরিষ্কার হওয়া দরকার, সেটা হচ্ছে আপনার বাবা তো ওই পরিবারে যেত না, একবারই যেত
না,
আপনি নেপাল থেকে ফিরে আসলেন এবং ফিরে এসেই আপনি এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন দুপুরের বেলাতে, যে যেটা দেখলেন যে বাসায় চিল্লাচিল্লি হচ্ছে এবং
আপনি যাকে ভালোবাসেন আপনার গার্লফ্রেন্ড, সে চিল্লাচিল্লি করছে, তো আপনি দৌড় দিয়ে তার বাসায় গেলেন এবং যাওয়ার পরে দেখলেন যে সে কমপ্লেন করছে এবং আপনার বাবা তার সাথে অসভ্য আচরণ করেছে। অসভ্য আচরণ বলতে আসলে ও কি মিন করেছিল, যে ফিজিক্যাল কোন ব্যাপার স্যাপার?
হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি ও এটাই মিন করছে।
ওকে,
তো এরকম শোনার পর আমি জানি যে আমার আব্বু এই কাজটা করবে না, কিন্তু হয়তো রাগের মাথায় দেখেছে যেহেতু উনি এলাকার বিচার টিচার করেন, গায়ে হাত তুলতে পারে, গায়ে হাত তুলতে পারে। তা আমি বলছি যাই, তুমি কি করতেছো এখানে, যাও আম্মুকে পাঠাও, মহিলারা কথা বলো। তো আব্বু বলছে তোর আম্মুকে আমি এর সাথে ঝগড়া করতে পাঠাই দিব, তো এটা কেমন বিষয়? তা আমি বলতেছি যে এটাই করো, এই চিৎকার করেছে তো খারাপ দেখা যায় যাইতেছে। তো বলতেছে যে না, আব্বু বলছে না এই চিৎকার করছে এমনিতেই। তো ওর আমাকে কি হয়েছে তোমার সাথে, আমার সাথে খুব খারাপ আচরণ করছে। তখন সাথে সাথে মাথাটা আমার হট হয়ে আছে, মানে এমন পরিস্থিতি যে মানে আমার বিচার বুদ্ধি বিবেক বলতে তখন আর কিছুই থাকলো না। আমি সাথে সাথে আব্বুকে ধরে ধাক্কা দিলাম, বললাম যে যাও বের হও। ওদের সামনে আব্বু একটা অপমান বোধ করলো।
ধাক্কা দেওয়া মানে আপনি কি বলতে চাচ্ছেন, মানে বাবার সাথে কি আচরণ করলেন আপনি?
মানে আব্বুর পিছনে ধাক্কা দিছে, হাত ধরে টান দিয়ে ধাক্কা দিছি, বলতে যাও বের হো, ঘর থেকে বের হো। তো সাথে সাথে আব্বু আমাকে তখন অ্যাট ফার্স্ট জীবনে আমার গায়ে হাত তুলছে আব্বু, সাথে সাথে একটা চর দিল যে তোমার সাহস তো কম, তোমার আব্বুর হাত ধরো, তো তোমার মতো এই কাজটা তোমার ফ্যামিলিতে পেছনে কেউ কখনোই করেনি। তো আমি বলছি যে আমার ফ্যামিলিতে কেউ খারাপ আচরণ করছে, তুমি তো করছো। তো এরকম আব্বুর সাথে কথা কাটাকাটি হয়ে যেতে একসময় আমি আব্বুর কলার দড়ি শার্টের মানে এক পর্যায়ে গিয়ে ওনার কলার ধরে ফেলি। ধরার পরে ওনার গায়ে আমার হাত উঠে যায়। এই পরিস্থিতিতে ওনার গায়ে আমি মানে ওনাকে মারতে শুরু করি, আমি মারতে শুরু করতে করতে দেখা যাচ্ছে এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে যান। তো আমার আব্বু খুব স্ট্রং ছিল, তো হঠাৎ করে আব্বু দেখলাম যে কেঁদে ফেলল, কেঁদে ফেলার পর আমি আব্বুকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বললাম যে ঘরে যাও। আর আম্মু আমাকে টানাটানি করতেছিল, তখন আমি বললাম যে যাও ওরে ঘরে নিয়ে যাও, আব্বুরে আটকে রাখতে পারো না যে কি করে এই সমস্ত উল্টাপাল্টা কাজ। তো এই সুযোগটা ওরা ভালোভাবে কাজে নিছে। আর এর মাঝখানে হয়েছে কি, মানে ওরা ঈদের সময় ওদের দেশের বাড়িতে গেছে, মানে এই কাজটা হওয়ার আগে, তো আমাকে আর কি দাওয়াত করছে, তো আমিও গেছি। যাওয়ার পরে বলছে যে ঘুরো টুরো থাকো, মানে খুব আপ্যায়ন করছে, খুব ভালো যত্ন নিছে। তো আমি থাকা শুরু করলাম ওদের বাসায়, তো চার দিন ছিলাম ওখানে। তো এর মাঝখানেই বলছে, দ্বিতীয় দিনে বলছে যে আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, তো এখন কিছু লোক আর কি সন্ত্রাসী লোক আপনার ছেলে আটকে ফেলছে, তো ওদের কিছু টাকা দিয়ে ছাড়াই নিয়ে আসতে হইব, আর আপনি যদি থানা পুলিশ করেন তো হয়তো দেখা যাচ্ছে মেরেই ফেলবে। আর এখানে আমাকে বলতেছে যে বাবা তুমি আর কয়দিন থাকো, কয়দিন থাকো, কয়দিন থাকো, এভাবে বলতেছে। তো এটা বলার পরে বলছে যে টাকাটা মেয়েদের, ওর যে মেয়ে আছে বলছে যে আপনার বাড়িতে যদি কোনো ছোট মেয়ে থাকে দেখা যাচ্ছে একটু চালাক টালাক টাইপের, ওই মেয়েকে দিয়ে এই কাজটা করান, টাকাটা ওর কাছে পাঠান, আর যদি কোনো থানা পুলিশ করার চেষ্টা করেন তাহলে মনে করেন আপনার ছেলে শেষ। তো সেই সময় আর কি আব্বুর কাছে একটা এমন দাবি করে কি সেটা কত, এটা আমি পরে জানতে পারছি, কিন্তু এমনটা কত মানে এমনটা দাবি করছে যে টাকাটা যে ওরাই নিছে পরে জানতে পারছি আমি এটা, তো এমনটা কত এটা আমি জানতে পারিনি, কারণ তার আগে আমার আব্বু শেষ হয়ে গেছে।
আপনি যে আচরণটা করলেন আপনার বাবার সাথে, এটা করার পরে ঘটনাগুলো জানতে চাই, কত সালে এটা করেছিলেন আপনি?
এটা করছি সাতের শেষের দিকে,
2007 সালের শেষের দিকে। তারপরেও কি ওরা আপনাদের বাসায় ছিল?
হ্যাঁ, তারপরে কিছুদিন ছিল, তারপরে আর কি চলে গেছে।
ওকে, আপনার বাবার কি অবস্থা হলো তারপর?
তারপরে আব্বু দুই দিন পরে মানে ঘরে শোয়া একদম, বিছানা ছেড়ে আর উঠতই না, আর কান্নাকাটি করতে দুই দিন পরে আব্বু হার্ট অ্যাটাক করলো। করার পরে সপ্তাহ দেড় থেকে দুই এক হবে বার্ডেমে ভর্তি ছিল, থাকার পরে আব্বু মারা যায়।
ওকে,
আমি নিজের হাতেই আমার আব্বুকে শেষ করে ফেলছি, যে কিনা পৃথিবীর মধ্যে যেমন আকাশ আমার বাবা ছিল সেই রকম আমি তাকে নিজের হাতে শেষ করে ফেললাম, শুধু একটা মেয়ের কথার উপর ডিপেন্ড করে। আমি কখনো তাকে যাচাই করিনি, আমার যেদিন ও মেয়েটা টাকা নিয়ে ওর বাবাকে দিয়েছে আমি ওদের গ্রামের বাড়িতে, তো আমি সুন্দর সময় দেখছি যে ও আসছে, আমার কাছে মনে হইল যে ও আসছে, আসার পরে আবার দেখি যে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম যে ও কি আসছিল, বলে যে না ও তো আসে নাই, ও তো ঢাকায়। তো আমি ও আমার আব্বু যে ও যে বিছানায় শুয়েছিল আর আমার আব্বু যে ওর সাথে অসভ্য আচরণ করছে, তখন যদি একটু সেন্স ঠিক থাকতো তাহলে বুঝে যেত যে না আমার আব্বু এই কাজটা করেনি।
This track was downloaded from fusionbd.com.
কারণ ওর গায়ে এখনো কলেজের ড্রেস ছিল, তো ওর একটা অভ্যাস ছিল যে আসার পরে হাত মুখ ধোয় বা গোসল করে মানে ফ্রেশ হওয়ার পরে তারপরে বিছানা যায়, এর আগে যায় না। মানে ওর কিছু কিছু আচরণ মানে খুবই ভালো লাগত। তো আমি সেই দিকটা একদমই খেয়াল করিনি, ঘটনার পরিপ্রেক্ষিতে মাঝখানে আমার আব্বু মারা যায়।
আপনি যখন বাবার সাথে আচরণটা করলেন, করার পরে আপনার বাবা কতদিন বেঁচে ছিলেন?
এটা করার পরে দেখা যাচ্ছে যে বড় জোর দুই থেকে আড়াই সপ্তাহ বেঁচে ছিলেন।
দুই থেকে আড়াই সপ্তাহ, লম্বা একটা সময়। আপনি কি এই দুই থেকে আড়াই সপ্তাহ একেবারে নিজের জন্য এটা ফিল করেননি যে জন্মদায়ী বাবা তার সাথে আপনি অনেক ভয়াবহ রকমের একটা অন্যায় করে ফেলেছেন, আপনার কাছে মাপ চাওয়া উচিত?
আমি এটা করছি, তখন ওরা বুঝেছে যে দেখো এখন তোমার আব্বু চাইতেছে আমাদের বিপদে ফেলতে, আর সেই জন্য আর কি ও একটা ভঙ ধরছে। এতদিন হসপিটালে ভর্তি থাকা লাগে না, খুব অল্প দিনে হার্টের রোগের ট্রিটমেন্ট হয়ে যায়, তো আমাদের বিপদে ফেলার জন্য এটা একটা ভঙ ধরছে।
এবং আপনি সেটা অন্ধের মতো বিশ্বাস করেছেন?
হ্যাঁ, আমি এটা বিশ্বাস করেছি যে তো হাতে হইতে পারে।
আপনার মা কি করতো সেই সময়?
আমার মা সেই সময় কান্নাকাটি করতো, বাসা ছেড়ে চলে গেছে, আমার সাথে থাকবে না, আর আমার বোনের বাসায় থাকতো। তো আমি চিন্তা করলাম,
আপনার মা কতদিন বেঁচে ছিলেন তারপর?
এক বছর।
আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার মা এক বছর বেঁচে ছিলেন। এই এক বছর আপনার মার সাথে কি সম্পর্ক ছিল?
না, আমার মার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমার সাথে কোনো কথা বলতো না। সেই যে আমার মা বাড়ি ছেড়ে চলে গেছে, আমাদের বাড়িতে আর কখনো ফিরত না।
আপনি বাড়ি ভাড়া টাড়া সবকিছু আপনি দেখতেন এবং আপনি এক বছর ওদের সাথে ছিলেন?
আমি দেখতাম টেকতাম, আর সবচেয়ে বড় কথা যেটা তখন দেখা যাচ্ছে যে আব্বুর কাজগুলি কিছু কিছু দেখা যাচ্ছে, কোন মিলাদ মাহফিলে টাকা দেওয়া বা অ্যারেঞ্জ করা, একটা ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার থাকে, হ্যাঁ সেই সমস্ত কাজে আমি আস্তে আস্তে নিজের জড়ায় ফেলি। তো আমি ভাবতাম যে হয়তো হইতে পারে আমার আব্বু এরকম একটা কিছু করছে, হয়তো হইতে পারে ওদের সাহায্য করার জন্য। তো এটা ভাবার পরে এর মাঝখানে ও আবার ভর্তি হওয়ার জন্য মানে অনার্স করবে, তো খুব ভালো একটা আমি ভাবছি যে হয়তো এরপরে দেখেছে যে মোটামুটি অনার্সটা কোন হিসেবে দেখেছে একটা ভালো একটা স্কেল ধরতে পারলে মোটামুটি আমার আব্বু হয়তো মেনে নিবে। তখন আব্বুকে নিয়ে আসবো, বলবো যে আব্বু দেখো এখন অন্তত পক্ষে ও হয়তো আমাদের লেভেলে আসছে।
আচ্ছা, আমি বাবা মারার যেহেতু এই ঘটনাটা চলে এসছে, আমরা এই ঘটনার পরের দিকে একটু যেতে চাই। আপনার বাবা মারা যাওয়ার পরেও আপনার মেয়ের সাথে সম্পর্ক ছিল, মেয়ের ফ্যামিলির সাথে সম্পর্কটা ছিল, এটা কতদিন পর্যন্ত ছিল?
এটা শেষ হয়েছে মেয়ের ফ্যামিলির সাথে সম্পর্ক 2010-এ।
তার মানে তারপরে দুই বছর আপনি কন্টিনিউ করেছেন ফ্যামিলির সাথে সম্পর্ক?
হ্যাঁ, আর মেয়ের সাথে সম্পর্ক শেষ 2011-তে।
আচ্ছা, এই দুই বছরও বাবা মারা গিয়েছেন আপনার আচরণের কারণে, এবং একই সাথে আপনার মাও সেটা আপনাকে বোঝাতে পারেননি, আপনি এতটাই অন্ধ ছিলেন ওই ফ্যামিলির প্রতি। আপনি তো এতটা ভালোবাসতেন ওই মেয়েটাকে, ওই ফ্যামিলি কি কখনো আপনাকে বলতো যে বিয়ে করে ফেলো এই সময়টাতে, যেহেতু আপনার অভিভাবক নেই?
প্রথমে বলতো যে বিয়ে করে ফেলো, তারপরে এক পর্যায়ে দেখা যায় যে ওর হাতে দেখাচ্ছে মেনে নিবে, প্রথমে বলতো এই কথাটা। তাই আমি বলছি যে না, এভাবে তো আমাদের ফ্যামিলিতে কেউ কখনো করেনি, আর ওর প্রায় জন্মদিন বা এই সেই কোনো কিছু হইলে পরে দেখা যাচ্ছে যে আমার আম্মুর গহনাগুলি নিয়ে আমি ওকে গিফট করতাম। এরকম করে আবার আম্মুর অনেক গহনা আমি নষ্ট করে ফেলছি ওর পিছনে। আর ওর সাথে সাথে ওর মাও আর কি আমার কাছ থেকে এটা সেটা নিত, বাবা একটু আমাকে পড়তে দিও আবার দিয়ে দিব। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ছোট ছোট যেগুলো ছিল সেগুলো হয়তো ব্যাক করছে, আর বড় যেগুলো ছিল বলছে হারায় ফেলছি, বা এসে অনেক সময় ছোটগুলি হারায় ফেলছি বড়গুলি দিয়ে দিত, এরকম বলতো। আমি ভাবতাম তো হইতেই পারে যে তোমার মায়ের নিজেই হারায় জিনিসপত্র।
আপনি বলছিলেন যে সম্পর্ক ছিল 2011 সাল পর্যন্ত, 11 সালে সে এমন কি হলো যেটা আপনি মনে করছেন যে সম্পর্ক নাই?
সেটা হচ্ছে যে আমি আব্বু মারা যাওয়ার পরে তখন দেখি যে আমার বিজনেসের অবস্থা খুব খারাপ, আর কিছু একটা করা দরকার, ওকে এখানে ভর্তি করতে হবে, তো সেখানে আরো টাকার প্রয়োজন। আর আমার আব্বুর অ্যাকাউন্টে যে টাকাগুলি ছিল সেগুলো দান হিসেবে বিভিন্ন জায়গায় চলে যেত, বিভিন্ন মসজিদ মাদার সাথে দান হিসেবে টাকাটা চলে যেত। তো আমি তখন আমার বিজনেসের বাবদ, তারপর ওর পড়াশোনার বাবদ দেখাচ্ছে, ও বলতেছে যে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হব আর না হয় মেডিকেলে ভর্তি হব। তো বলার পর বলছে না আমি বুয়েটে ভর্তি হব। তো এরকম বলার পর আমি একজনের সাথে আলাপ করলাম, যাচ্ছে কোনটাতে ভর্তি হলে ভালো হয়। তো বলছে তিনটা তো মোটামুটি সবই ভালো, তো মেডিকেলে চান্স পেলে খুবই ভালো হয়। তো যেহেতু ঢাকা মেডিকেল কলেজ হচ্ছে যে এটা শুধু কলেজ, আর পিজি হসপিটাল যেটা এখন বর্তমানে কি বলে শাহবাগে যে পিজি হসপিটালটা আছে না,
ঢাকা মেডিকেল কলেজ
খুব ট্রাই করলাম, হইলই না, মানে টাকা পয়সা নষ্ট করে কিছু করতে পারলাম না। তো সাথে সাথে কি করলাম, এখানে ট্রাই করলাম ঢাকা মেডিকেল কলেজে, তো এখানে দেখা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখা ও বলতেছে যে দেখো যদি আমি এফআরসিএস যদি, মানে এটা একটা ডিগ্রি, তো বলছে এটা যদি আমি যদি কোন উন্নত রাষ্ট্র থেকে করতে পারি তাহলে আমার ক্যারিয়ারের জন্য আরো ভালো। তা বলে তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। তো বলতেছে যে ঠিক আছে আমি কয়েকটা জায়গায় সুযোগ নেওয়ার চেষ্টা করি। তা আমি বলছি কোন জায়গায় সুযোগ নেওয়ার চেষ্টা করবা সেটা আমাকে বইল, কয়েকটা জায়গায় করলে তো এখানে চেষ্টা করবেন যে কোনোটাই হলো না, একটাই ভালো মতো করি যেন হয়ে যায়। তো তখন ও আর কি কয়েকটাতে ট্রাই করার পরে কানাডার একটা ইউনিভার্সিটিতে আর কি চান্স পাইল।
কোন ইউনিভার্সিটি?
এটা কানাডাতে।
আচ্ছা,
তো সেখানে একটা চান্স পাওয়ার পরে, মানে এখন টাকা দরকার 30 লাখ, 30 লাখ এখন, মানে এই টাকাটা এখন ম্যানেজ করার মতো কোন পরিস্থিতি আমার কাছে নাই। তো আমি আমাদের যে বাড়িটা ছিল সেই বাড়িটা ছিল একটু পুরনো টাইপের, আর আমার আব্বু যে বাড়িটি করছিল সেটা আর কি একটু নতুন। প্রথমেই তো আমি একটা বাড়ি বিক্রি করে ফেলছি, আর একটা বাড়ি আর কি আমার একটা চাচা ছিল আমার আব্বুর সৎ ভাই, সেই চাচাকে আর কি দিয়ে দিতে হয়েছে, আর বাকি পাঁচটা ছিল আমার নিয়ন্ত্রণে। তখন একটা তো বিক্রি করে ফেলছি, তো এখন আরেকটা বিক্রি করব, এখন সেটা ভালো দাম পাবো, মানে সাথে সাথে টাকা দরকার, তো এতে দেখা যাচ্ছে এটা একটু সময় নিয়ে বিক্রি করলে ভালো দাম পাওয়া যেত। তো আমি এখন টাকা আমার খুব ইমার্জেন্সি দরকার। তো আমি সাথে সাথে কি করলাম, মানে অল্প টাকায় বাড়িটা বিক্রি করে দিলাম। তখন 32 লাখ টাকা আর কি বাড়িটার দাম ছিল, বিক্রি করে দিলাম 2008 এটা।
আচ্ছা,
আমার বাবা মারা যাওয়ার পরে, তো বাড়িটা বিক্রি করার পরে দেখি টাকাটা ম্যানেজ হয় না, মানে আমার বিজনেসের জন্য কিছু টাকা দরকার, তো আমি আরেকটা বাড়ির কিছু অংশ বিক্রি করে ফেললাম। তারপর দেখি যে টাকাটা ম্যানেজ হয়ে গেছে, আর আমার কাছে আগে কিছু ছিল, তো সেই টাকা অ্যাড করে দেখি যে হ্যাঁ মোটামুটি কাজ চলে যায়। তো আমি ওকে কি করলাম, টাকা পয়সা দিয়ে কি করলাম, বাড়িটা পাঠানোর ব্যবস্থা করে ফেললাম। তো চলে গেল, ওর ফ্যামিলি যাতায়াত করতেছে। তো কথা ছিল যে 2012 তো ব্যাক করবে, ব্যাক করার পরে আমাদের বিয়েটি হবে। তো আমি মানে আমার আম্মু তখন মানে কি বলবো, মানে ওনার মন মানসিকতা একবার ভেঙে পড়ছে। মানে আমি যে ওনার একমাত্র ছেলে, ও শুধু মনে করেন যে এতটুকু বুঝে, আর বাকি আমি যে ওনার ছেলে বা আমার ভবিষ্যৎ, আমার ফিউচার বা পাস্ট প্রেজেন্ট মানে এগুলো নিয়ে উনি এত আপসেট ছিল যে মানে আমাকে দিয়ে ভাবতো যে হয়তো আর কিছু হবে না, আমার ছেলেটাকে শেষ করে ফেলছে। এখন ওর জীবনটা হয়তো যে কটা বাড়ি আছে এটি বিক্রি টিক্রি করে হাতে দেখেছে, ওর জীবনটা পার করবে, ও তো আর কিছু করতে পারবে না। তো আমি ও মাসে মাসে ফোন করতো টাকার জন্য, এই সেই খরচ আছে, এই সেই সেখানে প্রচুর খরচ, এই সেই। তো এখানে থাকার পরে দেখা গেছে কলেজ লাইফে ওর অনেক ফ্রেন্ড ছিল, অনেক ফ্রেন্ড ছিল, আমাকে বলতো ভালোবাসি বা এই সে বিয়ের কথা বলতো। পরবর্তীতে ও আর এগুলো কথা বলতো না, এক সময় এগুলো বাদ দিয়ে দিছে। তো দেখা গেছে আমার সাথে ওর যতটুকু সময় কাটে ওর ফ্রেন্ডদের সাথে তার থেকে ডাবল সময় কাটে।
কানাডাতে যাওয়ার পরে অবস্থার পরিবর্তন হতে থাকলো ধীরে ধীরে। প্রথম দিকে আপনার সাথে যোগাযোগ করতো, এরপরে আপনার সাথে আর যোগাযোগ করেনি। ওকে,
মানে টাকা পয়সা নেওয়া শুরু করতো, মানে প্রত্যেক মাসে মাসে ফোন দিতে বলতো যে আমার 2 লাখ টাকা দরকার, 3 লাখ টাকা দরকার।
30 লাখের পরে আপনি কত টাকা দিয়েছেন তাকে?
সেটার কোন হিসেব নাই, সেটার কোন হিসেব। প্রতি মাসে মাসে 2 লাখ, 3 লাখ টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা দেওয়া হইতো। মানে তখন তো ভাড়াটা আর কি, বাড়িটা বিক্রি করে দিছে, ভাড়া তেমন একটা আর কি ইয়ে হইতো না। তো মানে বিজনেসের টাকার থেকে ব্যালেন্স যা থাকতো সেটাই দিয়ে দিতাম।
আচ্ছা, তারপরে রেজাল্টটা কি হলো? আমরা শেষের দিকে চলে এসেছি গল্পের।
তারপরে এইভাবে চলতে 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 মানে এক বছর পর আমার মা মারা গেল।
ও কানাডাতে গিয়ে ডাক্তার হয়ে ভর্তি হলো, হবার পরে এক বছর পর আপনার মা মারা গেল।
এক বছর পর আমার মা মারা গেল। তারপরে ওনাদের নিয়ে আর কোন ফ্যামিলির সাথে আমার খাওয়া দাওয়া চলতো, একসাথেই থাকতো, আমার বাবা মার রুমে থাকতো ওরা। মানে ভাড়াটার বিষয়টা তখন একবারই ক্লোজ হয়ে গেছে, মানে ওরা আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে আমি মানে ও যখন যা টাকা বলতো সেটা দিতেই ব্যস্ত থাকতাম। মা মারা গেছে, এই ফাঁকে আমার বন্ধুর সাথে আমার রিলেশন খুব খারাপ হয়ে গেছে। তো এভাবে চলতে চলতে আরো এক বছর চলে গেল যায়। আরো এক বছর চলে যাওয়ার পরে মানে ওর টাকা নেওয়ার মাত্রাটা হঠাৎ করে কমে গেল। মানে তেমন একটা টাকা পয়সা চাইতো না, বলতো যে আমাকে ঘন ঘন ফোন দিও না, তখন আর কি নেট থেকে ফোন করা লাগত। তো বলতো যে আমাকে ঘন ঘন ফোন দিও না বা আমার সাথে কথা বলো না, আমার পড়াশোনা ডিস্টার্ব হয়, আর তো অল্প কয়েকটা দিন। তো তখন আর নিজেকে আর বুঝানো মানে আউট অফ কন্ট্রোল, মানে বুঝানো যাইতো না যে আসলেই কি আমি যা করতেছি ঠিক করতেছি নাকি আমি কি করতেছি। এখন আমার না বলে কথা বলতে, একসময় তো রাত 12টার প্রায় শেষে মানে ধাক্কা দিয়ে বের করা লাগতো যে যাও যাও তাড়াতাড়ি যাও সৌ। তো এখন ও আমার সাথে এরকম আচরণ করেছে, তা আস্তে আস্তে আমার মুভমেন্টটা চেঞ্জ হওয়া শুরু হইল। তো একদিন দেখা যায় যে ওকে আর নেটে পাওয়া যাইত না, নেটে পাওয়া যাইত না। ওর নেটের জন্য মানে আদার্স খরচ আমি এখান থেকে দিতাম, তো নেট ওরা পাওয়া যাইত না। নেটে পাওয়া না যাওয়ার কারণে দেখা যায় অনেকদিন পরে দেখা যায় পাইছি। হ্যাঁ, পাওয়ার পরে আমি বুঝি যে আমি তুমি একটা ফোন কিনো, আমি টাকা দিই তুমি ফোন কিনো, আমরা ফোনে কন্টিনিউ যোগাযোগ করব। তো বলল ঠিক আছে টাকা দাও। তো ও কিন্তু ফোন অনেক আগে থেকে কিনছে, ওখানে যাওয়ার পরেই ফোন নিয়ে নিছে। ওর বাবা মার সাথে ফোনে যোগাযোগ করতো, নেট থেকে ফোনে যোগাযোগ করলে মানে ফোনের কস্ট বেশি ছিল, নেটে অল্প খরচে যোগাযোগ করা যেত। তো ওর বিল তখন প্রচুর ছিল, আমি বুঝতে পারতাম না যে এত টাকা কিসের জন্য লাগে, যেহেতু আমার এটার সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আর আমি কাউকে জিজ্ঞেস করলে হয়তো ধারণা একটা হয়ে যেত, কিন্তু আমি কাউকে কখনো জিজ্ঞেসও করিনি, বলিও নি। তো এরকম উল্টাপাল্টা একের পর এক বলতে বলতে আমি বললাম ফোন কিনবো, ঠিক আছে টাকা দিও। টাকা দিলাম, বলে যে না এখানে এত সস্তা মোবাইল হয় না, আর একটু বেশি দাম পড়ে। তো আমি তারপর টাকা, আমাকে টাকা তো আমি মাসে মাসে দিতেছি, তুমি তো এখন ঠিক মতো বলতেছো না হ্যাঁ তোমার এই লাগবো সেই লাগবো। তো বলছে তোমার কাছ থেকে আর কত নিব, তোমার কাছ থেকে কত নিব। তো আমি বলতেছি যে এই সমস্ত কথা শোনার পর আমি বলছি যে ও বুঝতে পারে যে আমাকে কন্টিনিউ অনুভব করতেছে, আমাকে ওর ফিলিংস আমি কন্টিনিউ আছি, ও আমাকে বুঝে যে আমি এখন পরিস্থিতি মনে হয় আমার একটু একটু খারাপ, ও নিজে বুঝতে পারতেছে যার জন্য এই কথা বলতেছে। তো ওর এরকম পরিস্থিতিতে আমি বললাম যে না তোমার যা প্রয়োজন তুমি তো চাইবা, ওখান তো তোমাকে দেওয়ার মতো কেউ নাই, আর একটা ফরেন কান্ট্রি, এখানে কে কাকে জিজ্ঞেস করে, তুমি যদি আমাকে না বলতে কাকে বলবা, তোমার বলার মতো তো কেউ নাই। তো এটা বলার পরে ও বললো যে ঠিক আছে। তো ওর পরে আরো দুইবার টাকা চাইছে, তারপর টাকা চাওয়া একবারে বন্ধ। তো ফোনে যোগাযোগ করি, দেখা যায় যে ঠিক মতো কথা বলে না, রেখে দেয়, ব্যস্ত আছি ক্লাসে আছি এই সেই বলে। তো মানে এরকমই মানে একের পর এক এক্সকিউজ তৈরি করতেছে। তো আমি এই পরিস্থিতি দেখার পরে আমি বললাম যে তুমি এমন করেছো কিসের জন্য, তোমার কি সমস্যা, কি হয়েছে সেটা বলো নাকি আমাকে, কেউ কিছু বলছে তোমাকে, তোমার সাথে কেউ কোনো খারাপ আচরণ করছে, বলো না কোনো কিছু হয়নি। তো আমাকে কিছু বললো না, পরে বললো যে এখন ব্যস্ত আছি, আচ্ছা রাখি। তো দুই বছর হয়ে গেল রামুরা আমাদের বাসা ছেড়ে চলে গেল, বাবা আমি তোমাদের বাসায় কতদিন থাকবো,
ধীরে ধীরে বাসা ছেড়ে চলে গেল।
হ্যাঁ আমি অন্য বাসায় যাইতেছি। তো আমাকে অন্য বাসায় যাইতেছেন মানে আপনি যাবেন কোথায়, ঢাকা শহর তো আমার থাকার জায়গা নাই, গ্রামে চলে যাবেন? তো বলছেন না গ্রামে যাব না, গ্রামে জায়গা টাকা বিক্রি টিক্রি করে ঢাকা একটা বাড়ি কিনছি। তো আমাকে আপনি চুপে চুপে আপনি বাড়ি কিনে ফেললেন আর আমারে বললেন না, আমি বাড়ি বিক্রি করলাম আপনি আমার বাড়িটা রেখে দিতেন। তো এটা বলার পরে যে কারণ না তোমার বাড়ি কেনাটা তো ঠিক হবো না, তোমার বোনেরা আছে, এরা তো খুব প্রভাবশালী লোক, তো এরা আমাকে ছাড়বে না, তো সেই জন্য বাইরে কিনছি। তা আমি বললাম যে কথাটা খারাপ বলেনি, হয়তো কিনলে হয়তো ঠিকই বলছে কথাটা। তো ওর মেয়েকে টাকা দিতাম, ওর মেয়ে ওই টাকাগুলি দিয়ে কি করতো, বাবা মাকে আবার ব্যাক করতো, ব্যাক করার পরে ওই টাকা দিয়ে বাড়িটা কিনছে। গ্রামের জায়গা বিক্রি করেনি আর আমি গ্রামে যাইও নি, কোনো খোঁজ খবর নেই উনি। তো বাড়ি কেনার পর দেখি মোটামুটি ভালোভাবে ওরা চলতেছে, তিনতলা বাড়িটা কিনছে, তিনতলায় থাকে, একতলায় দুইতলা ভাড়া দিছে। তো খুব ভালোভাবে আর কি থাকতেছে, ভাড়ার টাকা দিয়ে মোটামুটি ভালোই চলতেছে। তো ও যখন বললো যে ব্যস্ত সেই সে রাখি, তো আমার কেমন কেমন জানি লাগতেছে, আমার বিষয়টা পরিস্থিতিটা আমার ভালো মনে হইতেছে না, মানে আমি নিজের বুঝে যাচ্ছি পরিস্থিতি কি আমার অনুকূলে না আমার প্রতিকূলে কোনটা। তো এরকম অবস্থাতে আমি চিন্তা ভাবনা করতে 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 আমি আস্তে আস্তে বুঝতে পারতেছি যে বিষয়গুলি কেমন ঘোলাটে ঘোলাটে লাগতেছে, মানে হিসাবে মিলতেছে না। তো একদিন ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ফোন কেটে দিয়েছে বারবার। তো ওর যে পড়াশোনা করতে যেখানে সেখানে এক প্রফেসরের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। তো ও বলতেছে যে কলটা রিসিভ করার জন্য এরকম কিছু একটা বলতেছে। তো রিসিভ করার পর বলতেছে যে আমি বললাম না ঝামেলাটা শেষ করতে আর কি, এরকম একটা কিছু বলতেছে। তো আমি স্পষ্ট বুঝতে পারতেছি, কিন্তু ফরেনারদের ভাষা তো মানে কিছু কিছু ভাষা আছে যারা আঞ্চলিক ভাষা ইউজ করে, যেটা আমাদের মতো মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ না, মানে ইংলিশই সেটা, মানে মানে একটু
টোনটা আলাদা।
হ্যাঁ টোনটা আলাদা। তো আমার মনে হচ্ছে যে এরকম একটা কিছু বলছে। তো ও বলছে যে কেন আমি ব্যস্ত আছি, তুমি বুঝতে পারছো না আমি এখন খুব ইম্পর্টেন্ট একটা ক্লাসে আছি। তো আমি ইম্পর্টেন্ট ক্লাস মানে তোমার ক্লাস তো এখন না। তো বলছে আমি এখন প্রাইভেট করতেছি, প্রাইভেট করতেছি, আমি টিউশন নিতেছি। তো তুমি বুঝো না কেন, তুমি কি আমার কি চাও, ভালো চাও না খারাপ চাও? আমি তখন বললাম যে তুমি কি বললে এটা, আমি তোমার খারাপ চাইব? তোমার যদি খারাপ চাইতাম তো তোমার পিছনে আমি জীবনটা শেষ করে দিলাম কিসের জন্য? তো বললাম যে তুমি এক কাজ করো, যখন অফ থাকে তখন আইসা এখানে ঘুরে টুরে যাও। এটা আমি বলছি 2009-তে। তো বললো যে না আমি আসবো না, আমি একবারে শেষ করে আসবো, অর্ধেক কাজ করে আসলে পরে বাকি অর্ধেকটা তার মন বসে না। তা আমি বলি কতদিন লাগবে? তো বলে আরো 3-4 বছর লাগবে। আমি কি বলো না বলো, 12 জন বলছে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা বাংলাদেশের গভর্নমেন্ট যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি গুলি যেমন চলে যে 4 বছরের কোর্স আর 3 বছরের কোর্স, এগুলো করতে দেখা যায় 6-7 বছর লেগে যায়, সেরকম একটা সিচুয়েশন এখানে। তা আমি বললাম কেন, এখানে হয়তো ডিসিপ্লিনের সমস্যা আছে, কিন্তু ওখানে তো এরকম হয় না, অনিয়ম তো ওখানে হয় না। তো আমার বুঝিতেছে সারা বিশ্বে অনিয়ম চলতেছে। তো মানে আমার এইভাবে বুঝটুস যায়, মানে ওর কথাতে আমি তেমন একটা বাড়াবাড়ি করি না, মানে দু এক কথা বলে, মানে প্রথম তো বলতামই না, তারপরে যখন বলা শুরু করছি দু একটা বললে পরে চুপ হয়ে যেতাম যে হ্যাঁ ও ঠিক বলছে, ও যখন বলছে অবশ্যই ঠিকই আছে। আর মানে আমি যে টাইপের চলাফেরা করতাম আমার সাথে ও যখন চলাফেরা করছে ঠিক সেই টাইপের চলাফেরা ছিল। তো আমি ভাবতাম যে হয়তো মানুষ হিসেবে আমার সাথে ঠিক আছে, আমার স্বভাবগত যেহেতু তাহলে ঠিকই আছে, ও যা করেছে ঠিকই করতেছে। তো আমি এরকম চিন্তা ভাবনা করার পরে আরেকদিন ফোন দিলাম। ফোন দিয়ে বলার পরে যে আচ্ছা আমি তোমাকে বিয়ের কথা বলছি, তুমি এখন এত ব্যস্ত হয়েছো কেন, আমি তোমাকে বিয়ের কথা বলছি না, তোমাদের বাড়িতে আসার পরই তো স্কুলে ভর্তি হওয়ার আগেই তো আমি বলছি যে আসো আমরা বিয়ে করে ফেলি।
ও বলল আপনাকে?
হ্যাঁ। তা আমি বলছি সেটা তো ইয়ার কি করে বলছো? পরে বলছে আমি যখন স্কুলে যাতায়াত করি তখনও বলছি সিরিয়াস ভাবে। আমাকে হ্যাঁ বলছো সেটা তো তোমার বয়স ছিল না আর আমি তো এভাবে চাইনি। তো আমাকে তখন ফট করে বললো যে তোমার চাওয়াগুলি যে সব সময় পূরণ হবে এটা তুমি ভাবলা কিভাবে? আমি বললাম তার মানে? তো বলে সব কথার মানে হয় না, এখন রাখো পরে আরেক সময় কথা বলবো। আমি তখন বলতেছি, তখন আমার মেজাজটা খুব গরম হয়ে গেল। আমি বললাম যে না এখনই তোমার কথা শেষ করতে হবে, পরে কোনো কথা বলতে চাই না। তো বলে তুমি আমার সাথে কথা বলতে চাও না? তো বললো না, তো ফোন দাও কিসের জন্য? আমি তো তোমাকে বিরক্ত করি না, তুমি আমাকে এত বিরক্ত করো কেন? তো আমি এটা শোনার পর আরো মনটা খারাপ হয়ে গেলাম, কি তোমাকে বিরক্ত করি মানে তোমার সাথে কথা বলতে কি বিরক্ত হয়? তাহলে তা না কি, আমি ক্লাস করি, টিউশনের জন্য ব্যস্ত থাকি, তুমি নানান সময় নানান রকম প্রসেসে আমাকে ডিস্টার্ব করো। তাহলে তুমি এটা কি বললা, তোমার খোঁজ খবর নেওয়াটা কি এটা কি ডিস্টার্ব হয়ে যায়? আমরা কি কখনো প্রেমের আলাপ করছি তোমার সাথে, বা তোমার কোনো পার্সোনাল বিষয় নিয়ে, বা তোমার ফিজিক্যালি কোনো বিষয় নিয়ে কি আমি তোমার সাথে কখনো আলাপ করছি?
ওর জবাবটা কি ছিল আমরা জানবো সংবাদের পর ছোট্ট একটা বিরতি 4 মিনিটের মতো, তারপরে আমরা আসছি। এই ফাঁকে আপনাকে আরো একবার মনে করিয়ে দিই, আপনি শুনছেন হ্যালো 8920, গল্পের একেবারে শেষ প্রান্তে আছি আমরা, এবং এই গল্প নিয়ে যদি আপনার কিছু বলার থাকে 9115668, আবার বলছি 9115668, এটা হচ্ছে আমাদের নাম্বার, 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য। আপনি ফোন করুন, আপনার নামটা বলুন, আপনার সেল নাম্বারটা বলুন, তারপর বলুন আপনার কি বলার আছে, আমরা অবশ্যই আপনার কথা শুনব, এবং আপনার নিজের গল্পও বলতে পারেন। প্রয়োজন হলে আপনি আমিন যে আমার সামনে বসে গল্পটা বলছে তার মতো অতিথি হয়ে আসতে পারেন আমাদের জীবন, আপনার জীবনের গল্প বলতে। ফেসবুকে আপনি আপনার অভিমত জানাতে পারেন, আমিনের সাথে যোগাযোগ করতে পারেন, এবং একই সাথে আপনার বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য থাকতে পারে, আপনি মন্তব্য দিতে পারেন হ্যালো 8920 নিয়ে যদি আপনার কোন অভিমত থেকে থাকে জানাতে পারেন, এবং আপনি যদি অনুষ্ঠানে আসতেছেন সেখানেও সেটা বলতে পারেন। আমাদের পেজটি হচ্ছে RJ RJ স্পেস KEBRIA, RJ স্পেস KEBRIA। আমরা সম্বন্ধের পরই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন।
আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। আমিন, আমরা সংবাদের পর ফিরে এসেছি। আমরা শেষের দিকে চলে আসতে চাই, আপনার গল্প এখন শেষের দিকেই আছে। যখন আপনি তার খোঁজখবর নেওয়া শুরু করলেন, সে খুব বিরক্ত হতে থাকলো। তারপর কি হলো?
হ্যাঁ, তারপর আমাকে বলতে শুরু করলো যে তুমি যে আমাকে বিয়ে করবা, এখন তোমার কতটুকু যোগ্যতা? তখন যোগ্যতার প্রশ্ন তুলল, তোমার কতটুকু যোগ্যতা আছে?
প্রশ্ন করলো তোমার কতটুকু যোগ্যতা আছে, কারণ আপনি ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছেন আমি যতটুকু জানি। ওকে,
তো বলল যে কতটুকু যোগ্যতা আছে, তোমার ফিজিক্যালি সমস্যা আছে আর তুমি সব দিক থেকে উইক, তুমি নষ্ট করতে চাও, গড়তে চাও না, ভাঙতে চাও। তাই আমি বললাম যে আমি এগুলো কিসের জন্য করছি? সব তো তোমার জন্য করছি, আমার প্রয়োজনে কোন টাকাটা ইউজ করছি? তো বলছে না, তুমি তোমার বিজনেসের উদ্দেশ্যে এগুলো নষ্ট করছো, কিন্তু সেই টাকা থেকে কিছু টাকা হয়তো আমাকে হেল্প করছো, মূলত পুরো টাকাটা তোমার বিজনেসে নষ্ট হয়েছে। তাই আমি বললাম যে দেখো, আমার বিজনেসে কয় টাকা নষ্ট করছে, আমার তো এখন রিসিট আছে, আমার চালান আছে, আমার মেমো আছে, সবই আছে, হিসাব করলে দেখা যাচ্ছে বুঝা যাবে যে আমি কত টাকা নষ্ট করছি। আর তোমাকে কিভাবে কত টাকা দিছি এটা তুমি কিভাবে হিসাব করবা? তো বল যে টাকার হিসাব আর হবে না, তোমাকে আমি যখন রাখতে চাইছি তুমি থাকতে চাওনি, তুমি কি আমাকে রক্ষিত বানাবা? আমি তো এভাবে থাকতে চাই না, আমার নিজের স্বাধীনতা আছে, আমি 100% নিজেকে স্বাধীন ভাবতে ভালোবাসি, আমি কারো অধীনে থাকতে চাই না। তাই বললাম তুমি অধীনে থাকতে চাও না তো তুমি বিয়ে করবে না? তো বললো যে না, এখন আর সেই সময়টা নাই যে আমি তোমাকে ভালোবাসি বা বিয়ে করি। তাহলে তুমি কি আমার কখনো ভালোবাসিনি? কোন এক সময় হয়তো বাসছি, তারপর থেকে আর প্রয়োজন পড়েনি বাসিনি, কারণ তুমি একটা মেয়ে মানুষকে বুঝতে পারো না, তার চাওয়া পাওয়াগুলি তুমি বুঝতে পারো না, তো তুমি তো পুরুষই না। তাই আমি বললাম যে দেখো, যারা দুশ্চরিত ক্যারেক্টারলেস তাদের মতো আচরণ করলে কি ভালোই তো? তো বলে যে ভালোবাসার মধ্যে এগুলোকে ক্যারেক্টারলেস বলে না, এগুলোকে এনজয় বলে। তা আমি বললাম যে এই সমস্ত এনজয়কে আমি লাথি মারি, এখন তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? চাও না? তো বলে যে না, আমি চাই না। তো এটা বলার পরে লাইনটা কেটে দিল। তারপরে ওকে কখনো আর ইন্টারনেটে পাইনি আর মোবাইলেও পাইনি। তো আমি খুব মানে পাগলের মতো ভাবতে লাগলাম যে কি করা যায়। ফ্যামিলির সাথে যোগাযোগ করি, ওর ফ্যামিলি বললো যে এখন দেশের যা পরিস্থিতি, মেয়ের বিপরীতে আমি কিছু করতে গিয়ে কি জেল জরিমানা নিয়ে বসবো নাকি? আমার তো কিছু করার নাই। আর তুমি একসময় হয়তো আমাদের অনেক উপকার করছো, তোমার বাবাটা ভালো ছিল না, সেই জন্য হয়তো তুমি বুঝতে পারছো, সেইটাই কিছু প্রায়শ্চিত্ত করছো। তা আমি বললাম আমার বাবার প্রায়শ্চিত্ত আমি কি করবো? ভাড়া আপনি ভাড়া দিতে পারেন নাই, সেটা আমি দিছি, এটা কি বাবার প্রায়শ্চিত্ত? তো বলে হ্যাঁ, তোমার বাবার তো অনেক রং ছিল। তখন তাদের সুরও চেঞ্জ হয়ে গেল, মানে খুবই চেঞ্জ। তো এই পরিস্থিতিতে আমি দেখতে 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 মানে ওদের প্রতি খুব ফ্যাড আপ হয়ে গেলাম, মানে একসময় বিরক্ত হয়ে আমি চিন্তা করলাম যে নতুন কাউকে এর সাথে অ্যাড করতে হবে আমাকে, মানে এদের খোঁজ খবর নেওয়ার জন্য। তো আমি আরেকজনকে বললাম যে এই কথাগুলি কিছু কিছু শেয়ার করলাম। তো শোনার পরে খুব রাগ করলো আমার সাথে। তো আমি তো ভাবতেইছি যে এরকম একটা কিছু হবে, তো শেষ পর্যন্ত এরকমই হইল। তো ও বললো যে দেখ, মেয়েটাকে আমি আরো অনেকবার অনেক কিছু দেখি, তোর সাথে আমার রিলেশন নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি কিছু বলিনি। ওকে আমি দেখছি যে অনেক উল্টাপাল্টা কাজ করতে, মানে যেগুলো একদম রাফ অ্যান্ড টাফ, মানে একটা ন্যূনতম আমি এগুলো কাজ করতে পারি না, খুব টাফ কাজগুলো।
আমরা গল্পের শেষটাতে জানলাম এরকম যে আপনার সাথে এখন আর সম্পর্ক নেই। কতদিন যাবত সম্পর্ক নেই বলুন তো?
এক বছর
যাবত আপনার সাথে যোগাযোগ করেন না, কোন ধরনের কোন যোগাযোগ হয়নি। আপনি লাস্ট কি জানতে পেরেছেন? ও কি কাউকে লাভ করে বিয়ে করে ফেলেছে?
জানতে পারি যে ওই প্রফেসরের সাথে ওর রিলেশন, মানে বিয়ে হবে। পরে আবার দুই তিন মাস পরে শুনলাম যে বিয়ে অলরেডি হয়ে গেছে।
বিয়ে হোক বা না হোক, ব্যাপারটা হচ্ছে আপনার সাথে এক বছর তার কোন সম্পর্ক নেই। আর যার জন্য আপনার এত বড় স্যাক্রিফাইস, এত অন্ধত্ব, তার সাথে আপনার এক বছরের সম্পর্ক নেই, মানে সেখানে অনেক বড় একটা ব্যাপার। আমার আপনার কাছে এখন কথা সেটা হচ্ছে যে আপনি স্টোরি বললেন, আপনার জীবনের গল্প, আপনার গল্প শোনার পরে কেউই আপনাকে বিন্দুমাত্র কোন সিম্প্যাথি দেখাবে না, এটা তো আপনি বোঝেন। লাখো লাখো শ্রোতা আজকে আপনার গল্প শুনেছে,
আমার মনে হয় যাতে কাণ্ড জ্ঞান আছে তারা কেউই বলবে না যে আপনি ভালো কাজ করেছেন বা আপনি এমন কোন কাজ করেছেন যেটাকে ক্ষমা করা যায়।
আমি নিজেই সেটা এখন অ্যানালাইসিস করি যে আমি ভালো কাজ করিনি।
তো আপনার অ্যানালাইসিস করার পরে কার কি বাজে যায় এসে যে আপনার বাবা মা মারা গেল আপনার কারণে, আপনার বাড়ি ঘর সম্পত্তি প্রপার্টি আপনি একটা মেয়ের পিছনে ব্যয় করে দিলেন, সেই মেয়েটাকে আপনি শেষ জায়গাতে এসে হারালেন, আপনার বাবা মারা যাওয়ার এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরেও আপনার বাবাকে যখন হাসপাতালে তখন আপনি দেখতে যাননি এবং বাবা মারা যাওয়ার পরেও আপনার কাণ্ডজ্ঞান হয়নি, আপনি লম্বা একটা সময় মেয়েটার পিছনে সময় ব্যয় করেছেন, স্টিল নাও এক বছর মাত্র গ্যাপ, আপনার মাও এটার কারণে সাফারার হয়ে মারা গেলেন, আপনার বোনরা আপনার কাছ থেকে সরে গেলেন, আপনার প্রপার্টি চলে গেল, একটা মানুষের কত পরিমাণ গেলে একটা মানুষের কাণ্ডজ্ঞান আসা উচিত? মানে আপনার কি মনে হয় যে আপনি অনেক বেশি পরিমাণে কাণ্ডজ্ঞানলেস না, মানে একেবারে কাণ্ডজ্ঞানহীন একজন মানুষ না?
মানে ওদের আচরণ ঠিক এরকমই হয়েছে, আমি মানে ওরা আমার সাথে প্রথমবার যেরকম ছিল, আর আমার একটা সমস্যা এই মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি, এটি আমার মূলত সমস্যা, নইলে এই জিনিসটা আমার দ্বারা হয় না, এরকম আমার দ্বারা হয় না, কখনো হয় না, যা হয়ে গেছে।
আপনার আপনি গল্পগুলো কেন হেলো টাইম টু জিরোতে এসে বললেন?
আমি এগুলো বলছি এই জন্য, আমার এই গল্প শোনার পর হয়তো কোন মানুষের বিন্দুমাত্র সিম্পেথি থাকবে না, কেউ কোন হয়তো আমার বাবার জন্য হয়তো কেউ কেউ আপসেট হতে পারে, আমার জন্য হয়তো কেউ ভাববেই না, কিন্তু আমি এটা বলতে চাই আমার মতো আর এই দেশে অনেক ফ্যামিলি আছে, অজস্র ফ্যামিলি আছে যে মেয়েকে বিশ্বাস করে কিন্তু ওর ফ্যামিলিকে বিশ্বাস করে না, তারা যেন এই কাজটা না করে, অন্তত পক্ষে একটু ভালোবাসার প্রতি একটু সেন্সিটিভ থাকে, যতটুকু সেন্সিটিভ থাকলে সত্য মিথ্যা বুঝতে পারে, যাচাই করতে পারে, এতটুকু যেন আমি বলি না যে ভালোবাসা একটু কম থাকা ভালো বা একটু কম ভালোবাসা উচিত, এটা বলবো না, কারণ যে যখন যাকে ভালোবাসে কোনো অংশে কম দিতে চায় না, পুরোটাই দিতে চায়, আর আমিও সেই হিসেবে পুরোটাই দিতে দিতে শেষ, কিন্তু আমি যখন বুঝতে পারছি তখন আর কিছুই করার নাই।
বাবার কবর কোথায় হয়েছে?
আজিমপুর কবরস্থান, আমাদের পারিবারিক কবরস্থান আছে সেখানে।
আপনি বাবার কবরের কাছে যান?
আমি প্রায় অবসর সময় যাই, মানে ওনার কাছে তো ক্ষমা চাওয়ার মতো কোন প্রসেস আমার জানা নাই, কিন্তু ম্যাক্সিমাম সময় আমি যখনই অবসর হই তখনই মানে রাত ১১টা পর্যন্ত আমি কবরস্থানে বসে থাকি, আমি ঠিক মতো খাই বা না খাই মানে এদিকে কোনো খেয়াল নাই, কিন্তু আমার অবসর হলে পরে দেখি যে কোনো কাজ নাই, মানে এখন আমি আর কোনো জায়গায় ঘোরাফেরা করি না, কারো সাথে কোনো জায়গায় যাইও না, হয়তো কাজে থাকি আর না হয় কবরস্থানে থাকি আমি।
প্রিয় শ্রোতা, আমাদের গল্প আজকে এখানে শেষ, হ্যালো ইট নাইন টু জিরো শেষ হলো, আমরা দ্বিতীয় যে যিনি গল্প বললেন তার জীবনের গল্প আমিন, আমিনের গল্প আপনি এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছেন, এবং আমরা সবসময় বলি হ্যালো ইট নাইন টু জিরোতে গল্প আপনাকে কি শেখাবে সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমরা এই অনুষ্ঠানে কোন ধরনের কোন উপদেশ দিই না, এই অনুষ্ঠানে এমন কোন গল্প শোনাই না যেটা যার সাথে জীবনের কোন সংযোগ নেই। প্রত্যেকটা হ্যালো ইট নাইন টু জিরো পর্ব প্রচার হবার পরে আমার মনের মধ্যে যে এটা হয় অনুভূতিটা হয় যে ঘটনা এর চেয়েও কি পৃথিবীতে খারাপ কোন ঘটনা থাকতে পারে, এর চেয়েও কি এমন কোন ঘটনা থাকতে পারে যেটা মানুষকে অবাক করে, একটা ঘটনার জন্ম হয় পূর্বের ঘটনাটা হারিয়ে যায়। গত সপ্তাহে আমাদের কাছে এসেছিল সুজাত, তার আগে এসেছিল বিথি, বিথির ঘটনাটা প্রচার করবার পর আমার মনে আশঙ্কা জেগেছিল যে আসলে বিথির ঘটনাটা প্রচার হওয়ার পর এমন কোন ঘটনা কি আসবে যে ঘটনাটা আমাদের মনকে মানে অন্যভাবে আন্দোলিত করবে। আজকের এই ঘটনাটা যারা শুনেছেন তারা আসলে সুজাত তারা আসলে আমিনকে কি বলবেন জানি না, তবে আমিন যে কথাটা শেষে বলেছে যে অন্ধত্ব ভালো, আর কথা আছে লাভ ইজ ব্লাইন্ড, লাভ রানস ব্লাইন্ড, কিন্তু এইরকম অন্ধত্ব কি আসলেই ভালো, তো একটু চিন্তা করে দেখবেন। আজকে হ্যালো ইট নাইন টু জিরো শেষ করছি, আগামী সপ্তাহে আবারও কথা হবে কিপ্রিয়ার সাথে। হ্যালো ইট নাইন টু জিরো এবিসির এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, এবং আমরা বিশ্বাস করি আপনার জীবনের গল্প থেকে হাজার মানুষ সচেতন হবে। আপনি এখানে আসতে পারেন, আর নিয়মটা হচ্ছে 9115668 9115668 হচ্ছে নাম্বার, ফোন করতে হবে, নামটা বলতে হবে,
সেল নাম্বারটা বলতে হবে এবং বলার আপনার যা বলার আছে আপনি সেটা বলতে পারেন, প্রয়োজনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। চব্বিশ ঘন্টা খোলা রয়েছে নাম্বারটি। আর ফেসবুকে আপনি যোগ করতে পারেন নিজেকে, ফেসবুকে আমাদের হ্যালো এইট নাইন টু জিরো যে পেজটি রয়েছে, আর জে স্পেস KEBRIA দ্যাট ইজ কিবরিয়া, আর জে কিবরিয়া নামে খোঁজ করলে পেয়ে যাবেন, আর জে স্পেস KEBRIA, ওখানে যোগ করে আপনি যে অতিথি আজকে এসেছিলেন তার সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান, কিংবা তাকে যদি কিছু বলতে চান, কিংবা হ্যালো এইট নাইন টু জিরো নিয়ে কিছু বলতে চান, কিংবা অনুষ্ঠানে যোগাযোগ করতে চান, অনুষ্ঠানে আসতে চান, যাবতীয় কিছু আপনি ওখানে করতে পারবেন। অনেক ভালো থাকুন। কি বলবো, মানে আমারও কিছু বলার থাকে কিন্তু আমি আসলে গল্প শোনার পরে শেষে এসে কোনো ভাষা খুঁজে পাই না, এবং আজকের গল্প তো একেবারেই না। এবিসির সাথেই থাকবেন। This track was downloaded from FusionBD.com.